This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. জানি স্বপ্নটা ছিল অনেক বড়, কিন্তু অর্জন করাটা কঠিন ছিল। কিন্তু যদি অটুট বিশ্বাস এবং ভালোবাসা সাথে থাকে তাহলে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়, তাই না? অবশ্যই তাই। আর আজকের দিনটা বৃহস্পতিবার, সময়টা আমাকে জানিয়ে দিচ্ছে ঠিক 10:36। আর যে সুমনা কিন্তু হাজির হয়ে গেছি প্রাণা ভালোবাসার বাংলাদেশ নিয়ে, সাথেই আছি, কথা বলছি, আর এই ভালোবাসার আড্ডাটাও চলবে ঠিক 1টা পর্যন্ত। আর আজকের দিনটা কিন্তু একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন আমাদের অনেক প্রিয় একজন ব্যক্তিত্ব, আমাদের মাউন্ট এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম। তার সাথে অনেক কথা হবে, তার জীবনের রোমাঞ্চকর কথাগুলো আমরা অবশ্যই শুনব, এবং সাথে তো থাকছেন আমাদের সকলের প্রিয় ভালোবাসার গুরু গুরু হিতেশাম। আর আপনার মন্তব্য, আপনার ভালোবাসার কথাগুলো তো অবশ্যই জানতে চাই। তার জন্য ছোট্ট মিষ্টি একটা এসএমএস করতে হলে চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে আপনার সেই সুন্দর নামটি, দেন স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার বয়স এবং আপনার ভালো লাগা মন্দ লাগা মন্তব্য সব কিছু আপনি লিখে পাঠিয়ে দিতে পারেন 16260 এই নম্বরে। ইচ্ছা করলে আপনি ফেসবুকেও যুক্ত হতে পারেন। তার জন্য প্রথমেই আপনাকে জানিয়ে দিচ্ছি ঢাকা এফএম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের লাইক পরিমাণ কিন্তু 4,41,000-এরও বেশি। সেটি দেখিয়ে আপনাকে চিনে বুঝে নিতে হবে যে আপনি সঠিক পেজে যুক্ত হয়ে গেছেন, এবং অলরেডি সেখানে আমাদের পোস্টটি আপলোড করা হয়েছে আমাদের অতিথি বন্ধুর ছবি সহ। সেখানে আপনি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, এছাড়া শেয়ারও করতে পারেন আপনার কোনো ফ্রেন্ডের ওয়ালে। অ্যান্ড এবার জানিয়ে দিই অ্যাড্রেসটি, তাই না? অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। এছাড়া আরেকটি কাজ করতে পারেন, যেটা আমি সবসময় বলি, আজকে একটু বেশি কাজের কথা বলছি, যাই হোক আরেকটি কাজের কথা বলে দিই, সেটি হচ্ছে আপনি যদি চান আপনার ভালোবাসার ভালো লাগার সেই গল্পটি ঠিক পাশের হটসিটে বসে, আমার পাশের হটসিটে বসে বলে ফেলতে, অবশ্যই সেটা কিন্তু আপনি বলতে পারেন, শেয়ার করতে পারেন। তার জন্য ছোট্ট মিষ্টি করে একটা এসএমএস করতে হবে, চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দিতে হবে 16260 এই নম্বরে। ইচ্ছা করলে আপনি বেশি বেশি করে কমেন্ট এবং এসএমএস করতে পারেন, এবং সেটা অবশ্যই আপনি করবেন আমি জানি, কারণ আজকেও কিন্তু দুজন লাকি উইনার থাকছেন যারা সুযোগ পাচ্ছেন সরাসরি গুরু হিতেশামের সাথে কথা বলার। সো সেই সুযোগকে একদমই মিস করবেন না। আর আমরা কিন্তু যারা বেশি বেশি এসএমএস কমেন্টস করছে তাদের থেকে তো সিলেক্ট করছি, বাট যারা আমাদের লাইকার্স আছে, দ্যাটস মিন আমাদের পোস্টটিতে যারা লাইক দিচ্ছেন তাদের থেকেও কিন্তু আমরা র্যান্ডামলি সিলেক্ট করতে পারি, যে সেই মানে খুবই ভালো সুযোগটি পেয়ে যেতে পারে। আর আর কথা বাড়াচ্ছি না, গানে ফিরে যাবো। বাট গানে ফিরে যাওয়ার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যারা একটু বেশি ফ্যাশন সচেতন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি এসএমএস করুন 16260 এই নম্বরে, যত খুশি তত পার। সর্বাধিক এসএমএস কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ, অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। অ্যান্ড আরেকটিবার জানিয়ে দিই, বারবার না বললে মনে থাকবে নাকি, তাই না? আরেকটিবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে মানে স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন, সেটি হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্স ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031। আবারও জানিয়ে দিচ্ছি 01713432031। আর এইবার ফিরে যাচ্ছি গানে, খুব সুন্দর একটি গান শুনবো হাবিবের কণ্ঠে, সেই সুপরিচিত গানটি ডুব। গানের মধ্যে ডুব দিচ্ছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন, শুনতেই থাকুন ঢাকা FM 90.4, মাই সিটি মাই টিউন। ভালোবাসার রংটা সাদা নাকি লাল নাকি অন্য কোনো রং সেটা কিন্তু জানি না, তবে ভালোবাসার মানুষটি যে রংটি প্রিয় সেটি মনে হয় ভালোবাসার রং, তাই না? তাই তো। আর যে সুমনা আছি সাথে চলছে কিন্তু প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ এবং চলবে ঠিক দেড়টা পর্যন্ত। আজকের অতিথি আমাদের মুসা ইব্রাহিম, তার রোমাঞ্চকর কথাগুলো অবশ্যই আমরা শুনব এবং কিছুক্ষণ পরে কিন্তু আমাদের সকলের সবার প্রিয় গুরু হিতেশ্যাম যুক্ত হতে যাচ্ছেন। সো কোথাও যাওয়া যাবে না, বেশি বেশি করে SMS এবং কমেন্ট করতে হবে, কারণ যে সবচেয়ে বেশি SMS এবং কমেন্ট করবে বা র্যান্ডামলি আমাদেরকে আমরা লাইকার্স থেকেও কিন্তু সিলেক্ট করছি, যারা সরাসরি সুযোগ পাচ্ছেন গুরু হিতেশ্যামের সাথে কথা বলার, তো সেই সুযোগটি একদমই মিস করা যাবে না, বেশি বেশি করে সুযোগটি লুফে নিতে হবে, তাই না? আর যারা ফ্যাশন সচেতন তারা এই সুযোগটি নিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে, ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260 এই নম্বরে যত খুশি ততবার। সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ, অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। IT ইনফরমেশন স্টুডেন্টদের জন্য, যারা অ্যাডমিশন টেস্ট কিছুদিন পরেই ফেস করতে যাচ্ছেন তাদের জন্য, সেটি হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাই ফোর্সের ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031। আইটি বার বলে দিচ্ছি 01713432031। এবং অলরেডি অনেকে কমেন্ট এবং SMS করেছেন, ফেসবুক কমেন্ট গুলো একটু পড়তে চাই। আছেন আমাদের সাথে তানভীর আহমেদ তমল, আছেন আমাদের সাথে বিজয়ের মাস জাহিদুল হাসান রাকিব, আছেন আমাদের সাথে ফেসবুকে এম ডে কাদির, আছেন আমাদের সাথে মামুন খান, মামুন সে বলেছেন হাই আপু, ইয়েস মামুন হ্যালো, আছেন আমাদের সাথে SM রূপালী রূপা, আছেন আমাদের সাথে সোহেল আবদুল্লাহ, আছেন আমাদের সাথে এনামুল হক, সে বলেছেন কেমন আছেন, আমরা অনেক ভালো আছি, আছেন আমাদের সাথে হাফিজ আবদুল্লাহ, এছাড়া দেখতে পাচ্ছি আমি আরিফ হোসেন হৃদয়কে, দেখতে পাচ্ছি আমি আকাশ রনিকে, ফেসবুকে তিনি কমেন্ট করেছেন, এছাড়া দেখতে পাচ্ছি যারা যারা কমেন্ট করেছেন FB-তে তাদের নামগুলো একটু পড়ে নিতে চাই, রাহিল রাহি আছেন আমাদের সাথে, তাসনিম আলম আছেন ফেসবুকে, আছেন আমাদের সাথে মিজান খান, আছেন আমাদের সাথে মামুন খান, আছেন আমাদের সাথে তৌফিক রহমান আকাশ, আছেন আমাদের সাথে পারভেজ হোসেন, সে বলেছেন মুসা ভাই কেমন আছেন, অবশ্যই ভালো আছেন, কিছুক্ষণ পরেই কিন্তু যুক্ত হতে যাচ্ছেন, আছেন আমাদের সাথে শরীফুল ইসলাম ফেসবুকে, এছাড়া দেখতে পাচ্ছি আমি ইয়াসমিন মিমকে, এছাড়া অনেকেই জিজ্ঞেস করেছেন গুরু কেমন আছেন, কখন যুক্ত হতে যাচ্ছেন, গুরু কিন্তু কিছুক্ষণ পরেই যুক্ত হয়ে যাবে, সো কোথাও চলে যাওয়া যাবে না, শুনতে হবে সাথেই থাকতে হবে। এছাড়া দেখতে পাচ্ছি অনেকেই আছেন ফেসবুকে, এসকে নীরব আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে আলম বয় সাকি সাইফ, দেখতে পাচ্ছি শাওন খানকে ফেসবুকে, জহিরুল ইসলাম আছে, বিকে শরীফ আছে, আকাশ রনি আছেন আমাদের সাথে, হোসেন আহমেদ আছেন, এম বে সাব্বির হোসেন আছেন আমাদের সাথে, মামুন খান বলেছেন নাইস সং শুনুন আপু, থ্যাংক ইউ ভেরি মাচ, শুনতে থাকুন আরো কিছু সুন্দর গান কিন্তু আসছে আপনাদের জন্য। এছাড়া অনেকে SMS করেছেন আমাদেরকে, সেলিম আদনান আছে আমাদের সাথে, সে বলেছেন গুরু অ্যান্ড আপুকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং গুরুকে আমার সালাম। মনির আছেন নারায়ণগঞ্জ থেকে, সে বলেছেন আমি কেমন আছি, হ্যাঁ আমি খুব ভালো আছি মনির। আলমগীর আছেন আমাদের সাথে, আছেন নুসরাত নূর মাদারীপুর থেকে, আছেন আমাদের সাথে আরো অনেকে। আর আপনিও যদি সাথে থাকতে চান এবং আপনার ভালো লাগা ভালোবাসার কথাগুলো SMS এর মাধ্যমে শেয়ার করতে চান, সেটা কিন্তু আপনি অবশ্যই পারেন। তার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে, নিয়মটা জানিয়ে দিই, হ্যাঁ নিয়মটা জানিয়ে দিচ্ছি, চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে আপনার সেই সুন্দর নাম, দেন স্পেস দিয়ে লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার বয়স এবং আপনার ভালো লাগা ভালোবাসার কথাগুলো পাঠিয়ে দিতে হবে সেই পরিচিত নাম্বারটিতে 16260। আর ইচ্ছে করলে আপনি ফেসবুকেও যুক্ত হতে পারেন, তার জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। সেখানে অলরেডি আমাদের পোস্টটি আপলোড করা হয়েছে, সেই পোস্টটি আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, এছাড়া কিন্তু শেয়ার করতে পারেন আপনার কোনো পছন্দের ফ্রেন্ডের ওয়ালে। আরেকটি সুখবর প্রত্যেকটা লিসেনারদের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য, সেটি হচ্ছে যারা আমাদের সাথে অনেক অনেক SMS এবং কমেন্ট দিয়ে যাচ্ছেন এবং যুক্ত আছেন, তারা কিন্তু সরাসরি আমাদের ভালোবাসার গুরু গুরু হিতেশ্যামের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। যারা লাইক দিচ্ছেন তারাও কিন্তু সুযোগটা মিস করছেন না, তারাও কিন্তু পাচ্ছেন। তো বেশি বেশি করে কমেন্ট এবং SMS করতে থাকুন। আর ইনফরমেশনটি আরেকবার জানিয়ে দিই, ইনফরমেশনের কথা না বললেই নয়, সেটি হচ্ছে যারা ফ্যাশন সচেতন, যারা ফ্যাশন নিয়ে বেশি ভাবে পারবেন, তাদের জন্য স্পেক্স ফ্যাশনের খুব সুন্দর একটি ইনফরমেশন। আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 অংশ নিতে চান, স্পেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260, এই নাম্বারে যত খুশি ততবার। সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। আর স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটি হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্স ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031। আরেকটিবার নাম্বারটি বলে দিচ্ছি 01713432031। আর SMS এবং কমেন্ট করতেই থাকুন। আরেকটা ফ্রেন্ড বলেছিল খুব সুন্দর গানটি তার লেগেছিল, ফার্স্ট গানটি হাবিবের ডুব গানটি, সেরকমই একটি সুন্দর গান শুনতে কিন্তু যাচ্ছি আমরা। মওলা মেরে মওলা মেরে খুব সুন্দর একটি গান, শুনতে শুনতে একটু পরে ফিরে আসছি, কোথাও যাবেন না কিন্তু। আবারও ফিরে এলাম বন্ধুরা, যে সমুনা কিন্তু সাথেই আছি, ঘড়ি কাটা আমাকে বারবার বলে দিচ্ছে 11:06 সময়। এবং অনেকেই ফেসবুকে যুক্ত হয়েছেন যাদের নামগুলো আমি একটু পড়ে নিতে চাই। যেমন যেমনটি আছেন আমাদের সাথে এঞ্জেল মিম, সে বলেছেন নতুন জয়েন করলাম আর কখনো নতুন হবেন না আমি শিওর, কারণ পুরাতন হয়ে যাবেন। আছেন আমাদের সাথে মোস্তাফিজুর রহমান, সে বলেছেন গুরু এখনো আসছে না কেন? অবশ্যই আমি জানি অপেক্ষা প্রতীক্ষা সবকিছুই হচ্ছে একটু পরেই, কিন্তু সেটার অবসান ঘটবে এবং গুরু এবং সবার প্রিয় আমাদের সেই মানে সেই বিশিষ্ট ব্যক্তিটি মুসা ইব্রাহিম জয়েন করতে যাচ্ছেন আমাদের সাথে। আছেন আমাদের সাথে এমডি রাতুল ফেসবুকে, সে তিনি বলে হ্যালো আপি গুরু কেমন আছেন? অবশ্যই গুরুর কাছ থেকে শুনে নিব তিনি কেমন আছেন। আছেন আমাদের সাথে আরিফ হাওলাদার আকাশ, আছেন আমাদের সাথে আব্দুল্লাল মামুন ফেসবুকে, এছাড়া দেখতে পাচ্ছি এমডি হাসিবুল হাসান হীরা আছেন আমাদের সাথে ফেসবুকে, রুরাল বয় জিহাদ আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে এমডি সাদ্দাম হোসেন ফেসবুকে, তিনি বলেছেন সুমনা আপু কেমন আছেন? হ্যাঁ আমি অনেক ভালো আছি। আছেন আমাদের সাথে মামুন খান মামুন, আছেন বিদ্যুৎ শিকদার ফেসবুকে, তিনি বলেছেন আই লাভ ইউ গুরু অ্যান্ড সুমনা আপু। আছেন আমাদের সাথে আরো অনেকে দেখতে পাচ্ছি, ব্রোকেন হার্ট আনোয়ার জয়েন করেছেন ফেসবুকে, শাকিল মিম আছেন আমাদের সাথে ফেসবুকে, এছাড়া SM শামিম রেজা আছেন, শিশির আহমেদ অনেক আছেন ফেসবুকে, মিলন সোহাগ আছেন আমাদের সাথে, আছেন শওকত ইসলাম ইমতিয়াজ আছেন, আরো অনেকে আছেন, SMS ও কিন্তু করেছেন অনেকে দেখতে পাচ্ছি আমি SMS প্যানেলে। SMS করেছেন আমাদেরকে SMS করেছেন, নামটা খুবই আনকমন, রাজীব আছেন, আছেন আমাদের সাথে মনিকা হাসনাবাদ থেকে, আছেন আমাদের সাথে রানা, সে বলেছেন তোমাকে দিলাম গোলাপ ফুলের শুভেচ্ছা এবং গুরুর জন্য আমার সালাম। অবশ্যই অবশ্যই অবশ্যই, দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু লিখছে, বাট তার আগে একটা ইনফরমেশন দিয়ে নিই তাই না? ইনফরমেশনটি হচ্ছে যারা একটু বেশি ফ্যাশন সচেতন তাদের জন্য বলছি, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, ব্রেক্স ফ্যাশন যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260, এই নাম্বারে যত খুশি ততবার। সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ, অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। আর যারা ভার্সিটি ভর্তি কোচিং ফেস করতে যাচ্ছেন তাদের জন্য বলছি, ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্স ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি মডেল টেস্ট, অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031।
This track was downloaded from fusionbd.com.
আবারও ফিরে এলাম বন্ধুরা, যে সমুনা কিন্তু সাথেই আছি এবং চলছে প্রাণা ভালোবাসার বাংলাদেশ। এবং যার জন্য অপেক্ষা প্রতীক্ষা চলছিল সে কিন্তু অলরেডি স্টুডিওতে চলে এসেছে, তার সাথে কথা হবে অবশ্যই, বাট তার আগে কিছু SMS পড়ে নিয়ে। আছেন আমাদের সাথে রনি, সে বলেছেন আপু আমাকে, আচ্ছা আচ্ছা, ভালোবাসার মানুষটি পরি, আচ্ছা পরি ভালোবাসার নাম, মানুষটির নাম পরি, ভালো তো। আচ্ছা আমাদের সাথে বাবুল ব্রাহ্মণবাড়িয়া থেকে, তিনি বলেছেন আপু আমার আমার গুরুকে অবশ্যই আমার সালাম দিবেন, অবশ্যই দিব। আছেন আমাদের সাথে শহীদুল ইসলাম, SMS করেছেন, তিনি SMS করেছেন। আমাদের রনি হাবিবা নরসিংদী থেকে আছেন আমাদের সাথে। আইনুল ইসলাম ইমন চাঁদপুর থেকে, তিনি বলেছেন হাউ আর ইউ, ইয়েস উই আর ফাইন। আছেন আমাদের সাথে মনির মুন্না, আছেন আমাদের সাথে রাফিক, আছেন আমাদের সাথে তানজিদ সাভার থেকে জয়েন করেছেন আমাদের সাথে SMS এর মাধ্যমে। সিফাত আছেন আমাদের সাথে, আরফা আছেন মিরপুর এক থেকে, তিনি বলেছেন আমি আপনাদের নতুন বন্ধু, আমাদের আমাকে ওয়েলকাম করবেন, অবশ্যই ওয়েলকাম করব। আছেন আমাদের সাথে MD সুজন উত্তরা থেকে। আর আপনিও যদি সাথে থাকতে চান এবং আপনার মনের ভেতরের কথাগুলো বলতে চান, অবশ্যই কিন্তু বলতে পারেন। তার জন্য ছোট্ট মিষ্টি একটা SMS করতে হবে, চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে আপনার সেই সুন্দর নামটি, দেন স্পেস দিয়ে আপনার ঠিকানা এবং আপনার বয়স থেকে পাঠিয়ে দিতে হবে আপনার মনের মাধুরী মেশানোর কথাগুলো 16260 এই নম্বরে। ইচ্ছে করলে ফেসবুকে জয়েন করতে পারেন, তার জন্য আপনাকে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে লিখতে হবে www.facebook.com/thakafm90.4। সেখানে অনেকেই যুক্ত হয়েছেন এবং অনেকেই অনেক কিছু লিখছেন, যেমনটি আমাকে আমার একটি বন্ধু লিখেছেন যে অনেক কিছু লিখছেন, যাই হোক সেগুলো তো অবশ্যই পড়বো, বাট যারা যারা লিখেছেন অলরেডি কমেন্টস করেছেন ফেসবুকে, তাদের নামগুলো একবার পড়ে নিই। আছেন আমাদের সাথে সোহাগ অর্ণব আছেন ফেসবুকে, তৌফিক রহমান আকাশ আছেন, সে বলেছেন আপু সবাইকে আমার তরফ থেকে শুভ, আচ্ছা গরমটাও শুভ, আচ্ছা। আছেন আমাদের সাথে রুরাল বয় জিহাদ আছেন, আছেন আমাদের সাথে মাসুদ রানা, আরও দেখতে পাচ্ছি অনেকেই আছেন। আর সেই সময়টি কিন্তু অলরেডি চলে এসেছে, যে মানুষটির কথা বলছিলাম স্টুডিওতে উপস্থিত হয়ে গেছেন, আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার। আর আমি তো বলবই, সেই মিউজিকটি শুনতে খুবই ইচ্ছা করছে, যে মিউজিকটি না শুনে আমি একটু গুরুকে ওয়েলকাম করতে পারি না, এরকম কিছু একটা। যাই হোক, আজকে ওয়েলকাম করতে চাই আমাদের সকলের প্রিয় গুরু হিতেশ্যামকে। কেমন আছেন গুরু?
ভালো আছি, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সোমনাথ তোমাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়ে আছেন দেশ এবং দেশের বাইরে। আমরা কিছু টেক্সট নিই সোমনা, তারপর আবার ফিরে আসছি।
জি, অনেকেই গুরু আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যেমনটি আছেন আমাদের সাথে প্রিন্স, সে লিখেছেন গুরুকে কোটি কোটি সালাম। এবং আমার আরেকটি বন্ধু ছিল, সে বলেছেন গুরু আজকে আজকে কি কালারের পোশাক পরেছেন সেটা যদি একটু বলতেন আমাদেরকে।
আমার পরনে আছে ব্ল্যাক টি শার্ট এবং সাথে জিন্স ন্যারো ফিটেড, এবং চিরচেনা সেই কথা, যে কথাগুলো বললে অ্যাকচুয়ালি আমার সাথে একটা আত্মিক কানেকশন তৈরি হয়ে যায়, লিসেনার্স কমিউনিটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার সাথে যুক্ত আছেন। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনা হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এবং ভালো লাগুক আর মা নাই বা লাগুক, এই ভালোবাসার বাংলাদেশে খুব কম কিন্তু উপলক্ষ আমরা পেয়েছি, যেখানে সমস্ত বাঙালি এবং বাংলাদেশিরা একসাথে ভালো লাগাই উদ্ভাসিত হতে পারি। এবং সেই কম উপলক্ষগুলোর মধ্যে আরেক একটি উপলক্ষ আছে যেটি অনেক বেশি অতিপ্রাকৃত। ইনফ্যাক্ট আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কথাই চিন্তা করি, যখন আমি প্রথম এই নিউজটি শুনি এবং প্রথম এই তথ্যটি জানি যে পৃথিবীর সবচাইতে সর্বোচ্চ শৃঙ্গে কোনো এক বাংলাদেশের কোনো একজন মানুষের পদচিহ্ন এঁকে দিয়েছে, সেখানে সম্ভব হয়েছে বাংলাদেশের আমাদের প্রাণের এই পতাকাকে ওখানে ওখানে সেই পতাকাটাকে উড্ডীন করার, এটি যে কত বেশি আনন্দের, এটি যে কত বেশি গর্বের, এটি যে কত বেশি ভালো লাগার। আজকে আমি দারুণভাবে এই উপলক্ষগুলোকে আরেকবার স্মরণ করতে পারছি, কারণ আজকেই আজকে ইনফ্যাক্ট এখন বাজে 11:23, আর মাত্র 37 মিনিট পরেই হয়তো সেই মহেন্দ্রক্ষণে আমরা পা দিতে যাচ্ছি 23rd May, যেই দিনেই এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল, তারই সাক্ষী হতে পেরেছিল পুরো বাংলাদেশ, এবং এই সাক্ষী হওয়ার ঘটনাটাকে অবলোকন করেছিল পুরো বিশ্ব। তাই যখন একজন মানুষ, একজন ব্যক্তি, একজন একজন একজনের ভালো কোনো কর্ম এবং দেশের প্রতি আত্মত্যাগ যখন চোখের সামনে প্রতিষ্ঠানে পরিণত হয়, আর সেটি দেখবার সৌভাগ্য আমাদের হয়েছে। এবং এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তিত্ব আজ প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে এসেছেন এবং আমাদের হট সিটকে অলঙ্কৃত করেছেন। দিস ইজ রিয়েলি গুড টু নো, এবং আমরা সত্যি সত্যি আমরা অনেক বেশি সম্মানিত এবং অনেক বেশি কৃতজ্ঞতার প্রেজেন্সে। মুসা ইব্রাহিম, দ্য পার্সন আছি অলরেডি আমাদের সামনে উপস্থিত, স্বাগত জানাচ্ছি আপনাকে আনুষ্ঠানিকভাবে।
থ্যাংক ইউ ভেরি মাচ।
এবং প্রথম থেকে একদম আপনার জীবনের শুরু থেকে আপনাকে আমরা চাইবো যে আপনি আপনার জীবনের শুরু থেকে এই তথ্যগুলো আপনি আপনার মতো করে আমাদেরকে দিবেন, যেখান থেকে আপনার বেড়ে ওঠা, আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার যৌবনের সন্ধিক্ষণ, যেখান থেকে আপনার মনের গহীনে এরকম স্বপ্ন তৈরি হয়েছিল, যে স্বপ্নকে আপনাকে তাড়িত করে ফেলেছে, যে স্বপ্নকে আপনাকে তাগিদ জুগিয়েছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গকে স্পর্শ করার, সেগুলো আমরা একদম প্রথম থেকে জানতে চাইবো মুসা, প্লিজ।
হ্যাঁ, থ্যাংক ইউ। আমি বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি পঞ্চগড় এবং ঠাকুরগাঁতে। তো পঞ্চগড়ে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় খুব স্পষ্টভাবে, এবং শীতকালে এটা এত সুন্দর হয়ে আমাদের কাছে উপস্থিত হয় যে আসলে এর প্রেমে পড়ে যেতে হয় এরকম একটা অবস্থা। তো সেই ছোটবেলাতেই এর প্রেমে আসলে পড়ে গিয়েছিলাম। তো পঞ্চগড়ে একটা নদী আছে, করতোয়া নদী। তো আমি এই গল্পটা সবাইকেই বলি যে ছোটবেলাতে করতোয়া নদীর পাশে যখন বালু তুলে ঢিবি করে রাখা হতো, তো দূর থেকে সূর্যের আলো পড়ে সেখানে চিকচিক করতো ঢিবিগুলো। তো সেটা পার হয়ে যেতে পারতাম, দূর থেকে দেখতাম যে একটা ঢিবি চিকচিক করছে এবং সেটা পার হয়ে যাচ্ছে। তো আমাকে, আমি ওই কাঞ্চনজঙ্ঘা দেখেও একই জিনিস মনে করতাম যে দূরের সেই কাঞ্চনজঙ্ঘা মনে হয় একই ধরনের একটা ঢিবি এবং সেটাও আমি পার হয়ে যেতে পারবো। এবং শীতের দিনগুলোতে সকালের সময় খুবই সুন্দর একটা চমৎকার দিগন্তে একটা চমৎকার একটা আবহাওয়া তৈরি হতো ভোরের সময়, ভোরের সেই স্নিগ্ধ লালচে আলোটাতে। তো সেইটা ধীরে ধীরে যখন একেবারে স্পষ্ট হতো, মানে দিনের সূর্যের আলোর প্রখরতাটা বাড়ত, তো এবং সেই কাঞ্চনজঙ্ঘা আরো স্পষ্ট হতো, তো আমার কাছে কিন্তু সেই করতোয়া নদীর পাশের ঢিবি এবং দূরের সেই কাঞ্চনজঙ্ঘাকে একই রকম মনে হতো, কোনো পার্থক্য আমি খুঁজে পেতাম না। তো এই ঢিবি যখন পার হয়ে যেতাম, আমার কাছে একই জিনিস মনে হতো যে সেই ঢিবিটাও, সেই কাঞ্চনজঙ্ঘাটাও আমি পার হতে পারবো। তো এটা, এই কথা তো আমি কাউকে বলতে পারতাম না, এটা বলাটা আমার কাছে মনে হতো যে একটা দুঃসাহস, মানে কাকে কি বলবো, কে কিভাবে নেবে। তো সেই মনের সেই ইচ্ছাটুকু আমি নিজের মনের ভেতরে আসলে লিখে দিয়েছিলাম। এবং এরপরে আমরা চলে এসেছিলাম, মানে আবার বদলি চাকরির কারণে ঠাকুরগাঁতে, সেই ঠাকুরগাঁ থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এই কাঞ্চনজঙ্ঘা দেখে দেখে আসলে বড় হয়েছি। ঠাকুরগাঁতে ফিরে এসে এখানে এসে যেটা হয়েছে যে এখানে আরো দুটো নদীকে পেয়েছে, শুক নদী এবং টাঙ্গন নদী। তো এবং বন্ধু বান্ধবদের সাথে আমরা প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতাম, এবং আমার কাছে মনে হতো যে বিশ্বকে আসলে যদি আমি নিজের চোখে দেখতে পারতাম, নিজে ঘুরে ঘুরে, তখন আমার একটা সাইকেলও হয়েছে ক্লাস এইটের পরে। তো সাইকেল নিয়ে আমরা বন্ধুরা বের হয়ে পড়তাম, আমার যে বন্ধুরা আমরা ক্লাসমেট ছিলাম, রানা, বাপ্পি, টিটু, নিপুন, মাসুম, হাসমত, জাহাঙ্গীর, এই যে লাইস, এই যে সবাই মিলে আমরা একটা সাইকেল বাহিনী।
মুসা ইব্রাহিম কি অনেক বেশি বন্ধুপ্রবণ বা বন্ধুবৎসল?
হ্যাঁ,
আপনি যখন বন্ধুদের নামগুলো বলছিলেন যে যাদের সাথে শৈশব কৈশোরের অনেক স্মৃতি হয়তো মিশে আছে, আপনার চোখে মুখের সেই ঝিলিক আমি খুব স্পষ্ট ভাবে আমার কাছে চোখে পড়ছিল আর কি।
তো এই আমাদের আরো আসলে অনেক 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 বন্ধু, আমরা সবাই মিলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা মানে ঘুরতে দেখতে যেতাম। সেখানে বুড়ির বাঁধ ছিল, তা আমাদের কাছে একটা আশ্চর্য ছিল যে বাঁধে কিভাবে পানিটাকে আটকে রেখে সেটাকে নিয়ন্ত্রণ করা হয়, স্লুইস গেট দিয়ে পানিটাকে ছেড়ে দেওয়া হয়, সেটা বয়ে যেতে যেতে আমাদের সেখানে পাশ দিয়ে একটা নদী তৈরি হয়েছে, নাম শুক নদী। তো এটা কিন্তু আমাদের কাছে সেই ছোটবেলা আমাদের ভেপু আমরা পড়েছি, তা আমাদের কাছে আমরা নিজেরাই আসলে এই সেই আমাদের ভেপুর যে কেন্দ্রীয় চরিত্র অপু সেটা নিজেদেরকে মনে করতাম, এবং আমরা বের হয়ে পড়ে আমরা দেখতাম যে আমাদের চারপাশে কত শত আশ্চর্যের জিনিসগুলো আছে। তো এই যে একটা অনুসন্ধিৎসু মন, কিংবা মানে নিজের চোখে নিজে নিজে সবকিছু পরখ করে দেখার যে একটা আগ্রহ আমার কাছে মনে হয়, এটাই আসলে পরবর্তী সময়গুলোতে যখন আমি ঢাকায় এসে নর্দার্ন কলেজে ভর্তি হয়েছে, কলেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে কিন্তু একটু স্বাধীনতা, যখন স্বাধীনতার স্বাদ যখন পেয়েছি যে নিজেই নিজেই সবকিছু করতে পারতাম, ঘুরতে যেতে পারতাম, নিজের সিদ্ধান্তগুলো নিজে নিতে পারতাম, তো সেই সময়ে আমি আমার সৌভাগ্য হয়েছিল আমার কিছু বন্ধুদের, আরো কিছু বন্ধুর সাথে পরিচিত হওয়ার। এখানে নওরোজ, শামীম, তুহিন, রবি, এই বন্ধুদের সাথে আমি বহু বহু জায়গায় এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি। তো বিশেষ করে আমি আর নওরোজ, আমরা যেটা করতাম যে প্রতি মাসেই এক শুক্রবার কিংবা দুই শুক্রবারে আমরা বের হয়ে পড়তাম। তো কোথায় যাব সেটা জানি না, শুধু বলতাম যে হ্যাঁ আজকে আমরা হয়তো চিটাগাং যাব, কিংবা খুলনা যাব, কিংবা ঠাকুরগাঁও যাব, কিংবা এদিকে সিলেটে যাব, যেদিকে আমাদের মনে হতো আমরা বাসে চেপে পড়তাম। বাসে চেপে উঠেই আমরা সেই জায়গা পৌঁছে সারাদিন আমরা ঘুরে বেড়াতাম শুক্রবার দিনটা, এবং ফিরে আসতাম সেই আরেকবার আরেকটা রাতে ভ্রমণ করে ঢাকা শহরে। তো এইভাবে আমরা কিন্তু মোটামুটি বাংলাদেশের যতগুলো জেলা আছে সবগুলো জায়গায় আমরা ঘুরে বেড়েছি। তো এইভাবে যখন আমার কাছে মনে হলো পত্রপত্রিকায়, তখন আসলে সাংবাদিকতার সাথে কিছুটা জড়িয়েছি, এটাকে মূল সাংবাদিকতা বলা যাবে না আসলে, কিন্তু লেখালেখি যেটা বলে সেই কাজটা শুরু করেছি। তো তখন দেখছিলাম যে বাংলাদেশে কিছু মানুষ তারা পাহাড়ে যাচ্ছেন, ফিরছেন এবং পত্রিকায় লিখছেন। তো এই লেখাগুলো দেখে আমার কাছে মনে হয়েছিল যে আমি ছোটবেলায় যে কাঞ্চনজঙ্ঘা দেখে বড় হয়েছে, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত এটা ভারতে, তো সেই মানে কাঞ্চনজঙ্ঘা আমার কাছে মনে হচ্ছিল যে আবার যেন ফিরে ফিরে আসছে আর কি। তো আমি তখন যোগাযোগ করার চেষ্টা করলাম যে যেই মানুষগুলো যাচ্ছেন পাহাড়ে এবং ফিরে এসে লিখছেন এত সুন্দর লেখা, তো এক তো ছিল যে লেখার প্রতি একটা লোভ, এবং পাশাপাশি সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার একটা মানে ইচ্ছা। তো আমি আমার সেই বন্ধু নরেশকে জিজ্ঞেস করলাম যে এরা যে যারা লিখছেন তারা কে কে। তো একজনকে খুঁজে বের করলাম, তিনি হচ্ছেন এনাম তালুকদার। তো তার সাথে, তার কাছ থেকে, নরেশের কাছ থেকে আমি সেই তার নাম্বারটা, ফোন নাম্বারটা সংগ্রহ করলাম। সংগ্রহ করে একদিন ফোন দিয়ে বললাম যে আমি আপনার সাথে দেখা করতে চাই এবং আমি আপনার সাথে পাহাড়ে যেতে চাই। তো উনি বললেন যে ঠিক আছে, আসুন একদিন আমরা কথা বলি, দেখি আপনার আগ্রহটুকু। তো তারপরে আসলে তার সাথে যখন দেখা হলো, তিনি আমাকে বিশাল একটা লিস্ট ধরিয়ে দিলেন, একটা তালিকা ধরিয়ে দিলেন, বললেন যে এই জিনিসগুলো আপনার সঙ্গে থাকতে হবে, তাহলে আপনি আসলে যেতে পারবেন পাহাড়ে। তো আমি সেই লিস্ট অনুযায়ী নিউ মার্কেটে চলে গেলাম, যে জিনিসগুলো পাওয়া যেতে পারে কিংবা পাওয়া যায় আমাদের এই নিউ মার্কেটে, সেগুলো আমি সংগ্রহ করলাম। সংগ্রহ করে তাকে জানালাম যে হ্যাঁ আমি এই তালিকা অনুসারে এই জিনিসগুলো পেয়েছি। তো একদিন আমরা দিনক্ষণ ঠিক করে চলে গেলাম আমাদের পাহাড়ে। সেটা 2000 সালের সেপ্টেম্বর মাস, প্রচণ্ড গরম তখন পাহাড়ে, কিন্তু সেই গরমের মধ্যেই আমি পাহাড়ে গিয়ে আবিষ্কার করলাম যে আমাদের পাহাড়গুলো কত কত সুন্দর। তো সেখানে খুমিপাড়ায় আমরা গিয়েছিলাম প্রথমবারে, বান্দরবান শহর থেকে নদীপথ ধরে, সেখানে যে শঙ্খ নদীটা আছে সেই নদীতে নৌকায় করে আমরা গিয়েছি খুমিপাড়া পথে। এবং সেখানে পৌঁছে ঘাটে যখন আমি একেবারেই স্তম্ভের মতো দাঁড়িয়ে আছি, ভাবছিলাম যে আসলে এখানে পথ কোথায়, কিভাবে আমি এই পাহাড়টাতে উপরের দিকে গিয়ে উঠবো। তো এনাম ভাই বলছিলেন যে মুসা চলেন যাই। আমি জিজ্ঞেস করছিলাম যে এনাম ভাই রাস্তা কোথায়, তো উনি বলছেন যে ওই যে দেখছেন যে রাস্তার কাঠ নামাচ্ছে, একেবারে খাড়া একটা পাহাড়, সেই পাহাড় দেখে বলছিলেন যে এটাই রাস্তা। তো আমি আরো কিছু কয়েক সেকেন্ড সময় নিলাম আত্মস্থ করার, ধাতস্থ হওয়ার। তো সেই ধাতস্থ হয়ে যখন আমি শুরু করলাম পাহাড়ে ওঠা, সেই যে পাহাড়ে ওঠা শুরু করেছে, আসলে এখনো আমার সেই মোহ কিংবা মুগ্ধতা এখনো কাটেনি। পাহাড়ের ডাক শুনলে এখনো আমি বসে থাকতে পারি না, মানে রক্তে যেন আগুন ধরে যায়।
সর্বশেষ লাইন অন দ্যাট নোট, যে রক্তে আগুন ধরে যায় পাহাড় যখন তাকে হাতছানি দিয়ে ডাকে। এবং আসলে আমি এ ধরনের যখন বড় কোনো পার্সোনালিটির কাছে যাই বা তাদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ আমার হয়, তখন আমি এই ব্যাপারটা স্পষ্টতই বুঝতে পারি তারা অনেক বেশি ভিশনারি। এবং সেটি কিন্তু আপনারও পার্সোনালিটির মধ্যে একদম স্পষ্টত, যখন গাইবান্ধার এবং সেই কপোতা, এই করতা নদীর কথা যখন বলছিলেন, করতা নদীর কথা বলছিলেন, তখন সেখানে যে ঢিবির সাথে রিলেট করে কাঞ্চনজঙ্ঘাকে দেখা এবং তার সাথে একেবারে সামনাসামনি চোখ মেলে দেওয়া এবং একদিন এই কাঞ্চনজঙ্ঘাকে জয় করব আমি, এরকম ইন্টেন্স ভেতরে তৈরি করে নেওয়া, এ ধরনের ভিশন মনে হয় অনেক বেশি দরকার হয়ে পড়ে ভবিষ্যতে বড় কিছু তৈরি করবার জন্য।
তো সেই 2000 সালে আমি গিয়েছিলাম, আমাদের তখন সর্বোচ্চ পাহাড় হিসেবে জানতাম।
অনেকে কিন্তু রিলেট করছেন স্যার ইব্রাহিম, যে মানুষটির মধ্যে সন্ধিত সুমন আছে, যে পাহাড় এক্সপ্লোর করতে পছন্দ করে, নদী সমুদ্র যাকে দারুণ ভাবে হাতছানি দেয়, তারকে ভালো লাগা বা ভালোবাসা স্পর্শ করেনি, এটা তো হতেই পারে না। অনেকে টেক্সট লিখছে, আমি তাদের রিপ্লাই, আমাকে তাদের রিপ্রেজেন্ট করতেই হয়, কলেজ গেল, স্কুল গেল, ইউনিভার্সিটি গেল, প্রথম এইরকম ভালো লাগা বা এরকম ভালোবাসার কোনো মানুষ আমাদের এই পাহাড় জয় করা এই মানুষটিকে কখনো ছুঁয়ে গেছে কিনা, এবং যদি ফার্স্ট টাইম এরকম কোনো ভালোবাসা বা এরকম কোনো মুহূর্ত যেখানে কোনো কোনো মানুষ আর কি, আমি বলতেছি আপনার পার্সোনাল লাইফে কোনো প্রেম বা কোনো ভালোবাসা এসেছে কিনা একদম স্ট্রেট ওয়েতে, কারণ আপনার মধ্যে রোমান্টিকতার প্রত্যেকটা এলিমেন্ট খুব স্ট্রংলি উপস্থিত, যেখানে পাহাড় আছে, নদী আছে, অনুসন্ধিত একটা মনও আছে, নিঃসন্দেহে ভালোবাসা সেখানে উপস্থিত হতে বাধ্য। যদি আমাদের শ্রোতাদের সাথে শেয়ার করেন আপনি প্রথম ভালোবাসা।
হ্যাঁ, প্রথম ভালোবাসা আসলে যেটা বলবো যে এই স্কুল থেকে শুরু হয়েছিল। তো সেই স্কুলে এবং এগুলো আমরা কাউকে কখনো আমরা এরকম প্রকাশ করতাম না, কিন্তু তো আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেই শুধু খুনসুটি হতো যে হ্যাঁ মুসার সাথে মনে হয় অমুকের প্রেম আছে। তো এইটা কিন্তু একেবারে স্পষ্ট কোনো কিছু ছিল না, শুধু একজনকে আরেকজনকে আমরা যে স্কুলে খেপাতাম সে ততটুকুই ছিল। তো ইউনিভার্সিটিতে এসে হ্যাঁ প্রেমে পড়েছি, কিন্তু একটা ঠিক যেমন ছক্কা বল বোলার বল করে এবং একজন ব্যাটসম্যান ঠিক ছক্কা পিটিয়ে বলকে স্টেডিয়ামের কিংবা সীমানার বাইরে পাঠিয়ে দেয়, সেরকম একটা আমিও একটা ছক্কা খেয়েছিলাম আর কি। ছক্কা খেয়ে ঠিক সীমানার বাইরে চলে গিয়েছিলাম। তো তখন মনে হতো যে না, এইভাবে আসলে হতে পারে না, খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম সত্যি কথা, এবং এবং মনের মধ্যে একটা জিদ চেপে গিয়েছিল যে দেখ এই প্রেম হয়নি তো কি হয়েছে, আবার অন্য কিছু আমার জন্য হবে।
দেন ফাইনালি আপনি পাহাড়ের কাছে যাওয়া, এবং যেটা বলছিলেন আপনি যে পাহাড়ের হাতছানি আপনাকে দারুণ ভাবে ব্যাকুল করে তোলে, 2000 সালে একটি ঘটনা আপনি বলতে চাচ্ছিলেন স্যার।
হ্যাঁ, 2000 সালে সেই আমরা তখনকার আমরা যেটা জানতাম যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে কেকরডং, আমরা সেই 2000 সালে সেপ্টেম্বরে এই কেকরডং পাহাড়ে গিয়ে উঠেছি। তো উঠে একটা জিনিস আমার কাছে খুবই আক্ষেপ মানে একটা লেগেছে যে এই এটাকে বলছি আমরা সবচেয়ে উঁচু পাহাড় বাংলাদেশের, কিন্তু এর আশপাশের সব পাহাড়গুলো মনে হয় এর চেয়ে বেশি উঁচু। তো একটা মানে মনের মধ্যে একটা খেদ ছিল যে না, এর চেয়ে মনে হয় বেশি উঁচু জায়গায় আমাদেরকে যেতে হবে। তো সেই পরিকল্পনা করে আমি এনাম তালুকদারের সাথে, আমাদের সাথে আরেকজন যোগ দিলেন মোশাররুল আমিন মিলন, তিনি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, যে আমরা এই তিনজন মিলে গেলাম অন্নপূর্ণায়, নেপালের অন্নপূর্ণা ট্রেকিংয়ে। তো সেই গিয়ে সেখানে আমি দেখলাম যে পর্বত, আমরা যাকে পর্বত বলে চিনি, সেইখানে ধৌলগিরিকে দেখলাম, অন্নপূর্ণাকে দেখলাম, এই বড় বড় পর্বতগুলো দেখে মনে হলো যে হ্যাঁ এখানে আমাদেরকে আবারও আসতে হবে। তো এভাবেই আমরা এখানে আরেকজন বিখ্যাত মানুষের সাথে আমাদের পরিচয় হলো, তিনি ইনামাল হক। তার বাসায় নিয়মিত কিছু মানুষের মিটিং হতো, সেটা হচ্ছে যারা আমরা এইভাবে ঘুরে বেড়াই, পাহাড়ে যায় কিংবা নদীতে যায়, জঙ্গলে যায়, সমুদ্রে যায়, এই মানুষগুলোদের একটা সম্মিলন হতো তার বাসায়। তো সেই বাসায় আমরা মিলিত হলাম এবং সেখানে গঠন করা হলো বাংলাদেশ টিম এভারেস্ট ওয়ান, অর্থাৎ আমরা যারা এভারেস্টে যেতে চাই। তো তখন শুধু জানতাম যে হ্যাঁ এভারেস্ট বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত, কিংবা কিন্তু কিভাবে এই পর্বতে যেতে হবে, সেটার জন্য প্রস্তুতিটা কেমন হবে, এগুলো কিছুই আমাদের জানা ছিল না। কিন্তু বাংলাদেশ টিম এভারেস্ট টিম ওয়ান গঠন করা হলো, সেখানে আমরা থাকবো না এটা মানে মেনে নিতে পারছিলাম না। তো উনি ইনাম ভাই, তিনি যেটা করলেন, তার বাসার সামনে অর্থাৎ বাসার দরজায় একটা কাগজ লাগিয়ে রাখলেন এবং বললেন যে আমরা যারা এভারেস্টে যেতে চাই আমরা যেন নামগুলো লিখে রাখি। তো এরকম আমরা আগ্রহী বহু তরুণী আমরা নামগুলো লিখলাম যে হ্যাঁ আমরা এভারেস্টে যেতে চাই, এবং মনে হচ্ছিল যে হ্যাঁ বাংলাদেশ টিম এভারেস্ট ওয়ান এর মধ্যে আমাদের নাম আছে, মানে কি আমরা এভারেস্টে অবশ্যই যাব। তো এটা নিয়েও আমাদের মধ্যে
এটা অনেক বড় একটা ইন্সপিরেশন ছিল,
কিন্তু আমরা ঠাট্টাও করতাম যে হ্যাঁ নাম লিখিয়েছি ঠিকই,
পারবো কিনা,
সত্যি কথা তাই ছিল। তো 2003 সালে যেটা হলো যে আমাদের আরেক বন্ধু মুনতাসির মামুন, তিনি এই পাহাড়ে যাওয়ার জন্য যে প্রশিক্ষণগুলো সেটা তিনি নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এটা ভারতে সেখান থেকে তিনি ট্রেনিং নিয়ে এলেন। তো তিনি ট্রেনিং নিয়ে আসার পরে আসলে এই টিমটা তৈরি করা হয়েছিল এবং তারপরে আমরা খুব বেশি তোড়জোড় শুরু করেছিলাম যে হ্যাঁ বাংলাদেশ থেকেও কিভাবে এভারেস্টে যাওয়া আমরা যেতে পারি। তো তারপরে আমরা চারজন গিয়েছিলাম ভারতের দার্জিলিং এ হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে, আমি মীর শামসুল আলম বাবু, সিরাজুল হক সাগর এবং সাদিয়া সুলতানা সম্পাই চারজন আমরা বেসিক ট্রেনিং শেষ করে ফিরে এসেছি। এবং তখন মাত্র একটা যে ট্রেনিং শেষ করে আসলাম সেটা এক মাসের ট্রেনিং ছিল দার্জিলিং এ এবং একটা অনেকটা মিলিটারি ট্রেনিং এর মতোই ছিল। তো তখন কিন্তু মনে হয়েছে যে আমরা আসলে অনেক দূর পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এভারেস্টে যদি আমরা যেতে চাই। তো তখন মানে অনেকে আবার জিজ্ঞেস করতো যে হ্যাঁ আমরা ঠিক কবে এভারেস্টে যাচ্ছি, সত্যিকার অর্থে আমাদের হাতে মানে আমাদের কাছে কোনো উত্তর এর জন্য ছিল না, কারণ আমরা নিজেরাও ঠিক বুঝতে পারছিলাম না যে হ্যাঁ মাত্র একটা প্রশিক্ষণ শেষ করেছি। তো সেই বছর আবার 2004 সালেই আমরা এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং এ আমরা গিয়েছি। তো এই সবকিছু মিলে কিন্তু আসলে বুঝতে পারছিলাম না যে ঠিক কোন বছরে আমাদের আমরা যেতে পারবো, আমাদের সেই সক্ষমতা তৈরি হবে। তো মানুষের সেই উত্তর মানে প্রশ্নগুলোর উত্তর আমরা আসলে দিতে পারতাম না, বলতাম যে হ্যাঁ হয়তো বা আমরা যাবো কোনো একদিন যাব, কিন্তু কবে যাব জানি না। তো এভাবেই আমরা 2005 সালে মেরা পর্বত অভিযানে নেমেছিলাম। সেখানে আমরা ছিলাম 6 জন অভিযাত্রী, আমি, ইনাম তালুকদার, রিফাত ভাই, তারপর মীর শামসুল আলম বাবু ভাই, সাগর ভাই এবং সাদিয়া সুলতানা শম্পা। তো সেই মেরা পর্বতের হাই ক্যাম্প পর্যন্ত আমরা যেতে পেরেছিলাম এবং আমাদের মানে এটাই ছিল আমাদের বিএমটিসি যে সংগঠন সেটার প্রথম কোনো পর্বতে অভিযান। তো সেই অভিযানে আমরা আসলে বেশিরভাগ সদস্যরাই অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে আল্টিটিউড সিকনেস যেটা বলে পর্বতে, সেই সিকনেসে আমরা আক্রান্ত হয়ে পড়েছিলাম। তো আক্রান্ত হয়ে পড়ার পরেই আমরা
এই ব্যাপারগুলো আমরা আসলে একটু জানতে চাই, যখন শুরু করলেন প্রথম এই অভিজ্ঞতা, তারপরে আপনি যে টার্মালে যেটা ব্যবহার করলেন, যে অসুখটা হয় আর কি, যে প্রবলেমটা হয় ট্রেকিং এর সময়, এই অভিজ্ঞতা গুলো একদম ডিটেলস আমরা একটু শুনতে চাই। ইনফ্যাক্ট এই যে পাহাড়ে ওঠা, এত বড় কোন পর্বতকে সামনে থেকে দেখা এবং সেই চ্যালেঞ্জটাকে নিতে পারা, তার মধ্যে কিন্তু জীবনের দারুণ দারুণ কিছু দর্শন লুকিয়ে আছে যেগুলো হয়তো আমার শ্রোতা বন্ধুরা রিলেট করতে পারবে। যখন আপনি শুরু করলেন একদম ডিটেলসে প্রথম দিনের ঘটনায়, তবে কি ধরনের প্রবলেম আপনার হয়েছিল এবং আপনি আপনার স্নায়ুটাকে নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন কিনা, মনের মধ্যে সেই পরিমাণ সাহস আপনার মধ্যে সঞ্চারিত ছিল কিনা, সেই ব্যাপারগুলো একটু শুনতে চাচ্ছি প্রথম দিনের এই ঘটনার মধ্যে।
তো 2005 সালে সেই মেরা পর্বত অভিযানে আসলে যখন আমরা কাঠমান্ডু থেকে লুকলা গিয়েছি প্লেনে করে, এটা খুবই সুন্দর একটা ফ্লাইট ছিল। তো আবার লুকলা থেকে যখন আমরা ট্রেকিং করা শুরু করেছিলাম, হাইকিং শুরু হয়েছিল, তো দ্বিতীয় দিনে যখন আমরা ছাত্রালা পাস এবং ছাত্রাওলা পাস এই দুটো পাস ওখানে পার হতে হয়, তো এই দুটো পাস পার হতে গিয়েই আমার খুবই মানে সমস্যা হচ্ছিল, শারীরিক সমস্যা, কারণ আল্টিটিউড সিকনেস তখনই আমাকে ধরে গিয়েছিল প্রায়। এবং
এটা কি অ্যাকচুয়ালি কেন হয় এবং কখন হয় এই জিনিসটা?
আচ্ছা, এটা হয়
কত ফিট উপরে এই ঘটনাটা ঘটছিল ফার্স্ট টাইম যখন আপনি বলছিলেন যে জায়গাটার কথা?
এটা প্রায় 12,000 ফুট উঁচু দুটো পাস ছিল আর কি,
12,000 ফুট উপরে।
জি,
প্রবলেমটা কেন হয়?
কিন্তু সাধারণত উচ্চতা মানে অ্যাটিটিউড যাকে ধরা হয় সেটা শুরু হয় 8,000 ফুট থেকে। তো 8,000 ফুটের পর থেকে যখনই আপনি 3,000 ফুট উচ্চতা ক্রস করবেন, তো এই উচ্চতা ক্রস করার পরপরই নিয়ম হচ্ছে যে সেখানে রেস্ট নেওয়া, এর চেয়ে বেশি উঁচুতে দ্রুততম সময়ে আর না যাওয়া এবং রেস্ট নিয়ে বেশি বেশি পানি খেয়ে আমাদের
ডিহাইড্রেট হয়ে যায়,
আচ্ছা, তো বেশি বেশি পানি খেয়ে যেটা করতে হয়, মানে একটা নিয়ম আছে যে আমি যত 1,000 মিটার উপরে আছি ঠিক তত লিটার পানি খাওয়া, অর্থাৎ যদি আমি 3,000 মিটার উঁচুতে থাকি তাহলে আমি যেন 3 লিটার পানি দ্রুততম সময়ে, পানি কিংবা লিকুইড যে কোনো ফর্মেই হোক, তো সেটা যেন আমি খেয়ে ফেলি এবং এটা দ্রুততম সময়ে করতে হবে আসলে। এবং ওই যেটা বলছিলাম যে 8,000 ফিটের পর থেকে প্রতি 3,000 ফিটের পরে আমাদের একদিন করে রেস্ট নেওয়া উচিত, এই জিনিসগুলো। আরেকটা নিয়ম আছে যে গো হাই স্লিপ, অর্থাৎ বেশি উঁচুতে গিয়ে তারপরে কম উঁচুতে নেমে এসে রাত কাটানো, তো এই জিনিসগুলো আসলে আমাদের তখন কিন্তু দ্বিতীয় দিনেই আমরা এই নিয়মটাকে একটু আমাদের ভায়োলেট করতে হয়েছিল, ওইটা আসলে ওই পর্বতারোহণের খাতিরেই। তো এটা করতে গিয়ে আমি দেখলাম যে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি, এবং একটা পর্যায়ে যখন দ্বিতীয় পাঁচটা পার হয়ে গেলাম এবং আমি একটু বমিও করে ফেললাম।
আচ্ছা,
তো সেই অবস্থায় আমরা নেমে গেলাম কোটে নামে একটা জায়গায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা খুবই কঠিন একটা কাজ, খুবই কঠিন একটা কাজ। তো ধীরে ধীরে যে নিয়মগুলো জানতাম, যে ট্রেনিং নিয়েছি, ট্রেনিং এ আমাদের যেগুলো শেখানো হয়েছিল, তো এইগুলো দিয়েই আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো এরপরে আসলে পুরো পথটাই নেমে যাওয়ার একটা পথ ছিল। তো দেখা গেল যে সেই উচ্চতার সাথে আমাদের শরীর খাপ খাইয়ে গেছে। তো এরপর ধীরে 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 যত দূরে আমরা গিয়েছি, যত উঁচুতে গিয়েছি, খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু সেই হাই ক্যাম্পে গিয়ে আমরা যে মেরা গ্লেশিয়ার ছিল, সেই গ্লেশিয়ারে প্রচন্ড ঠান্ডার মধ্যে পড়ে গিয়েছিলাম, প্রচন্ড ঝড়ো বাতাসের মধ্যে ছিল পড়ে গিয়েছিলাম আমরা। এবং আমার সাথে এনাম তালুকদার ছিলেন, তো উনি খুবই একটু কাহিল ছিলেন। তো আমি ভাবছিলাম যে উনি সবার পেছনে আছেন এবং আমিও তার সাথে সাথে আছি। তো আমার কাছে মনে হয়েছিল যে মাউন্টেনিয়ার, যে হ্যাঁ তার সাথে থাকি এবং তাকে সঙ্গে করে নিয়ে যাই অ্যাটলিস্ট হাই ক্যাম্পে। তো সেই যে ঝড়টা ছিল, সেই ঝড়ের কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে সামনের অগ্রবর্তী দল যে পথে গিয়েছে সে পথের মার্কটা বারবার মিশে যাচ্ছিল আর কি, ঝড়ের কারণে, বরফের উপরে। তো আমি একটু দ্রুত পা চালিয়ে পথটা যাতে হারিয়ে না ফেলি সেই চেষ্টাটা করছিলাম। তো এর মধ্যে এনাম ভাইয়ের সাথে যেভাবে যোগাযোগটা হচ্ছিল, যে আমি কিছুটা এগিয়ে গিয়ে অপেক্ষা করি, পথটা চিনে রাখি, অপেক্ষা করি, এবং এর মধ্যে এনাম ভাই এসে আমার সাথে যোগ দেন। তো মাঝখানে যেটা হতো যে আমি চিৎকার করে জিজ্ঞেস করতাম যে এনাম ভাই আছেন কিনা, উনি উত্তর দিতেন হ্যাঁ আমি আছি। তো এইভাবে আসলে আমরা যখন এগোচ্ছিলাম, একটা পর্যায়ে আমি তাকে হারিয়ে ফেলি, অর্থাৎ তার কাছ থেকে আমি কোনো উত্তর মানে কোনো রিসিগন্যাল পাচ্ছিলাম না এবং উনিও কোনো আমাকে উত্তর দিলেন না। তো আমি এখন একটু কনফিউজড হয়েছিলাম যে আমি কি আবার পিছনের দিকে যাব, গিয়ে তাকে তিনি কি অবস্থায় আছেন তাকে কি উদ্ধার করে নিয়ে আসবো, নাকি না আমার আসলে হাই ক্যাম্পে চলে যাওয়া উচিত। তো এই অবস্থাটায়, এই পরিস্থিতিতে আমি যখন এগিয়ে যাচ্ছিলাম আসলে, তো মানে সিদ্ধান্তহীনতা একটু ভুগছিলাম। দেখছিলাম যে একটু পরে দেখলাম যে হাই ক্যাম্প থেকে মানে কিচেন বয় এসে ফ্লাস্কে করে পানি নিয়ে আসছে, বলছিল যে হ্যাঁ শেরপাড়া একটু পরে এসে আমাদেরকে ক্যাম্পে নিয়ে যাবে। তো সেখানে আং দাওয়া আমাদের আরেক বন্ধু, তিনি আমাকে একটু ভর্সনা করলেন যে হ্যাঁ আমি কেন ইনাম ভাইকে পেছনে ফেলে চলে আসলাম। তো আমি বলছিলাম যে আমার তো আর কিছু করার ছিল না, আমি তো পথ মানে প্রায় হারিয়ে ফেলছিলাম, এই কারণে একটু এগিয়ে যাচ্ছিলাম দ্রুতই, কারণ যদি পথ হারিয়ে ফেলি তো আমি কোন পথে হাই ক্যাম্পে যাবো, আমি তো হাই ক্যাম্পে আগে আসিনি এই হাই ক্যাম্পে। তো এই জন্য আসলে আমি একটু দ্রুত যখন এগোতে গিয়েছি তাকে হারিয়ে ফেলেছি ইনাম তালুকদারকে। তো আমি যেটা দেখলাম যে তারা একটু পেছনে গিয়ে একটু নিচের দিকে নেমে গিয়ে ইনাম তালুকদারকে প্রায় চ্যাংদোলা করে নিয়ে এলেন আর কি হাই ক্যাম্পে। তারা অবস্থা খুবই খারাপ ছিল, ঠান্ডায় তিনি খুবই কাবু হয়ে পড়েছিলেন, এবং আসলে যেটা হয়েছিল যে তিনি মানসিকভাবে একটু মানে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে হ্যাঁ এই তো রাস্তা হারিয়ে ফেলেছি, এখন আর কি হবে। তিনি আসলে ওই ব্যাক আপ করা বলে, তো সেইটা তিনি করা শুরু করেছিলেন, তার ব্যাগ খুলে তার ব্যাগের মধ্যে কি কি সরঞ্জাম আছে জীবন বাঁচানোর জন্য সেগুলো তিনি বের করার চেষ্টা করছিলেন, এবং ওইখানে রাত কাটানোর একটা প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন। তো এই পুরো পরিস্থিতি, এই সব মানে পুরো অভিযানটাই আসলে আমাদের জন্য একটা লার্নিং প্রসেস ছিল। আমরা ট্রেনিং নিয়েছিলাম ঠিকই, ট্রেনিংটা তো হতো একটা কন্ট্রোলড সিচুয়েশনে,
এই ধরনের হ্যান্ডস অন ট্রেনিং তো হয় না একদম
একেবারে
সরাসরি,
সেটাই তো। সেই ট্রেনিংটা আসলে আমাদের চোখ খুলে দিয়েছিল যে হ্যাঁ আসলে পর্বতারোহণে কি ধরনের,
ফাইনালি মুসা ইব্রাহিম কত হাজার ফিট, কত হাজার ফিট উপরে
আমরা তখন হাই ক্যাম্প, হাই ক্যাম্প প্রায় 18,000 ফিট উপরে ছিল,
18,000 ফিট মানে ইয়ে টু গো অ্যানাদার 11,000,
না না আরো 3,000 ফিট বাকি ছিল, সেই পর্বতের চূড়াটা ছিল 21,000 ফিট,
21,000
প্রায় 21,000 ফুট উঁচু। তো আমাদের আরো 3,000 ফুট পথ বাকি মানে পাড়ি দেওয়ার বাকি ছিল
এই অবস্থাতে আপনাদেরকে।
কিন্তু সেই রাতে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা হাই ক্যাম্পে পৌঁছে ওই রাতেই আমরা সামিটের দিকে, চূড়ার দিকে এগিয়ে যাব। কিন্তু আমরা আসলে, আমি নিজে অসুস্থ হয়ে পড়েছিলাম, ইনাম তালুকদার তো আগের থেকে অসুস্থ, তো আমাদের দলনেতা ছিলেন সাগর ভাই, তো তিনি বলছিলেন যে আমি যেন সমস্ত সিদ্ধান্তগুলো নেই আর কি। কিন্তু আমার আসলে সেই সিদ্ধান্তগুলো নেওয়ার মতো অবস্থা ছিল না, তিনি নিজেও পিছিয়ে এসেছিলেন। তো শেরপারা যেটা বলছিল যে আং দেওয়া শেরপা এবং আংকামি শেরপা, এরা দুজন বলছিলেন যে একমাত্র ফিট সেই অভিযানে ছিলেন শুধু রিফাত ভাই। তো ওনারা বলছিলেন যে যদি আমরা রিফাতকে নিয়ে এই চূড়ার জয় করতে যাই, তো তাহলে তারা যে পরিমাণ দুর্বল হয়ে পড়বেন কিংবা এক্সস্টেড থাকবেন, এরপরে কিন্তু আমাদের যে টিমের মধ্যে আরো দুজন তিনজন আমরা অসুস্থ হয়ে পড়েছি, যে আমি এরাম ভাই, তো এদেরকে আবার যে রেস্কিউ করে নিচে নিয়ে নামিয়ে নিয়ে যাওয়ার বিষয়, তো সেটা তাদের পক্ষে নাও সম্ভব হতে পারে। তো তখন পুরো দলের স্বার্থে আমরা এবং রিফাত ভাইকে এর জন্য স্যালুট, যে তিনি বলছিলেন যে না, মানুষের জীবনটাই আগে, তারপরে আমরা আসলে আবার সম্ভব হলে, যদি সম্ভব হয় আবার আসবো, আমরা আবার এই পর্বত জয় করতে পারবো। তো সেখানে আসলে আমাদের অভিযান সেটা শেষ হয়ে গিয়েছিল এবং আমরা ধীরে 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 নেমে এসেছিলাম। তো কিন্তু সেখানে আবার ইনাম আল হক, ইনাম ভাই, তিনি একটা মন্তব্য যে করেছিলেন যে কি হতো যদি একজনের জীবন এখানে চলে যেত, তাতে তো কোনো সমস্যা না, বরং এই জীবন যদি যেতই তাহলে এই অভিযান আরো অনেক গ্লোরিফাই হতো। তো এই কথাটা আসলে মানতে পারেনি, কারণ একজন যিনি কিনা স্বপ্নদ্রষ্টা, তো তার কাছ থেকে যে এই ধরনের কথা শুনবো, এই মনটা আসলে তখনও তৈরি হয়ে ওঠেনি। তো তিনি বলছিলেন এই কথা, তো সেখানেই আসলে শুনে থেমে গিয়েছিলাম এবং ভাবছিলাম যে না থাক, আমাদের অভিযানে এটা যেহেতু আমাদের লার্নিং কার্ভ, আমরা শিখছি, আমাদের সামনের অভিযানগুলো আরো পারফেক্ট হবে, আমরা আরো সুন্দরভাবে অভিযানগুলো করব।
বাংলাদেশ টাওয়ার্স এভারেস্ট প্রজেক্ট ফার্স্ট, আপনারা ওয়ান আর কি বাংলাদেশ, তো এই এই প্রজেক্টকে রিপ্রেজেন্ট করছিলেন মুসা ইব্রাহিম এবং সাথে ছিলেন ইনাম, ইনফ্যাক্ট যারা যিনি স্বপ্নদ্রষ্টা এই প্রজেক্টের, এবং এই মানুষগুলো হয়তো স্যাক্রিফাইসের লেভেলে মাত্রায় থাকে, যে কারণেই হয়তো সামনে থেকে তারা পথ দেখাতে পারে, যে একজন মানুষ যদি মারাই যেত, একজন মানুষের জীবন যদি স্যাক্রিফাইস করতেও হতো তাতেও কোনো সমস্যা ছিল না, তাতে করে তোমাদের এই ট্রেকিং, তোমাদের এই উপরে ওঠার অভিযাত্রাটা আরো বেশি গ্লোরিয়াস হতে পারতো। ইনফ্যাক্ট সেই সময় সে ধরনের মাইন্ডসেট, সে ধরনের মানসিক প্রস্তুতি হয়তো কারো মধ্যেই সেইভাবে তৈরি হয়নি, কিন্তু যে গ্রুমিংটা হলো এই 21,000 ফিট এই ব্যাপার, এই এই পর্বত শৃঙ্গকে চ্যালেঞ্জ করতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হলো, যে গ্রুমিংটা হলো, সেটাই কিন্তু তাদেরকে প্রস্তুত করে দিল ভবিষ্যতে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়ে দেওয়ার এই শক্তি বা এই ভিশনটাকে এস্টাবলিশ করার জন্য। বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের সাথে আমাদের অনুষ্ঠান প্রাণাত ভালোবাসার বাংলাদেশের, প্রাণাত ভালোবাসার বাংলাদেশ, এবং আজকের তারিখে আমাদের হট সিট অলঙ্কৃত করেছেন বাংলাদেশের গর্ব মুসা ইব্রাহিম, এবং এতক্ষণ শুনছিলেন ড্রেস রিহার্সেল, এখন কিন্তু সেই মহেন্দ্রক্ষণ যখন তিনি তার মত করে উপস্থাপন করবেন বাংলাদেশের, বাংলাদেশ থেকে একমাত্র যিনি প্রথম রিপ্রেজেন্ট করেছেন এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গকে স্পর্শ করেছেন এবং বাংলাদেশের পতাকা উড়িয়েছেন, সেই গল্পেই কিন্তু আমরা ফিরে যাব ছোট্ট একটা বিরতির পর।
আবারও কিন্তু ফিরে এসেছি বন্ধু, আজ যে সুমন আছির সাথেই চলছে প্রাণ ভালোবাসার বাংলাদেশ। আজকে আমাদের অতিথি বন্ধুটি হচ্ছে মুসা ইব্রাহিম, সেই বিশিষ্ট ব্যক্তিটি, তার সাথে কথা হচ্ছিল তার জীবনের কথা নিয়ে। অবশ্যই সেই জিনিসটা আমরা কন্টিনিউ রাখবো দেড়টা পর্যন্ত, তার কাছ থেকে অনেক কথা কিন্তু শোনা এখনো বাকি রয়ে গেছে। আর দেখতে পাচ্ছি অনেকেই ফেসবুকে কমেন্ট করেছেন, এই সুযোগে আছেন আমাদের সাথে রুবেল আহমেদ, আছেন আমাদের সাথে শাকিল মিন, দেখতে পাচ্ছি ফেসবুকে আরো আছেন ইফতেকার আহমেদ ইলিয়াস, সে বলেছেন পা পিছনে পড়ে যাওয়া, আচ্ছা আচ্ছা, লজ্জার কথা নয়, বরং সময়ে উঠে দাঁড়ানোটাই হচ্ছে সঠিক। অবশ্যই অবশ্যই আছেন আমাদের সাথে আফসানা তামান্না, আছেন আমাদের সাথে এমডি কাইয়ুম, আছেন আমাদের সাথে ফেসবুকে শামিম রেজা শামিম, রুবেল আহমেদ আছেন আমাদের সাথে, জাহিদুল ইসলাম আছেন ফেসবুকে, অ্যাঞ্জেল টুম্পা আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি আমি আরিফ আহলাদার আকাশকে আছেন, সে বলেছেন আচ্ছা আচ্ছা ভালোবাসাকে ভালোবাসি অফুরন্ত ভাবে, অবশ্যই আছেন আমাদের সাথে আব্দুল মজিদ ফেসবুকে, এছাড়া দেখতে পাচ্ছি অনেকে এসএমএস ও করেছেন, আছেন আমাদের সাথে রোকন, আছেন টুম্পা আমাদের সাথে, এসএমএস করেছেন আমাদেরকে খোকন, এসএমএস করেছেন আমাদেরকে এম এ বামাশির মিয়া আছে ধানমন্ডি থেকে, সে বলেছেন গুরু আপনাকে হাজার হাজার সালাম। আছেন আমাদের সাথে সাজিদুর, আর অনেকেই আছেন যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলছি বেশি বেশি করে কমেন্টস এবং এস এম এস করুন। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজকের অতিথি কি কালার বা কি রঙের পোশাক পরেছেন সেটা অনেকেই জানতে চাচ্ছিল, তাদের জন্য বলতে চাই আজকের অতিথি বন্ধুটি স্ট্রেপ একটি শার্ট পরেছেন আর রয়েছে তার সাথে জিন্স এবং এই তো
সহজ হয়। আমি আরেকবার বলি, সুমনা ঠিকই বলেছে, স্ট্রাইপ শার্ট ফুল স্লিভ এবং সেই সাথে জিন্স কালার একটা স্ট্রেইট ওয়ে জিন্স। এই হচ্ছে আমাদের আজকের অতিথি যিনি হট সিটে বসেছেন মুসা ইব্রাহিম। এবং এই রিলেটেড প্রচুর টেক্সট অলরেডি আমাদের আমাদের ফেসবুকে যারা ডেডিকেটেড পেজ যেখানে আমাদের অলরেডি পিকচারটা আপলোড করা হয়েছে, যেখানে অলরেডি 5000 ভেরি ক্লোজ টু 5000 টেক্সট এসে পৌঁছেছে এবং সবাই কিন্তু মুসা ইব্রাহিমের এই যে অসামান্য কীর্তি তার পক্ষে তাদের অবস্থান এবং তারা এই জিনিসটাকে অনেক বেশি ইন্সপায়ার করেছেন। এবং সেই সাথে আমাদের ডেডিকেটেড যে পোর্ট 16260 সেখানেও কিন্তু প্রচুর টেক্সট এসেছে, সেখানেও সবাই কিন্তু কংগ্রেচুলেট করছেন এবং মুসা ইব্রাহিমের এই স্প্রিট টেকটাকে তারা তাদের ব্যক্তি জীবনে পাথেয় হিসেবে নিতে যাচ্ছেন।
হ্যাঁ গুরু, অবশ্যই ঠিক তাই। আমাদের সাথে এসএমএস করেছেন, সরি কমেন্টস করেছেন আমাদেরকে সৈয়দ আশরাফ সাগর ফেসবুকে, তিনি বলেছেন মুসা ভাইয়ের এভারেস্ট জয় আমাদের মতো তরুণদের উৎসাহিত করছে, অবশ্যই তাই। আছেন আমাদের সাথে বিপ্লব চৌধুরী, সে বলেছেন আমার গল্পটা খুবই বেশি ভালো লাগছে। আছেন আমাদের সাথে তারিকুল ইসলাম হিমু, তিনি একটি খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছেন, যেটি হচ্ছে পাহাড়ে যেতে যেতে হলে কি কি নিয়ে যেতে হবে সেটা একটু জানালে খুব ভালো হতো। আছেন আমাদের সাথে আশরাফ সাগর, তিনি বলেছেন যে মুসা ভাইকে আজকের অতিথি করে আনার জন্য গুরু আপনাকে অনেক বেশি ধন্যবাদ।
প্রত্যেকটা ধন্যবাদের কৃতিত্ব আমাদের প্রোডিউসারের অনেকখানি বেশি, যিনি আমাদের প্রোডিউসার ইন্তেজার, এবং সেই সাথে অফকোর্স ঢাকা এফএম অথরিটিস। কেন আমরা মুসা ইব্রাহিমকে আমরা এত বেশি করে চেয়েছি, কেন চেয়েছি যে মুসা ইব্রাহিম আমাদের হট সিটকে অলঙ্কৃত করুক, কারণ আমাদের এই লিসনার্স কমিউনিটি যারা আপনারা শোনেন প্রাণা ভালোবাসার বাংলাদেশের এই অনুষ্ঠানটি, তার মধ্যে আপনাদের জন্য দারুণ একটি ইন্সপায়ারেশনের একটা জায়গা সৃষ্টি হতে পারে মুসা ইব্রাহিমকে সামনে থেকে দেখে। যার জীবনের কথাগুলো আমরা শুনছিলাম সুমনা, যখন বলছিলেন যে আমার ছোটবেলার সেই গ্রামীণ জীবন যেখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেতাম, এবং তখনই হয়তো স্বপ্নে বিভোর থেকেছি যে কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় শৃঙ্গটাকে স্পর্শ করে দেখা যায়। এই সব ভিশন লাইফে থাকাটা অনেক বেশি জরুরি, জীবনের সত্যিকারের পারপাসটা থাকা জরুরি, তাহলেই মনে হয় মুসা ইব্রাহিমদের মতো করে পৃথিবীটাকে অন্যভাবে দেখার এবং নিজের নামটাকে অন্য একটি জায়গায় অন্য একটি উচ্চতা নিয়ে যাওয়া সম্ভব। এইবার কিন্তু সেই থ্রিলিং টাইম, আমি আর সময় না নিই, চলে যাই সেই মুসা ইব্রাহিমের কাছে, যিনি দারুণ এক আর্কিটেক্ট, দারুণ ভাবে আঁকতে সক্ষম হয়েছেন পৃথিবীর এই মধ্য গগনে বাংলাদেশের নাম মাউন্ট এভারেস্ট জয়। সেই থ্রিলিং সেই উপাখ্যান এখন আমরা মুসা ইব্রাহিমের কাছ থেকে শুনব একদম বিমুগ্ধ হয়ে। মুসা ইব্রাহিম, দ্য কল ইজ ইয়ার্স।
থ্যাংক ইউ। আসলে নিজের নাম ফোটাতে হবে এটা কখনো ভাবিনি সত্যি কথা, এবং কখনোই এটা মাথার মধ্যে আসেনি যে এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব। কিন্তু যেটা মাথার মধ্যে ছিল যে হ্যাঁ, বাংলাদেশের পতাকাকে আমরা নিয়ে যাব বিশ্বের সর্বোচ্চ উঁচু জায়গায়, সবচেয়ে উঁচু জায়গায়। তো সেই চাওয়াটা, সেই চিন্তা থেকেই কিন্তু আমরা কাজ শুরু করেছিলাম। আমরা নর্থ অ্যালপাইন ক্লাব বাংলাদেশ এটা প্রতিষ্ঠা করেছিলাম 2007 সালের 29শে অক্টোবর। তো সেই প্রতিষ্ঠার দিন থেকেই একটা স্লোগান আমরা সঙ্গে নিয়ে পথ চলতাম, সেটা হলো ভিশন 2010 মিশন এভারেস্ট, অর্থাৎ 2010-এর মধ্যে যে করেই হোক বাংলাদেশকে আমরা এভারেস্ট জয় দেশ হিসেবে পরিণত করব। তো এই যে চাওয়াটুকু, সেই চাওয়ার সাথে যুক্ত হয়েছিলেন সোম বাহাদুর, কৈলাস তামাং, লাকমানুর শেপা, এবং আসলে ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন মানুষের কাছে যখন গিয়েছি এই কথাটুকু নিয়ে যে হ্যাঁ, বাংলাদেশকে, বাংলাদেশের পতাকাকে এভারেস্টের চূড়ায় নিয়ে যাওয়া দরকার, অনেকে বিশ্বাস করতে চাননি। অনেকে মনেই করতেন যে বাংলাদেশের মতো একটা সমতল দেশ থেকে কিভাবে কেউ একজন এভারেস্টের চূড়ায় যেতে পারে, অনেকে বিশ্বাস করতে চাইতেন না এই কাজ, এই কথাটুকু। তো এই যে বিশ্বাস করতে চাইতেন না যে মানুষ,
তো তাদের সেই কথাতেই আমার কাছে মনে হয়েছিল এর ভালো একটা উত্তর হতে পারে যদি আমরা এই কাজটা করে দেখাতে পারি, অর্থাৎ এভারেস্টের চূড়ায় পৌঁছে সেখানে বাংলাদেশের পতাকাকে উড়াতে পারি। তো এইভাবেই আমরা আসলে এগিয়ে গিয়েছিলাম ধীরে 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 ধীরে, এবং যখন দেখছিলাম যে না আমাদের এভারেস্ট অভিযানের জন্য যে প্রয়োজনীয় অর্থ প্রয়োজন সেটা আমাদের সংগ্রহ হয়নি, তো তখন আমাকে একটা আসলে অনৈতিক কাজ আমি বলবো যে এটা করতে হয়েছে, যেটা হলো যে আমি আমার বোনের ব্যাংকের টাকাটুকু তুলে যখন নিয়ে যাচ্ছি নেপালের দিকে তখন শুধু তাকে একটা টেক্সট করেছে যে তার নাম নুরা এশা মনি এবং আমি তাকে তুই করি বলে, আমার যদিও এক বছরের বড়, তো আমার তার সাথে তুই তো করে সম্পর্ক, তাকে বললাম যে মনি তোর টাকাটা আমি উপায়হীন হয়ে নিয়ে যাচ্ছি আর কি, কিছুই করার নেই। তো ও সে একটা কথা সবসময় বলতো যে একটা পাখিকে যদি ডানা ভেঙে দেওয়া হয় তাহলে তাহলে যেমন পাখিটা উঠতে পারে না, তেমনি একটা মানুষের স্বপ্নকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে সেই মানুষটিও সেই ডানা ভাঙা পাখির মতো যে কিনা কখনোই উঠতে পারছে না। তো এই যে তার যে দর্শনটুকু, এই দর্শনটাকে আমি খুবই শ্রদ্ধা করি এবং তাকে শ্রদ্ধা করি যে আমার সেই স্বপ্ন পূরণের পথে সে আমার পাশে দাঁড়িয়েছিল। তো তার সেই অর্থ নিয়ে গিয়েছি, পাশাপাশি যেটা হয়েছে যে আমার পুরো অভিযানের জন্য যে অর্থের প্রয়োজন ছিল তার এক চতুর্থাংশ আমি আসলে ইসলাম সাহেবদের কাছ থেকে পেয়েছিলাম। আমি কৃতজ্ঞ চিত্তে তাদের কথা আমি স্মরণ করতে চাই। তো এর মধ্যে সামিট গ্রুপের চেয়ারম্যান এম এ মোহাম্মদ আজিজ খান, এরপর চ্যানেল আয়ের ফরিদুর রাজা সাগর, প্রথম আলোর মতিউর রহমান, এরপরে ডেস্টিনি গ্রুপ, এরপরে আর এম সিস্টেমস, এই যে প্রতিষ্ঠানগুলো তারা আমার পাশে দাঁড়িয়েছিলেন। তো তারপরেও আমার বোনের কাছ থেকে সেই অর্থ নিয়ে আমি আসলে গিয়েছি এভারেস্ট অভিযানে, এবং তার সেই অর্থটা যদি আমি না পেতাম এটা আসলে আমার জন্য খুবই একটা কঠিন, এখানে যে এভারেস্টটা ছিল সেটা জয় করা আসলে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তো আমরা চলে গিয়েছি এভারেস্টের পথে 8ই এপ্রিল 2010। তো সেখান থেকে আমরা পুরো প্রস্তুতিটুকু সেরে, অর্থাৎ কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এভারেস্ট অভিযানে নামছি, কোন কোন কারা কারা আমাকে শেরপা হিসেবে সহায়তা করবেন, এবং আমার পুরো অভিযানে আমার কাপড় চোপড় কি থাকবে, আমার পর্বত আরোহণের সরঞ্জামগুলো কি কি থাকবে, এই সব কিছু আমরা যখন সংগ্রহ করতে সক্ষম হয়েছি আমরা 10ই এপ্রিল রওনা দিয়ে দিয়েছি এভারেস্টের পথে এই কাঠমান্ডু থেকে তিব্বতের দিকে। তো আমরা গিয়েছিলাম চায়না রুট ধরে, নর্থ ফেস ধরে। তো এই পথে যেতে কাঠমান্ডুতেই আমার সাথে যুক্ত হলেন আমার নেপালের সহ অভিযাত্রী লাল বাহাদুর জিরেল। তিনি লাল বাহাদুর জিরেল হচ্ছেন নেপালে যতগুলো গোষ্ঠী আছে তো তার মধ্যে মাত্র 5,000 মানুষের একটা গোষ্ঠী আছে, এটা জিরি গ্রামে। তো এই তাদের নামে আসলে গ্রামটা। তো এই জিরেলদের মধ্যে এই লাল বাহাদুর জিরেল কিন্তু তিনি প্রথম যিনি এভারেস্ট জয় করেছিলেন, এবং আমরা যখন একসাথে যাচ্ছি এভারেস্ট বেস ক্যাম্পের দিকে তখন কিন্তু জানতাম না যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। তো আমরা এগিয়ে চলেছি বেস ক্যাম্পের দিকে। আমরা 14ই এপ্রিল যেদিন কিনা আমাদের পহেলা বৈশাখ সেই দিন আমরা পৌঁছেছিলাম এভারেস্টের বেস ক্যাম্পে, এবং দেখছিলাম যে নেপালিরা সেপাড়া অনেকটা উৎসবের মতোই করছে, যেমন কিনা আমরা পহেলা বৈশাখকে বরণ করি কিংবা সেদিন আমরা উৎসবে মেতে উঠি ঢাকা শহরে বাংলাদেশে। তো সেখানে খুব বড় আকারে কোনো উৎসব নয় কিন্তু মানে সবার মনের মধ্যে একটা নববর্ষর একটা ছোঁয়া ছিল। তো সেখানে পৌঁছে কিন্তু আমি একটা চ্যালেঞ্জের মধ্যেই পড়েছিলাম, কারণ 17,000 ফুট উঁচু সেই বেস ক্যাম্প, সেখানে যেটা হয়েছিল যে খুব দ্রুত উচ্চতা পার হওয়ার কারণে আবারও মাথা ব্যথা শুরু হয়েছিল এবং উচ্চতার সাথে খাপ খাইয়ে নেওয়াটার একটু সমস্যাই হচ্ছিল। তো সেখানেও কিন্তু আমরা ওই যে একই নিয়ম মেনে চলেছিলাম, সেটা হলো বেশি বেশি করে তরল খাওয়া এবং গো হাই স্লিপ লো, সেই এই নিয়মটুকু মেনে চলা। তো এইভাবে যখন আমাদের প্রায় 3 থেকে 4 দিন সেখানে কাটিয়েছি, আমাদের সামনে আরো উঁচুতে এগিয়ে যাওয়ার দিনক্ষণ এলো, আমরা মিড ক্যাম্প পর্যন্ত চলে গেলাম 19,000 ফিট উঁচুতে, সেখান থেকে পরের দিন চলে গেলাম 21,000 ফুট উঁচু অ্যাডভান্স বেস ক্যাম্পে। তো এই যে যাত্রাটা, এই পুরো যাত্রাতে প্রথমবারে কিন্তু আমাদের সময় অনেক বেশি লেগেছিল, অর্থাৎ বেস ক্যাম্প থেকে মিড ক্যাম্প সেখানে সময় লেগেছিল প্রায় 11 ঘন্টা, মিড ক্যাম্প থেকে অ্যাডভান্স বেস ক্যাম্প সেখানে সময় লেগেছিল প্রায় 12 ঘন্টা। কিন্তু পরের বার যখন আমরা আবার এই অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে নর্থ কোলের পথে গিয়েছি এবং নর্থ কোলের প্রায় প্রথম কেভাস পর্যন্ত গিয়ে, অর্থাৎ বরফের ফাটল পর্যন্ত গিয়ে ফিরে এসেছি, তো তখন কিন্তু আমাদেরকে আবার শেপারা বলল যে নিচের দিকে নেমে যেতে। তো আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কেন নিচের দিকে নেমে যেতে হবে, আমাদের তো শুধু উপরের দিকেই যাওয়ার কথা। তো শেরপারা বলছিল যে না, এই নিচের দিকে নেমে যাওয়া মানে হচ্ছে যে তুমি নিচে নেমে গেলে বেশি বেশি করে খাওয়া দাওয়া করতে পারবে, আর খাওয়া দাওয়া ঠিক মতো করলে তোমার শরীরে যে শক্তি হবে সেটাতে তুমি দ্রুতই আসলে এই উচ্চতা পার হতে পারবে। তো তাদের কথার যুক্তি অনেক বেশি ছিল, কারণ আমি আসলে সত্যিকার অর্থে যে পর্বত আরোহী যাকে বলে সেরকম তো ছিলামই না, কারণ আমি ছিলাম শখের পর্বত আরোহী, মানে পেশাদার কোনো পর্বত আরোহী ছিলাম না। তো তাদের কথা মানা ছাড়া আসলে কোনো উপায়ও ছিল না, এবং তারা মানে আমার ভালোর জন্যই যেটা বলেছিল সেটা যে নিচের দিকে নেমে যেতে, তো সেই কথা মেনে আবারও বেস ক্যাম্পে নেমে এসেছিলাম। এবং একটা জিনিস যেটা আমি খুব গর্ব করে বলি, যে আমার যে তিনজন শেরপা ছিলেন, সোম বাহাদুর, কৈলাস তামা এবং লাল বাহাদুর জিরেল, মাফ করবেন, লাকানুর শেরপা, তো এই তিনজন সবাই যেটা চেয়েছিল যে তারা একটা কথা বলতো এটা, এবং এর জন্য আমি খুবই গর্ব করি যে এভারেস্ট জয়ের আগেও কিন্তু আমি তাদের কাছ থেকে একটা সমর্থন আদায় করে নিয়েছিলাম। তারা বলছিলেন যে মুসাকে আমরা হেল্প করছি, মানে হচ্ছে যে আমরা 16 কোটি মানুষের একটা দেশকে হেল্প করছি, অর্থাৎ একটা দেশকে আমরা তাদের স্বপ্ন পূরণে সহায়তা করছি। তো আমাদের যেটা চাওয়া ছিল যে হ্যাঁ, আমরা এভারেস্টে যেতে চাই এবং এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকাকে ওড়াতে চাই, তো এই যে কথাটা তারা বলতেন যে হ্যাঁ আমরা মুসাকে হেল্প করছি, মানে হচ্ছে একটা দেশকে হেল্প করছি, তো এই কথাটা শুনে কিন্তু আমার মনটা অনেক অনেক মানে ভরে গিয়েছিল, মনটা অনেক বড় হয়ে গিয়েছিল যে শেরপারা এইভাবে বলছে মানে হচ্ছে যে হ্যাঁ, মানে আমি আমার স্বপ্নটা তাদের ভিতরে অনুদিত করতে পেরেছি। অর্থাৎ এটা কিন্তু একটা মানে পুরোপুরি একটা টিম ওয়ার্ক, এই এভারেস্ট অভিযান এবং যে কোনো এই ধরনের কঠিন কোনো অভিযান একটা কিন্তু একটা টিম ওয়ার্ক। তো এই সেই টিম ওয়ার্কে আমি যেটা বলি যে সবসময় সবাইকে যে হাতে 5 আঙ্গুলের মতো যদি টিম ওয়ার্কটা না হয়, যে হাতে এক যে কোনো একটা আঙ্গুলকে বাদ দিলে হাতটা কিন্তু একটা অসম্পূর্ণ হাত থেকে যায়, তো সেখানে 5টা আঙ্গুলের গুরুত্ব কিন্তু সমানভাবে একেবারে প্রয়োজন। তো সেখানে এই শেরপারা এই কথা বলছে মানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের টিম ওয়ার্কটা খুবই একটা ভালো টিম ওয়ার্ক ছিল। তো এভারেস্ট অভিযানে আরো যে জিনিসগুলো প্রয়োজন হয়, যে মানে ইকুইপমেন্ট গুলো টু দা পয়েন্ট থাকতে হয়, বিশেষ করে অক্সিজেন এবং সরঞ্জাম গুলো, গায়ের যে আমার ঠান্ডা ঠেকানোর যে পোশাক গুলো সেগুলো খুবই ভালো হতে হয়, এরপরে আবহাওয়াটা ভালো থাকতে হয়, ফেভারে থাকতে হয়, এবং সর্বশেষে যেটা বল সবাই যেটা বলেন হ্যাঁ এটা মানে আমাদের ভাগ্যে থাকতে হয়,
ভাগ্য অনুকূল থাকাটা অনেক বেশি জরুরি,
অনেক বেশি জরুরি। তো এই সবকিছু মিলিয়ে আমরা এই নেমে এসেছি বেস ক্যাম্পে, আবারও গিয়েছি ক্যাম্প অ্যাডভান্স বেস ক্যাম্পে। তো পরের বার যখন অ্যাডভান্স বেস ক্যাম্পে গিয়েছে তখন আমি খেয়াল করলাম যে আগের বারে একই উচ্চতা পার হতে, একই দূরত্ব পার হতে আমাদের যেখানে 11 থেকে 12 ঘন্টা সময় লাগছে, সেখানে এই দ্বিতীয়বারে আমি সেই একই দূরত্ব একই উচ্চতা আমি 5 ঘন্টায় পার হয়েছি, অর্থাৎ শরীর ততদিনে সেই উচ্চতার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, হ্যাঁ কোপ আপ করেছে, এবং খুব ভালো মতোই আমরা সেই উচ্চতা পার হতে পারছি। এবং তখন আমি গেলাম নর্থ কোলে 23,000 ফুট উঁচুতে, এবং সেখানে শেরপা আমাকে একটা চ্যালেঞ্জ দিলেন যে মুসা, তুমি যদি এখানে অক্সিজেন ছাড়া রাত কাটাতে পারো, মানে তোমার জন্য অক্সিজেন থাকবে, অক্সিজেন মাস্ক থাকবে, তুমি যদি কোনো সমস্যার মধ্যে পড়ো অক্সিজেন নিয়ে নিবে, কোনো টেনশনের কিছু নেই, কিন্তু অক্সিজেন ছাড়া যদি রাত কাটাতে পারো তার মানে হচ্ছে তুমি চূড়ার দিকে খুব সহজে মানে কোনো রকম হয়তো শারীরিক সমস্যা ছাড়াই যেতে পারবে, অক্সিজেন তারপরে নিতে হবে ঠিকই, কিন্তু এখানে তোমার একটা চ্যালেঞ্জ হচ্ছে তুমি অক্সিজেন ছাড়া রাত কাটাবে। তো তাদের সেই চ্যালেঞ্জটুকু আমি নিয়েছি এবং দেখলাম যে হ্যাঁ, রাত কাটানোটা একটু কঠিন হয়ে যায় 23,000 ফুট উঁচুতে, এবং তারপরেও আমরা অক্সিজেন, আমি যখন অক্সিজেন ছাড়া রাত কাটাতে পারলাম মনের মধ্যে আর একটু সাহস।
ফিলগুলো কেমন ছিল মুসাইবেন 23,000 ফিট উপরে? 23,000 ফিট, 23,000 ফিট কেন ইমাজিন, শোনো না গল্পনাতে কি ভাবতে পারিস 23,000 ফিট?
সেটাই, 17,000 ফুট উঁচুতে যেটা হয় যে আমরা এই সমতলে যে পরিমাণ অক্সিজেন পাই সেখানে বাতাস একেবারে পাতলা হয়ে যায়, এবং আমরা এখানে এখানকার অক্সিজেনের চেয়ে মাত্র মানে 50% অক্সিজেন 17,000 ফুট উঁচুতে পাওয়া যায় এবং এভারেস্টের চূড়ায় মাত্র 33% অক্সিজেন পাওয়া যায়। তো এই যে পরিস্থিতিগুলো, এই পরিস্থিতিতেই আসলে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হতে থাকে পর্বতারোহীদের, শেপাদের সবারই।
এবং শেপারা যে চ্যালেঞ্জ আপনাকে দিয়েছিল, সেই রাতে যে আপনি অক্সিজেন ছাড়াই রাত কাটানোর চেষ্টা করেছিলেন, তাই কি?
জি।
কেমন ছিল অনুভূতি, কেমন হচ্ছিল
অনুভূতিটা? যেমন ছিল যে মানে অনেক সময় আমরা মানে পানি তো খাই, তো পানি খাওয়ার সময় ঢোক গিলি পানি খেতে খেতে, তো ওখানে মনে হচ্ছিল যে আমরা বাতাস খাচ্ছি আর কি, মুখের মধ্যে বাতাস নিয়ে সেটা গিলে ফেলছি, এরকম একটা মনে হচ্ছিল যে অক্সিজেন কম, তো মুখের মধ্যে যতটুকু বাতাস মানে আসছে তো এটা আমরা গিলে ফেলছি আর কি, এরকম একটা জিনিস মনে হচ্ছিল। অর্থাৎ কিছুটা সময় একটু অস্বস্তি লাগছিল, আবার মনে হচ্ছিল যে না মানে বাতাসটা মানে ঠিক মতো পাচ্ছি না, এই একটা মানে ঘোর লাগার ভেতর দিয়ে আসলে রাতটা কেটে গিয়েছে। তো সেদিন আবার প্রচন্ড তুষারঝড় হয়েছিল, এই সেই প্রথমবার যখন আমরা রাত কাটাতে গেলাম 23,000 ফুট উঁচু সেই নর্থ পোলে, প্রচন্ড তুষারঝড়ের ভেতর দিয়ে আমি মানে একটু হেলুসিনেশন হচ্ছিল এবং মনে হচ্ছিল কেউ যেন পুরো ক্যাম্প এরিয়াতে বলে যাচ্ছে চিৎকার করে আজকে কেউ আর উপরের দিকে যাবে না, যদিও আমাদের প্ল্যান ছিল যে 25,000 ফুট উঁচুর দিকে কিছুটা এগিয়ে যাওয়া, এবং আমার শেরপরা তারা প্ল্যান করছিল যে হ্যাঁ তারা 25,000 ফুট উঁচুতে ক্যাম্প এস্টাবলিশ করবে, সেখানে অক্সিজেন রেখে আসবে। তো সেই আমার কাছে মনে হচ্ছিল যে আমি স্বপ্নে দেখছি, কেউ একজন বলছে, মানে তখন মনে হচ্ছিল যে বাস্তবে আমি শুনছি, বাস্তবে আমি দেখছি, কিন্তু সেটা আসলে স্বপ্নই ছিল যে বলছিল একজন আজকে কেউ আর উপরে যাবে না, সবাইকে নিচে নেমে যেতে হবে। এবং ওই স্বপ্নের সেই যে ক্যারেক্টারটা সেটা আমাকে দেখাচ্ছিল যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, কোনো ঝড় নেই, কিছু নেই, একটা রৌদ্র করজল দিনের মধ্যে সেই যে অ্যানাউন্সটা করে যাচ্ছে, কিন্তু পরিস্থিতিটি যেটা ছিল যে হ্যাঁ তুষার ঝড় হচ্ছিল, আসলে মনের মধ্যেই একটা হয়তো কল্পনা থেকেই সেই স্বপ্ন আমি দেখছিলাম যে হ্যাঁ কেউ একজন এসে বলে যাচ্ছে যে আর আজকে উপরের দিকে যাওয়া যাবে না। সত্যি যেটা হলো, সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম আমার শেরপরা বলল লাকমানুর, শেরপা এবং কৈলাস যে এখন আর উপরের দিকে যাওয়া যাবে না, তারাও তাদের আরো উপরের দিকে যাওয়ার যে অভিযানটুকু হ্যাঁ সেটা ক্যান্সেল করে বললো তাড়াতে চলো এখান থেকে নিচে নেমে যাই, যে কোনো মুহূর্তে অ্যাভালাঞ্চ হতে পারে, অ্যাভালাঞ্চে আসলে এখানে কারণ প্রচন্ড তুষারঝড় হচ্ছে, প্রচন্ড অনেক তুষার জমে গেছে, বরফ জমে গেছে, এবং যে কোনো মুহূর্তে অ্যাভালাঞ্চ হলে আমরা এখানে বিপদের মধ্যে পড়বো। তো আমি এই সেই কথাগুলো শুনে অ্যাভালাঞ্চ মানে পর্বতারোহণে অনেক কঠিন একটা পরিস্থিতি, বরফের ধস নামে, বরফের ধস নামলে এবং এই পরিস্থিতিতে আসলে এই বছর 2014 সালে 16 জন শেরপা মারা গিয়েছেন এই তাদের মানে এবার এভারেস্ট অভিযানে ক্যাম্প বেস ক্যাম্প থেকে ক্যাম্প ওয়ানে যাওয়ার পথে। তো এই যে এতজন মানুষ প্রাণ হারালেন, এটা কিন্তু এভারেস্টের যে ইতিহাস এর মধ্যে সবচেয়ে একটা ভয়ঙ্কর ইতিহাস। তো এই বছর কিন্তু এই নেপালের দিক থেকে কোনো এভারেস্ট অভিযান আর হয়নি, এবং আগামী বছরটাকেও তারা এভারেস্টে না যাওয়ার ঘোষণা দিয়েছেন, নেপালের দিক থেকে বিশ্রাম বছর হিসেবে তারা ঘোষণা করেছেন। তো ওই পরিস্থিতিতে আমরা নেমে এসেছি সেই নর্থ কোল থেকে আবারও বেস ক্যাম্প অ্যাডভান্স বেস ক্যাম্পে, এবং পরের দিন আবারও আমাদেরকে বললেন শেরপাড়া যে হ্যাঁ আবারও নিচের দিকে নেমে যেতে হবে। তো কিছুই করার ছিল না, তারা যেহেতু যেভাবে আমাকে গাইড করছিল সেভাবে আমি চলছিলাম, এবং তাদেরকে বলছিলাম যে ওয়েল কোনো সমস্যা নেই, তোমরা যেভাবে বলবে সেভাবে আমরা এগিয়ে যাব। তো আবারও নেমে গেছে বেস ক্যাম্পের দিকে, এবং আরও কিছু শক্তি অর্জন করে আমরা আবারও ফিরে এসেছিলাম অ্যাডভান্স বেস ক্যাম্পে। তো তখন আসলে শুধু অপেক্ষাই করতে হয়েছে। তো 2006 সালে আমরা একটা অভিযান করেছিলাম সিকিম হিমালয়ে, সেটা হচ্ছে ফ্রেস পিক এক্সপিডিশন। তো সেখানে আমার একটা মানে নিজেকে চিনতে পেরেছিলাম আসলে সেই অভিযানে, কারণটা হলো আমাদেরকে প্রায় এটা খুবই টেকনিক্যালি টাফ একটা মাউন্টেন ছিল, এবং তখন পাহাড়ের গায়ে প্রায় টিকটিকির মতো আমরা লেগেছিলাম, অনেকটা সময় আমাদের সময় লেগে গিয়েছিল, আমাদের কাছে পর্যাপ্ত রোপ ছিল না ক্লাইম্ব করার জন্য। তো যতটা পথ আমরা আরোহণ করছিলাম এই রোপ ধরে ধরে, রশি ধরে ধরে, সেই রশি আবার খুলে নিয়ে ওপরের দিকে লাগানো হচ্ছিল, এবং আরো ততটা পথ আমরা ক্লাইম্ব করছিলাম, কিন্তু পুরো পথেই আমরা প্রায় টিকটিকির মতো পর্বতের গায়ে লেগেছিলাম, এবং খুবই একটা মানে মানসিক চাপের মধ্যে ছিলাম যে কোন একটা কারণে যদি এখানে অ্যাভালাঞ্চ হয় কিংবা আমরা যদি পড়ে যাই এখান থেকে, তাহলে সবাই সেই 15 জন মানুষ ছিলাম সেই অভিযানে, মানে ক্লাইম্বার এবং সেবা মিলে। তো এই সবাই মানে খুব একটা ভালো অবস্থার মধ্যে ছিলাম না, কিন্তু সেই অভিযান যখন মানে সফল হলো, আমরা চূড়ায় গিয়ে পৌঁছালাম পুরো দল, তো তখন আমরা মানে নিজেকে আমি মানে ভেবে নিলাম যে বুঝতে পারলাম যে আসলে অনেক কঠিন পরিস্থিতিতে এভারেস্টের মতো যদি কোনো অভিযানে জিতে পারি তো এই ধরনের যদি কঠিন পরিস্থিতি তৈরি হয় তাহলে আমি আসলে টিকে থাকবো আর কোনো সমস্যা হবে না। এই যে একটা আত্মবিশ্বাস তৈরি হলো, তো সেই আত্মবিশ্বাস নিয়ে যে এগিয়ে গিয়েছে পরবর্তী দিনগুলোতে, তো সেই 2010-এর এভারেস্ট অভিযানে আমরা তৃতীয়বারের মতো এলাম অ্যাডভান্স বেস ক্যাম্পে এবং অপেক্ষা করছিলাম যে পুরো রুট ওপেন কবে করতে পারবে সেপারে এবং আবহাওয়া কবে ভালো হবে তারপরে আমরা যাব এই চূড়ার দিকে। তো 19 মে সেই দিনটি যে যেদিন শেরপা এসে বলল যে মুসা গেট রেডি অ্যান্ড লেটস গো ফর দ্য মাউন্টেন, এর আগে অবশ্য বহুবার আমি তাদেরকে মানে প্রভাবিত করার চেষ্টা করেছিলাম, কনভিন্স করার চেষ্টা করেছিলাম যে চলো
শুরু করি,
হ্যাঁ হ্যাঁ চলো আমরা যাই, আর কত বসে থাকবো, আর তো বসে থাকার সময় নেই।
কত তারিখ থেকে স্টার্ট করেছিলেন মুসা, শুরু করলেন কত তারিখে?
আমরা শুরু করেছিলাম ঢাকা থেকে 8-ই এপ্রিল, কাঠমান্ডু থেকে 10-ই এপ্রিল,
এবং
14-ই এপ্রিল আমরা গিয়ে পৌঁছেছি অ্যাডভান্স মানে বেস ক্যাম্পে গিয়ে পৌঁছেছি 14 এপ্রিলে। অর্থাৎ মূল অভিযান আমাদের শুরু হয়েছে 14 এপ্রিল,
14 এপ্রিল থেকে
19 মে, প্রায় এক মাস
5 দিন
যে, তো 35 দিন। এই 35 দিন কিন্তু এই সময়ের মধ্যে আমি কিন্তু আর পরিবারের সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, তো এটা একটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল।
পরিবার বলতে বাড়িতে তাহলে কে অপেক্ষায় আছে? মনি তো আছে, এক বছরের বড় সেই
বোন ছিল, আমার বাবা মা ছিলেন, তারা মানে আমি যেটা শুনেছি যে মানে ফিরে এসে শুনেছিলাম কান্নাকাটি করতেন খুবই, বিশেষ করে আমার মা, যে তার ছেলে গেছে অভিযানে কি হয়।
আপনি কয় ভাই বোন?
আমরা এক বোন দুই ভাই, আমার ছোট আরেক ভাই আছে, এবং আমার ওয়াইফ সে খুবই টেনশনে আসলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এরকম একটা পরিস্থিতিতে, এবং আমার ছোট ছেলে মাত্র 1.5 বছরের ছেলেকে আমি রেখে গিয়েছিলাম। তো পুরো পরিস্থিতিটা আসলে খুব বেশি মানে আমার জন্য মানে সুবিধার ছিল না, এবং কোনো সামনে অন্য কোনো পথও খোলা ছিল না যে আমি এই অভিযান থেকে এই ধরনের পরিস্থিতিতে আমি নিজেকে ফিরে নিয়ে।
দেন ফাইনালি শেরপার সে সুসংবাদ দিল যে মুসা ইব্রাহিম লেটস গো, সময় হয়েছে আবার সামনের দিকে এগোনোর।
জি, তো আমি প্রতিদিন সন্ধ্যায় আমার সেই ছোট ছেলের কথা মনে করতাম।
নাম কি ওর?
ওর নাম ওয়াসি ইব্রাহিম রাইদ,
রাইদ নিকনেম রাইদ,
রাইদ। তো রাইদের কথা মনে হতো, আমার ওয়াইফের কথা মনে হতো, এবং মানে কি করব, আর কোনো কিছু করার সুযোগ ছিল না, তাদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। আমাদের কাছে যে স্যাট ফোন ছিল সেটা দিয়ে আমি যোগাযোগ করতে পারিনি আসলে, এবং একবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বেস ক্যাম্পে পৌঁছার পরপরই প্রথমবারই, কিন্তু মানে যখন পারিনি এবং এসে আমার যে বেস ক্যাম্প ম্যানেজার উনি এসে বললেন যে মুসা তুমি যে ট্রাই করেছো তোমার যোগাযোগ করার জন্য এতে করে $100 শেষ হয়ে গেছে। তো ওটা শুনেই আমি একটু মনের দিক থেকে ছোট হয়ে গেলাম যে কথাই বলতে পারলাম না, তাতে যদি $100 শেষ হয়ে যায় তো কথা বলতে গেলে না আর কত মানে বেশি খরচ হয়ে যায়। তো আর যোগাযোগ করা হয়নি, কিন্তু আমার সাথে যে অন্যান্য ক্লাইম্বাররা ছিল মন্টেনেগ্রোর 3 জন ক্লাইম্বার ব্লেকা স্ল্যাগি এবং জোকো, এবং সার্বিয়ার আরেকজন ক্লাইম্বার ডাক্তার ড্রাগুটিন। তো ডাক্তার ড্রাগুটিন একদিন বললেন যে হ্যাঁ আমার তো ওয়াইফ আছে, আমি তো তার সাথে যোগাযোগ করছি রেগুলার, এখান থেকে SMS পাঠাচ্ছি, তুমি একটা পাঠিয়ে দেখো এই নাম্বার দিয়ে, যদি তোমার ওয়াইফ পেয়ে যায় তাহলে হয়তো সেই কল করবে তোমাকে। তো তার কথায় ভরসা পেয়ে একটু তার ওই মোবাইল ফোনটা ইউজ করলাম, ইউজ করে একটা টেক্সট করলাম আমার ওয়াইফকে, কিন্তু কোনো রেসপন্স আসলে পেলাম না। তখন মানে যত উৎসাহ নিয়ে টেক্সটটা পাঠিয়েছিলাম ঠিক সেই পরিমাণে মনে হচ্ছিল যে মানে বিষণ্ণ একটা মুষে পড়েছিলাম যে তাহলে কি আর কখনোই তাদের সাথে যোগাযোগ হবে না। তো এই অবস্থায় মানে 19 মেতে যখন শেরপা বলল যে মুসা লেটস গো দিস দ্য টাইম, তো তখন আবার চাঙ্গা হয়ে গেলাম যে হ্যাঁ এবার সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার পালা। তো তখন আমরা এগিয়ে গিয়েছি অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে 21,000 ফুট উঁচু থেকে নটকোলের দিকে। তো পৌঁছার পর পরে কিন্তু আবারও আমরা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছি। পরের দিন প্রচন্ড তুষার ঝড় ছিল এবং আমাদের চোখের সামনে 12টা তাঁবু ভেঙে গেল, 2টো তাঁবু উড়ে চলে গেল। আমরা 4 জন, অর্থাৎ আমি লাকপানুর শেরপা কৈলাস তামাং এবং লাল বাহাদুর জিরেল, আমরা 4 জন তাঁবুর ভিতরে ঢুকে 4 জনের হাত 8টা হাত আমরা তাঁবুর ইয়েতে লাগিয়ে যেমন কোনো বাড়ির ছাদকে ঠেকা দেয় কোনো গাছের গুড়ি দিয়ে, ঠিক একইভাবে আমরা আটটা হাত দিয়ে গাছ এই তাঁবুটাকে আমরা ঠেকা দিলাম, বাতাস যাতে এটাকে ভেঙে না ফেলে। তারপরেও এই আমাদের তাঁবুর দুটো স্টিক ভেঙে গিয়েছিল, কিন্তু আমাদের তাঁবুটা মনে হচ্ছিল যে হ্যাঁ সবচেয়ে ভালো যে টিকে আছে এই ক্যাম্পের মধ্যে যে তাঁবুটি সেটা মনে হচ্ছিল যে না আমাদেরই তাঁবু। তো এই আবহাওয়ার তীব্রতা দেখে এই ঝড় দেখে আমরা আবারও মুষড়ে পড়লাম। এবং আমার শেরপা বলছিল যে কৈলাস যে এই ধরনের পরিস্থিতি যদি কালকেও হয় তাহলে আমাদের আবার নিচে নেমে না যাওয়া।
এই সময়গুলোতে কি ধরনের রিয়াকশন হতো? যেমন একদিকে অপেক্ষায় আছে প্রিয়তম স্ত্রী, আপনাদের বছরের সন্তান রায়াত, তার কথা মাথায় আসছে এবং অবশ্যই মনের মধ্যে এরকম কাজ তো করতেই পারে যে আমি বাবা হয়ে আমার সন্তানকে এইরকম গৌরবান্বিত কোনো কিছু উপহার দিব, এ ধরনের প্যাশন তো ভিতরে কাজ করছে, বাবা মার কথা বারবার আপনার মনস্পটে ভাসবে, এটাই স্বাভাবিক। আবার একদিকে জীবন রক্ষা, জীবনটা থাকে কি যায় এরকম একটা সিচুয়েশন, কোনটা বেশি আপনাকে প্রভাবিত করতো?
আসলে আমি নিজের কাছে একটা আমার কমিটমেন্ট ছিল যে যা পরিস্থিতি হোক না কেন আমি জয় করতে পারি কিংবা না পারি আমি সুস্থ দেহে আমার নিজের পরিবারের কাছে ফিরে যাব। আমি যে কমিটমেন্ট তাদের কাছে করে এসেছি যে আমি ফিরব, তো সেই নিজের কাছে আমার কাছে ওই কমিটমেন্টটা ছিল যে আমি সুস্থ দেহে আমি নিচের দিকে নেমে যাব। তো এই যে এত ঝড় ঝঞ্ঝা কিংবা এত বাধা এই সবকিছু পরিস্থিতিতেও কিন্তু নিজেকে শক্ত রেখেছি এবং অনেক মানে পরিস্থিতি তৈরি হয়েছে যখন কিনা শেরপা আমাকে বলতো যে হ্যাঁ তুমি কিন্তু কোনো ইউরোপিয়ান কিংবা আমেরিকান ক্লাইমেটদের মতো নয়, তোমার গরম কিন্তু সেরকম নয়। তো কিন্তু তারা যেটা অ্যাপ্রিসিয়েট করতো যে হ্যাঁ আমার মানসিক দৃঢ়তা ছিল অনেক বেশি, যেটা কিন্তু আসলে অনেক বেশি দরকার, কারণ সেখানে অক্সিজেন কম, সেখানে এরকম আবহাওয়ার চোখরাঙানি এবং উচ্চতা জনিত এই ধরনের যে সমস্যাগুলো, এই সবকিছু পরিস্থিতিতে আমি মানসিকভাবে কতটুকু দৃঢ় এই
চরম পরীক্ষাটা
গুণটাই কিন্তু দিন শেষে আমাকে আমি কতটুকু সফল হব সেটা কিন্তু নির্ধারণ করে দেয়। তো সেই দিক থেকে শেরপা যেটা বলছিল যে হ্যাঁ আমার মানসিক দৃঢ়তাটা রয়েছে, তো সেটাই কিন্তু আমি মানে মনে করতাম যে এই অভিযানে নিজেকে বলতাম মানে অটো সাজেশন যেটা দেয়া বলে আর কি, যে এই অভিযানে যদি একজন মানুষও একজন ক্লাইম্বারও যদি এভারেস্ট জয় করতে পারে সেটা আমিও পারবো, বাংলাদেশের পক্ষ থেকে আমিও এই এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকাকে নিয়ে যেতে পারবো, এটা আমার জন্য কঠিন কিছু হবে না, এই কথা নিজেকে বলতাম। তো এই কথা নিজেকে বলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতাম এবং এই যে এত কিছু অড সিচুয়েশন এই সিচুয়েশনে কিন্তু নিজেকে মানে কখনোই নেতিবাচক চিন্তাগুলো মাথার মধ্যে আনতে দিতাম না, যে যেটা বলছেন যে হ্যাঁ আমার ছেলের কথা মনে হতো, পরিবারের বাবা মার কথা মনে হতো, ওয়াইফের কথা মনে হতো, হ্যাঁ অবশ্যই মনে হতো, এটা অস্বীকার করার কোনো কিছু নেই, কোনো উপায় নেই আসলে, কিন্তু ওই পজিটিভ চিন্তাটুকু করতাম যে হ্যাঁ আমি এটা চূড়া জয় করে তারপরে সুস্থ দেহে আমি ফিরে যাব তাদের কাছে। তো এই আমার কাছে মনে হয় যে এই ইতিবাচক চিন্তাগুলোই আসলে আমাদেরকে আমাকে সহজভাবে নিতে শিখিয়েছে যে কোনো পরিস্থিতি কিংবা এই যে চ্যালেঞ্জগুলো সেটা। তো সেখানে আমরা 20 মে আমরা প্রচণ্ড খারাপ আবহাওয়ার মধ্যে পড়লাম। তো শেরপা যখন বলছিল যে হ্যাঁ এরকম পরিস্থিতিতে হলে আর আমাদের কোনো সুযোগ নেই, আমাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে, তো ওই তাদের কথা শুনে আসলে অপেক্ষা করছিলাম যে কখন আবহাওয়া ভালো হয়, হয়তো আমরা আরো উপরের দিকে যাব, নিচের দিকে নেমে যেতে হবে না। তো পরের দিনও কিন্তু আবহাওয়া সকালের দিকে 21 মে আবহাওয়া মানে এই ঝড় উঠছে আবার থেমে যাচ্ছে, ঝড় উঠছে আবার থেমে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা প্রায় সকাল 9টার দিকে আমার শেরপা কৈলাস এসে বলল, মুসা গেট রেডি, এগেন গেট রেডি, আবহাওয়া একেবারে ভালো হয়ে গেছে, আবহাওয়ার কোনো সমস্যা নেই, চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এই শুরু হলো আবার উপরের দিকে যাওয়া, তখনই আমি আসলে অক্সিজেন ব্যবহার করা শুরু করলাম এবং এগিয়ে যাচ্ছিলাম ক্যাম্প 2-র দিকে, 23,000 ফুট উঁচু থেকে 25,000 ফুট উঁচুতে। তো আমার শেরপা কৈলাস এবং লাকপানুর শেরপা এবং আমার যে কো ক্লাইম্বার লাল বাহাদুর জিরেল আমরা একই সাথে এগোচ্ছিলাম ক্যাম্প 2-র দিকে। আমরা মানে কাছাকাছি সময়ে ক্যাম্প 2-তে প্রায় দুপুর 2:30 দিকে গিয়ে পৌঁছেছি এবং সেখানে পৌঁছে খাবার দাবার খেয়েছি। লাল বাহাদুর জিরেল তিনি অবশ্য বুদ্ধি করে বাড়ি থেকে আচার নিয়ে গিয়েছিলেন, তা আমি দেখে একটু আশ্চর্য হয়ে গিয়েছে যে এখানে আচার দিয়ে কি হবে। তো যেটা আসলে হয়েছিল, যখনই আমরা অক্সিজেন নেওয়া শুরু করেছিলাম এবং 25,000 ফুট উঁচুতে সেই ডেথ জোনে গিয়ে পৌঁছেছি, তো সেখানে কিন্তু অক্সিজেন নেওয়ার পরপরই অক্সিজেন নেওয়ার পরপরই আমাদের খাবারের রুচিটা নষ্ট হয়ে গিয়েছিল। খাবারের রুচি যখন নষ্ট হয়ে গিয়েছে তখন শুধু আমরা নিয়ম মেনে চলেছি যে হ্যাঁ এখন সকালে সকাল নাস্তা করতে হবে, এখন দুপুরের সময় আমাদের দুপুরের খাবার খেতে হবে, এখন সন্ধ্যায় আমাদের রাতে খাবারটা খেয়ে ফেলতে হবে, কিন্তু নিয়ম মানলেও খাবারের রুচি তো নেই। সেই জায়গায় লাল বাহাদুর জিরেলের সেই আচারটা আমাদেরকে অনেক হেল্প করেছে, কারণ আমাদের সঙ্গে শুকনো খাবার ছিল ঠিকই, চকলেট ছিল ঠিকই, কিন্তু শুকনো খাবারের প্যাকেট মানে প্যাকড যে ফুড সেটার মানে স্বাদ এতটাই মানে খারাপ ছিল যে আমি খেতে পারছিলাম না, দুবার খাওয়ার চেষ্টা করেছিলাম। তো তারপরে কিন্তু আমাকে ওই সেই চকলেট বিস্কিট চা এবং সেই চিড়াটাই আমাদের অনেক বেশি আমাদের কাজে দিয়েছে, এবং লাল বাহাদুর জিরেলের সেই আচার মুখের এক পাশে রাখতাম এবং চিড়া আরেক পাশে রেখে মুখের মধ্যে মিক্স করে ফেলতাম এবং একটু টেস্ট পাওয়া যেত আসলে তখন আর খাওয়ার দাওয়ারে। তো এই থ্যাংকস টু লাল বাহাদুর জিরেল, তিনি বুদ্ধি
থিওরির জন্য,
আচার থিওরির জন্য।
আচ্ছা,
তো 25 মে সরি 25,000 ফুট উঁচুতে সেই 22 যখন আমরা রাতটা কাটালাম আর কি, তো পরের দিন অনেক ভোরে 5টার দিকে আমাদেরকে এই কৈলাস ঘুম থেকে ডেকে তুলে বললো যে মুসা গেট রেডি অ্যান্ড গো আপ। তো তখনও কিন্তু ঠিকমতো ঘুমটা ভাঙেনি, মানে পানির পিপাসাটা।
বন্ধুরা, এখানে আমি মুসা ইব্রাহিমের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু ভেরি ক্লোজ টু 29,000 feet, রাইট মুসা? আমরা অলরেডি আছি 25,000 থেকে 29,000 feet, এবং এই বাকি 4,000 ফিটের এই যে সময়কালীন সময়টা, এটি অনেক বেশি কষ্টের, অনেক বেশি থ্রিলিং। কিন্তু ফাইনালি যখন তিনি টপে উঠেছেন, যখন তিনি সর্বোচ্চ শৃঙ্গকে স্পর্শ করেছেন, সেই অতি জাগতিক সেই অনুভূতিটা আমরা তার কাছ থেকে ডিটেলসে শুনবো, এবং সেই কথা আপনারা আপনাদের মতো করে আমাদের সাথে জানাতে পারেন যে এই অনুভূতির সাথে আপনারা কিভাবে ঐক্যতান তৈরি করছেন। তার জন্য অলরেডি আপনারা জানেন যে আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি www.facebook.com/ঢাকা FM 904, এবং আমাদের ডেডিকেটেড পোর্ট 16260, এইখানে আপনারা আপনাদের কমেন্টস গুলো জানান। এবং আমরা আজকে আছি মুসা ইব্রাহিমকে নিয়ে। আমরা সত্যি অনেক বেশি গর্বিত এবং কৃতজ্ঞ যে এমন একজন ব্যক্তি যে বাংলাদেশের গর্ব, সত্যিকার অর্থে প্রাণব ভালোবাসা, বাংলাদেশের স্টুডিওকে দারুণ এক উচ্চতায় নিয়ে গেছেন। আপনাদের কিছু কমেন্টস আমি পড়তে চাই এবং মুসা ইব্রাহিমকে জানাতে চাই যে যারা আপনার কথা শুনছে সেখানে কিন্তু সমস্ত ক্লাস্টারের লিসেনার্স আছে, এবং অনেকের জন্য আপনি কিন্তু দারুণ একজন রোল মডেল যারা চিন্তা করে যে কিভাবে দারুণ পরিস্থিতিকে মানিয়ে নিতে হয়। আপনার এই যে এভারেস্ট জয়ের যে গল্প আমরা শুনছি, এটার মধ্যে কিন্তু অনেক কিছু জড়িয়ে আছে ব্যক্তি জীবনের। যেমন একজন মানুষকে ভিশনারি হতে হয়, একজন মানুষকে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার সেই দৃঢ়চেতা মানসিকতা থাকতে হয়, একজন মানুষকে কিভাবে কাছের মানুষগুলোকে তার পাথেয় করার সঙ্গী হিসেবে চিন্তা করা যায় সেই সেই মানসিক যোগটা তৈরি করতে হয়, একটা মানুষকে অনেক বেশি প্যাশনেট হতে হয়, একজন মানুষকে তার কাজের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হতে হয়, একজন মানুষকে একজন দারুণ টিম প্লেয়ার হতে হয় যে কারণে এরকম একটা অ্যাচিভমেন্ট করা সম্ভব। অনেক কিছু ব্যাপার আমরা কিন্তু আসলে আপনার মাধ্যম দিয়ে জানতে পারছি বা শিখতে পারছি বা ফিলোসফিগুলোকে কাছ থেকে অনুভব করতে পারছি। আমরা দেখি আমাদের বন্ধুরা কি বলছে এই অভিযানের সাথে সম্পৃক্ততা জানিয়ে।
This track was downloaded from fusionbd.com.
জি গুরু, অনেকেই আছেন ফেসবুকে আমাদেরকে কমেন্টস করেছেন। জহিরুল ইসলাম পলাশ, তিনি বলেছেন, We feel proud of you, we pray for you, long live brother. আছেন আমাদের সাথে ইব্রাহিম হিমু, সে বলেছেন, পাহাড় দেখে আচ্ছা পর্বত নয়, নদী দেখে সাগর নয়, আচ্ছা এভাবে বাঙালি করবে বিশ্বজয়। আছেন আমাদের সাথে মহসিন পারভেজ রানা, তিনি বলেছেন, স্যালুট আপনাকে, আর লিখেছেন যে, মুসা ইব্রাহিম, ইউ শোড আওয়ার এভার গ্রিন ফ্ল্যাগ। আছেন আমাদের সাথে লাভ শাহরিয়ার মাসুম, তিনি বলেছেন, আমরা গর্বিত, তোমরা আছো বলে আমরা বাংলাদেশি, মুসা তোমায় ভালোবাসি।
রিয়েলি গুড। এরকম অনেক 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 থাউজেন্ডস অফ টেক্সট অলরেডি আমাদের ফেসবুক এবং ডেডিকেটেড পোর্টে। ইন রিটার্ন কিছু কি বলবেন এই ভক্তদের উদ্দেশ্যে?
হ্যাঁ, ভক্তদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে মানে আমরা কিন্তু বাংলাদেশকে ধারণ করি, আমরা এই লাল সবুজ পতাকাকে ধারণ করি।
একজন কিন্তু খুব দারুণ বলেছে যে লাল সবুজের মতো চির সবুজ থাকেন মুসা ইব্রাহিম।
ধন্যবাদ। তো এই যে ধারণ করা, দেশকে ধারণ করা, দেশের পতাকাকে ধারণ করা, তো এটা আমাদের সর্বস্তরে যদি আমরা এটাকে মানে ধারণ করতে পারি, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। এবং আমরা আমাদের কাজের ভেতর দিয়ে, এই পর্বত আরোহণের ভেতর দিয়ে আমরা সেই কাজটাই করতে চেয়েছিলাম, বাংলাদেশকে এভারেস্ট জয়ের দেশ হিসেবে পরিণত করতে চেয়েছিলাম, বাংলাদেশের পতাকাকে আমরা নিয়ে যেতে চেয়েছিলাম এভারেস্টের সর্বোচ্চ চূড়ায়, বিশ্বের সর্বোচ্চ বিন্দুটিতে। তো সেই কাজটায় যখন আমরা আসলে সফল হয়েছি, তখন বাংলাদেশের যে তরুণ তরুণী, আমরা সবাই বিশ্বাস করতে শুরু করেছি যে হ্যাঁ আমরা পারি, আমাদের পক্ষে সম্ভব, যে কোনো বাধা আমাদের পক্ষে এই বাধা ডিঙিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এই বিশ্বাসটা আসলে সেদিন থেকে আমাদের আরো দৃঢ় হয়েছে, আমাদের আরো পোক্ত হয়েছে। আমরা খুব এখন অনেক তরুণ তরুণী আমরা বলতে পারি কিংবা বলতে শিখেছি যে যে কোনো বাধাই আসুক আমাদের সামনে, এটা কোনো বাধা নয়, আমরা আমাদের লক্ষ্যে ঠিকই গিয়ে পৌঁছাবো।
এবার আমরা শুনতে যাচ্ছি লাস্ট ট্রেন, বাকি সেই 4000 ফিট উচ্চতা উঠবার সেই গল্প, 25,000 ফিট সেই বেজ ক্যাম্প থেকে শেরপা এসে নতুন করে আপনাকে সেই আসান্বিত হওয়ার তথ্য দিল যে লেটস মুভ।
জি, তো 25,000 ফুট উঁচুতে যখন গিয়ে পৌঁছেছি, সেটা আসলে ডেথ জোন, অর্থাৎ এখানে আসলে শরীর আর উচ্চতার সাথে খাপ খাইতে পারে, মানে অ্যাডজাস্ট করতে পারে না, এবং এখান থেকে
আসলে ডেথ জোন হিসেবেই বলা হয়,
এটাকে ডেথ জোন হিসেবেই বলা হয়। অর্থাৎ 25,000 ফুট উঁচু থেকে এভারেস্টের চূড়া 34,035 ফুট, অর্থাৎ এই যে 4,000 ফুট উঁচু যে অংশটুকু, এটাকে ডেথ জোন বলা হয়। এই কারণে এখানে শরীর অ্যাডজাস্ট করতে পারে না এবং শরীরের কোষগুলো ভাঙতে থাকে সমানে, মানে খুব সহজে ভাঙতে থাকে। তো এখানকার নিয়মটাই হচ্ছে যে 25,000 ফুট উঁচুতে যখন গিয়ে পৌঁছেছি, এর পর দিন থেকে, অর্থাৎ পরের দিন থেকে চূড়া জয় করে আমরা আবার 25,000 ফুট উঁচুতে ফিরে আসব। এই পুরো জার্নিটা অবশ্যই 36 আওয়ার্সের ভেতরে হতে হবে। এটা লিখিত কোনো নিয়ম ধরাবাধা কোনো নিয়ম নেই, কিন্তু সবাই এটাই করে যে
30 ঘন্টার মধ্যে শেষ করে আসতেই হবে,
শেষ করে
হলে শরীর হয়তো হয়তো বিগড়ে যেতে পারে,
কিংবা মানে অন্য খারাপ কোনো ঘটনা ঘটে যেতে পারে, যেটা কিনা আমি দেখেছি এরপরে।
তাহলে কত মে থেকে শুরু হলো এটা?
এটা হচ্ছে আমরা 22 মে সকাল থেকে শুরু হলো।
আচ্ছা,
22 মে সকাল 6টা থেকে শুরু হলো, প্রচন্ড ঠান্ডা। সেই ঠান্ডার ভেতরে আমি আমার সরঞ্জামগুলো খুব ভালো মতো পড়তে পারছিলাম না, আমি কোনো মতে আইস বুটটা পড়েছি, এবং তখন হাত ঠান্ডায় এই পরিমাণ নীল হয়ে গেল, হাতগুলো ব্যথা করছিল। আমি আমার সেবাকে রিকোয়েস্ট করছিলাম যে একটু কাইন্ডলি আমার আইস বুটের সাথে ক্যাম্পনটা লাগিয়ে।
টেম্পারেচারটা কত থাকে ওই সব সময় জায়গাতে?
আসলে ওখানে বাতাস সেই মুহূর্তে খুব কমই ছিল, কিন্তু ঠান্ডাটা ছিল খুবই বেশি।
মানে কত, এটা
আনুমানিক? আমি অবশ্য 21,000 ফুট উঁচুতে এক রাতে আমি টেম্পারেচারটা মেপেছিলাম, সেটা ছিল -20°।
-20,
কিন্তু ওখানে হয়তো আরো কম, এর চেয়ে আরো কম ছিল, অর্থাৎ মাইনাসের দিক থেকে আরো বেশি ছিল,
হিমাঙ্কের অনেক নিচে, 30 বা তারও কম
হতে পারে, আমি শিওর না। তো আমার ঠান্ডায় আঙুলগুলো জমে গেছে, প্রায় নীল হয়ে যাচ্ছিল। তো আমি যখন এই শেপাকে, মানে আমার বন্ধু কৈলাসকে বলছিলাম যে প্লিজ এটা আমাকে একটু হেল্প করে, এটা লাগিয়ে দাও, সে আমাকে একটু মানে বকাই দিল যে হ্যাঁ তুমি এই ঠান্ডা সহ্য করতে পারো না, তুমি তো এর চেয়ে উপরে গেলে এর চেয়ে বেশি ঠান্ডা সহ্য করতে পারো না, তুমি একটা কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও। তো আসলে ওই কথা শুনে আমার রক্তে মনে যেন আগুন ধরে গেল, আমি মানে মনে হচ্ছিল যে কি ছেলে কি বলে, আমি এসেছি এভারেস্ট জয় করতে কিনা বাড়ি ফিরে যেতে বলছে। তো তাকে আবারও রিকোয়েস্ট করা যে তুমি আমাকে ক্যাম্পটা লাগিয়ে দাও, আমি তো হয়তো বাড়ি নাও ফিরে যেতে পারি, আমি তো চূড়া জয় করে বাড়ি ফিরতে পারি। তো তখন সে একটু নরম হলো এবং আমাকে সেই ক্যাম্পটা লাগিয়ে দিল, এবং সে তাড়া দিল যে তুমি একটা কাজ করবে, কোথাও থামবে না, না থেমে আজকে শুধু সবার আগে এই ক্যাম্প 3 তে যাওয়ার চেষ্টা করবে, ক্যাম্প 2 থেকে 27,000 ফুট উঁচুতে যাওয়ার চেষ্টা করবে। তো তার সেই কথা শুনে আমি এই যে এগোনো শুরু করলাম, শুধুমাত্র সামান্য একটু পানি আর একটু চিরাকে, যে এগোতে এগোতে এগোতে, এবং মনের মধ্যে একটা জিদ ছিল যে আজকে কাউকেই আমাকে, কেউ যেন আমাকে ক্রস ওভারটেক করে যেতে না পারে। তো যখনই দেখছিলাম যে অনেকে এসে হাজির হচ্ছে আমার পেছনে, আমি গতি বাড়িয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তো একটা পর্যায়ে যখন সর্বশেষ একটা চড়াই আছে সেই ক্যাম্প 2 থেকে 3 তে যাওয়ার পথে, তো ওটা যখন পার হয়ে গেলাম, তখন কৈলাস এসে একটু পিঠ চাপড়ে দিল, বললো যে মুসা, ইফ ইউ ক্যান ক্লাইম লাইক দিস, এভারেস্ট ইজ নাও ম্যাটার অফ টাইম। তো এর কথা শুনে যে একজন শেরপা আমাকে প্রশংসা করছে, তা আমার বুকের ছাতি যেন একটা বিশাল হয়ে গেল, মানে মনে হচ্ছিল যে হ্যাঁ আসলেই এভারেস্ট আর খুব বেশি দূরে নয়। তো সেখানে একটা মজার একটা ঘটনা ঘটলো, যে আমি ক্যাম্প 3 তে যখন গিয়ে পৌঁছেছি বেলা 2টোর দিকে প্রায়, দেখছিলাম যে একটা দলকে ওরা মাত্র এসে পৌঁছেছে কিনা ঠিক বুঝতে পারছিলাম না, তারা ক্যাম্পে বসে চকলেট খাচ্ছে, পানি খাচ্ছে। তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে ভাই তোমরা কি চূড়া জয় করলে নাকি চূড়া মানে মাত্র এসে ক্যাম্প থেকে পৌঁছালে, ওরা বলছিল যে না আমরা চূড়া জয় করে ফিরে এসেছি। তো ওদেরকে কংগ্রেচুলেট করলাম, করে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি একা এসেছো নাকি না তোমার দলে আর কেউ আছে। তো সেই ভদ্রলোক বলছিলেন যে নো সি দিস ইজ মাই সান দিস ইজ মাই ডটার উই আর হিয়ার ফর হলিডে ভ্যাকেশন। আমি শুনে পুরো আকাশ থেকে পড়লাম।
কত বয়স তাদের?
বয়স কত হবে? 20-এর নিচেই হবে, মানে দুই ছেলে মেয়ের বয়স 20-এর নিচেই হবে। তো এই কথা শুনে আমি পুরো আকাশ থেকে পড়লাম। আমি মনে মনে ভাবছিলাম যে হায় হায় কি কি বলে, আমি বাংলাদেশে মানুষদেরকে বিশ্বাস করাতে মানে তাদেরকে এই জিনিসটা বোঝাতেই পারতাম না যে হ্যাঁ কেন এভারেস্টে যাওয়া প্রয়োজন, কেন দেশের পতাকাকে এভারেস্টে চূড়ায় নিয়ে যাওয়া প্রয়োজন। আর এখানে
ভ্যাকেশনে আসছে তারা
এবং তারা ছেলে মেয়ে ছুটি কাটাতে, এই ভদ্রলোক ছুটি কাটাতে তার ছেলে মেয়েকে নিয়ে এভারেস্ট অভিযানে এসেছেন এবং তিনজনই তারা এভারেস্ট জয় করে সেই মুহূর্তে 27,000 ফুট উঁচুতে নেমে এসেছেন। তো এই যে একটা ঘটনার সাথে আমি মুখোমুখি হলাম, এই ঘটনায় কিন্তু আমার পুরো জীবন দর্শন পাল্টে দিল যে হ্যাঁ যে কোনো জায়গাকে আমরা ভিন্ন, যে কোনো মানে চ্যালেঞ্জকে আমরা ভিন্ন চোখে দেখতে পারি, ভিন্নভাবে ভাবতে পারি এবং ভিন্নভাবে আসলে সেখানে পৌঁছাতে পারি। তো এই যে আমরা সেখানে পৌঁছালাম বেলা দুটোর দিকে এবং আমার মানে কৈলাস সে একটা কাজ করলো, সে সবার ওপরে মানে পুরো যে ক্যাম্প থ্রি এরিয়া সেই ক্যাম্প থ্রি এরিয়ার সবচেয়ে উঁচুতে আমাদের ক্যাম্পটা আমাদের তাঁবুটা ফিক্সড করেছিল। তো এটা আমি মনে মনে তাকে ধন্যবাদ দিলাম যে একটা মানে কাজের কাজ করেছে কিংবা একটা বুদ্ধির কাজ করেছে। যখন অর্থাৎ আমরা আসলে চূড়ার দিকে যাত্রা শুরু করবো চূড়ান্ত ভাবে, তো তখন সবার আগেই এগিয়ে থেকে আসলে আমরা চূড়ার দিকে যাব। তো এই যে আমরা গিয়ে হাজির হলাম সেখানে, আমরা সবাই অক্সিজেন নিয়ে আসলে ক্যাম্পে তাঁবুর মধ্যে বসেছিলাম। আমাকে কৈলাশ বললো যে তোমার সবকিছু খুলে শুকোতে দাও। আমি বললাম যে এই তাঁবুর মধ্যে কিভাবে শুকাবো, এখানে তো আসলে শুকানোর কিছু নেই, এখানে রোদও নেই, কিছু নেই, শুধু বাতাস আছে। সে বলছে যে না তুমি খুলে দাও, দেখো সবকিছু শুকিয়ে যাবে। তো দেখছিলাম যে আসলে সত্যি তাই, আমার যে ডাংরি ওটা যেটাকে বলে মাথা থেকে পা পর্যন্ত একটাই জ্যাকেট কিংবা একটাই ট্রাউজার কাম জ্যাকেট একসাথেই দুটো আর কি। তো সেটা খুলে দিলাম, আমার মোজাগুলো খুলে ফেললাম, দেখলাম যে আসলে শুকিয়ে গেল খুব দ্রুত। এবং সোম বাহাদুর যিনি আমাকে ওই অ্যাডভান্স ডেস্ক ক্যাম্পে একটা একজোড়া মোজা দিয়ে আমাকে হেল্প করেছিলেন, তিনি বলেছিলেন যে মুসা তুমি এটা সঙ্গে রেখে দিবে এবং শুধু যখন সামিটে যাবে তখন শুধু ব্যবহার করবে, অর্থাৎ সর্বশেষ ক্যাম্প থেকে তখন তুমি সামিটের দিকে যাবে তখন শুধু এই ক্যাম্প এই মোজাটুকু ব্যবহার করবে। সে তিনি বলছিলেন যে এটা আমার বিশেষ একটা মোজা, এটা আমি তোমাকে দিচ্ছি এবং এটা তোমাকে হেল্প করবে, তোমাকে ফ্রস্ট বাইট থেকে রক্ষা করবে, তোমার কোনো সমস্যা হবে না। আসলে এই কথাগুলো মনে হলে আমারও এখনো মানে মানে চোখ ভিজে আসে, তার সে যে মানে আবেগ দিয়ে কথাগুলো বলছিলেন আমার কাছে, মানে আমি এখনো একটু মনে করছি যে এই লোকটি এই ভদ্রলোকটি মানে আমার আমার ঠিক বাবার মতো আর কি, যে তার স্নেহ দিয়ে তার আবেগ দিয়ে
রিয়াকশন। কিন্তু অনেকে আমি সরি যে তাকে সময় ইন্টারভিউ করতে হলো, যে আমার শ্রোতা বন্ধুরা তো সেটি দেখতে পাচ্ছে না, তাদের সাথে একটু শেয়ার করি। যখন এই কথাটি বলছিলেন আপনার মুখের অভিব্যক্তিটাই পরিবর্তিত হয়ে যাচ্ছিল, এ ভদ্রলোক সম্বন্ধে একটু বলুন আমাদেরকে।
হ্যাঁ, তার সাথে পরিচয় হয়েছিল 2007 সালে চুলু ওয়েস্ট অভিযান থেকে। তো তিনি সেই অভিযানের পথে যখন আমরা গিয়েছি অন্নপূর্ণা ট্রেইলে, তিনি একটা গাছ একটা মানে গুল্ম দেখিয়ে বলছিলেন যে এখানে তিনটা পাতা নিয়ে সাধারণত এই গুল্মটা জন্মে, কিন্তু যে কিনা চারটা পাতা খুঁজে পাবে সে ভাগ্যবান। তো আমি তার কথা শুনে আমরা যে চারজন ছিলাম সেই অভিযানে, তা আমরা খুঁজতে লেগে গেলাম যে
আসলে
পাওয়া যায় কিনা। তো সত্যি সত্যি আমি একটা পাতা মানে একটা কাণ্ড পেয়ে গেলাম যেখানে কিনা চারটা পাতা আছে। আমি তাড়াতাড়ি এটা ছিঁড়ে তাকে দেখালাম যে দেখো চারটা পাতা কিন্তু পেয়ে গেছে। সে বলতো যে হ্যাঁ তাহলে তুমি লাকি, তোমার জন্য সৌভাগ্য অপেক্ষা করছে। তো মানে ওই যে শুরু তার সাথে অভিযানে যাওয়াটা। তো তারপরে আমরা আরো দুটো অভিযানে গেছি, লাংশিসারি এবং অন্নপূর্ণা ফোর, এবং সর্বশেষ এই এভারেস্ট অভিযান মানে এভারেস্ট পর্যন্ত আসলে তারপরে আরো অভিযানে গেছি। তো এই লোকটি এই মানুষটি তিনি আমাকে কিন্তু এই স্বপ্নটুকু দেখাতেন, মানে বলতেন যে হ্যাঁ মানে এভারেস্ট আমরা এসেছি, এই অভিযান আমাদের জন্য অসম্ভব কোনো কিছু হবে না, অন্য সবাই যদি পারে তুমিও পারবে। আর কৈলাস সে খুবই মানে স্ট্রং শেরপা,
লাক্ষ্মণুর সে পাশে আরো স্ট্রং, সে এর আগে আরো চারবার এভারেস্ট জয় করেছে, কৈলাস দুইবার এভারেস্ট জয় করেছে, এবং তারা শুধু তোমার জন্যই যাবে, তোমার সাফল্যের জন্যই যাবে। এবং এই যে আমি টেনশন করতাম যে হ্যাঁ কবে যাব, কবে আমাদের এই অপেক্ষাটা শেষ হবে, তো কৈলাস কিন্তু শুধু আমাদেরকে এটাই বলতো যে হ্যাঁ মুসা, আমরা শুধু যাব সাফল্যের জন্য যাব, আমরা সাকসেসফুল হওয়ার জন্যই যাব, আমরা মানে কোনো ফলস স্টার্ট করতে চাই না। এবং 19 মে যখন সে এসে বললো যে হ্যাঁ আমরা যাচ্ছি, এবার আমরা সাফল্যের জন্যই যাব এবং সাফল্য নিয়েই আসলে ফিরব, তো তখন এই যে পুরো বলছিলাম শুরুতে যে হ্যাঁ টিমওয়ার্কটা আমাদের খুব ভালো ছিল, তো এই সম্মাহাদুর তিনি বলে দিয়েছিলেন এই দুজন তার সহযোগীকে যে মুসা যেন সফল হয়ে তারপরে ফেরে, যদি সফল না হয়ে ফেরে তোমরাও কিন্তু ফিরবে না, তোমাদের চেহারা আমি দেখতে চাই না, এরকম করে নাকি তিনি বলেছিলেন। এটা তিনি পরে আমাদেরকে শেয়ার করেছিলেন। যাই হোক, তো সেই 27,000 ফুট উঁচুর সেই ক্যাম্পে মানে ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যেন মানে সময়ের গায়ে সময়কে ঘোড়ার উপরে তুলে দেওয়া হয়েছে, খুব দ্রুত যাচ্ছে। তো প্রায় সন্ধ্যার প্রায় ঘন্টা খানেক আগে কৈলাস আমাকে বললো যে মুসা তৈরি হতে শুরু করো, আমরা একটু পরেই রওনা করবো। আমি বললাম যে এত দ্রুত কেন তৈরি হতে মানে প্রস্তুতি নিতে শুরু করব, এমন তো অনেক সময় বাকি আছে। সে আমাকে বললো যে আচ্ছা শুরুই করো, দেখো তোমার কত সময় আসলে লাগে। মানে বিষয়টা আসলে যেটা ছিল, সেখানে অক্সিজেন কম থাকার কারণে শরীরের শক্তি কিন্তু আমরা কম পাচ্ছিলাম, তো মানে চিন্তাগুলো খুব ধীরে ধীরে হচ্ছিল, আমরা শরীরে শক্তি পাচ্ছিলাম কম। তো তখন দেখলাম যে হ্যাঁ আসলেই সত্যিই তাই, যে পুরো মানে প্রস্তুতি নিতে ঠান্ডার পোশাক পরা, হার্নেস পরা, তারপরে আইস বুট পরা, এই সব কিছু মিলিয়ে প্রস্তুতি নিতে নিতে দেখা গেলো যে প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে গেল, এবং তখন সন্ধ্যা নেমে এসেছে এবং আমরাও বের হয়ে পড়েছি এভারেস্টের মূল চূড়ার দিকে। তো সর্বশেষ সেই পাহাড়ের একটা ঢাল বেজ উঠে বেয়ে যখন আমরা এভারেস্ট রিজ যেটাকে বলে সেখানে যখন উঠে গিয়েছি, তখন ধীরে ধীরে এই ক্লাইম্বিংটা সহজ হয়ে এসেছিল। এবং কিন্তু সেখানে একটা গুহার ভেতরে যখন একটা মৃত দেহ দেখতে পেয়েছি, তখন কিন্তু আবার একটু থমকে গিয়েছি। আসলে সেটা ছিল ব্লু আইস বুট ওয়ালা একটা মানুষ, যাকে দেখে আমার কাছে মনে হয়েছিল যে তিনি ঘুমিয়ে আছেন, এবং তাকে যদি আমি একটু নাড়া দেই তিনি ঘুম থেকে এখনই অবিকৃত, সবকিছু তার পোশাক, তার চেহারা, তার আইস বুট, তার সরঞ্জাম সবকিছু পুরোটাই অবিকৃত। এবং ওটা দেখে যখন একটু থমকে গেছে আমার, মানে কৈলাস বলছিল যে মুসা দিস ইজ নন অফ ইয়র বিজনেস, লেটস গো ফর হোয়াট উই আর হিয়ার। তো এই যে ওই পরিস্থিতি থেকে আবার নিজেকে বের করে নিয়ে এসে আবার যে সামনের দিকে এগিয়ে যাওয়া, এই চ্যালেঞ্জটা কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ। এবং এরপরে আমরা ফার্স্ট স্টেপটা পার হয়েছি, প্রায় 10 ফিট খাড়া একটা বড় মানে পাথরের দেয়াল, সেখানে অবশ্য মই লাগানো ছিল, সেই মই দিয়ে মানে ফার্স্ট স্টেপটা পার হয়ে গেছে। কিন্তু সেকেন্ড স্টেপটা পার হতে একটু আমাকে একটু সমস্যার মধ্যে পড়তে হয়েছে। সেটা প্রায় 30 ফুট খাড়া একটা মানে পাথরের দেয়াল ছিল। তো প্রথম 10 ফিট ছিল এবড়োখেবড়ো পাথর, সেই এবড়োখেবড়ো পাথরে আমার মানে ওটা পার হয়ে যাওয়াটা সহজ ছিল। এরপরে 15 ফিট আবারও এটা মই ছিল, অ্যালুমিনিয়ামের মই, সেই অ্যালুমিনিয়ামের মই দিয়ে আমরা সেটা পার হয়ে গিয়েছি। কিন্তু শেষের 5 ফিট ছিল ওভারহ্যাং, অর্থাৎ পাথর আমার দিকে হেলে এসেছে, তো সেটা আমি আর মানে পার হয়ে যেতে পারিনি, সেটাকে পাশ কাটাতে হয়। তো সেই পাশ কাটাতে যখন পারছিলাম না, তখন আবার কৈলাস চিৎকার করে উঠলো যে মুসা তুমি যদি এটা না পারো নেমে এসো, তুমি তোমার পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তুমি কিন্তু দেরি করে দিচ্ছ সবাইকে, না পারলে চলো নেমে এসো, বাড়ি ফিরে যাও। তো এই যে আবারও বললো যে বাড়ি ফিরে যাও, আবারও মনে হচ্ছিল যেন আমার রক্তে আগুন ধরে গেল, এবং আমি মানে যেভাবেই হোক মানে হাতড়ে পিছড়ে আমি সেই মানে পাথরটা ওই সেই মানে অফারিংটা পার হয়ে যখন গিয়েছি পুরোটাই, তো তখনই এই আমার পিঠে যে ব্যাগের ভেতরে অক্সিজেন সিলিন্ডার ছিল, সেখান থেকে যে টিউবটা দিয়ে আমার মাস্কে মুখের মাস্কে যে অক্সিজেন আসছিল সেই টিউবটা আসলে ফুটো হয়ে গিয়েছিল। তো এখানে একটু স্মরণ করতে চাই, আগেভাগেই আমার পুরো এভারেস্ট অভিযানের আগে, যে এই বছর যারা এভারেস্ট অভিযানে এই 16 জন মারা গেছেন, সেখানে এই একজন মানুষ, একজন শেরপা যিনি ছিলেন দর্জি খাত্রী, তো তিনিও আসলে আমার ওই অভিযানে ওই মুহূর্তে ওইখানে ছিলেন। এবং কৈলাস এবং এই এই খাত্রা দর্জি এরা দুজন মিলে কিন্তু অক্সিজেনের যে টিউবটা আমার ফুটো হয়ে গেছিল তার সেটা মানে মেরামত করেছিলেন। তো এই মানুষটাকে আমি হারিয়েছি এই এবার এই 2014 সালের এবারের দুর্ঘটনায়। তো আমার মানে তার জন্য মানে খুবই খুবই মন খারাপ, এই কারণে যে তিনি আমাকে সেখানে সহায়তা করেছিলেন। এবং নর্থ কোলে যখন এই যে তাঁবুগুলো ভেঙে গেল এবং ভাঙা তাঁবুর ভেতরে চারজন শেরপা রাত কাটাচ্ছিলেন, আমি এই দর্জি খাত্রিকে বলছেন যে দাই তোমরা কেন এই ভাঙা তাঁবুর মধ্যে রাত কাটাচ্ছ ঠান্ডার মধ্যে, তার চেয়ে আসো আমাদের তাঁবুতে, আমরা চারজন আছি ঠিকই, তোমরা আসলে আটজন হব, আমরা হয়তো চারজন থাকলে শুয়ে শুয়ে রাত কাটাতাম, কিন্তু তোমরা আসলে বসে রাত কাটাবো, কিন্তু ঠান্ডাতে থেকে থেকে তো তোমরা আর কষ্ট করবে না, তোমাদের ঠান্ডা থেকে তো তোমরা মানে বেঁচে যাবে আর কি। তো উনি বলছিলেন যে না মুসা, আমরা শেরপা, আমাদের আমরা ইভেন খোলা আকাশের নিচেও রাত কাটাতে পারি, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সেই অভিজ্ঞতাটুকু আছে। তো তখন তাকে বললাম যে ঠিক আছে, তোমার এই ভাঙা তাঁবুর মধ্যে রাত কাটাও সমস্যা নেই, কিন্তু যদি মনে করো কখনো যে হ্যাঁ রাতে বলে সমস্যা হচ্ছে, তোমরা চলে এসো আমাদের তাঁবুতে, সেই তোমাদের জন্য সেই আমাদের তাঁবু কিন্তু ওপেন। তো এই মানুষটি আবার সেই 27,000 ফুট উঁচুর সেই ক্যাম্প থ্রি পরে সেকেন্ড স্টেপে আমাদের আমাকে সহায়তা করলেন, তাকে আবার এইবার হারিয়েছি। আমার আসলে মানে খুবই খুবই মনটা মানে খারাপ হয়ে আছে তার জন্য। এবং সেকেন্ড স্টেপ পার হয়ে যাওয়ার পরে একটু পানি খেয়ে নিলাম, পানি খেয়ে নিয়ে কৈলাসকে জিজ্ঞেস করছিলাম যে কৈলাস আর কত দূর, তো বলছিল যে মুসা ফ্রেন্ড ক্লাইম্ব, মানে আরোহণ করতে থাকো, ক্লাইম্ব করতে থাকো, সময় হলে ঠিকই দেখতে পাবে। তো এইভাবেই মানে সন্ধ্যা 7টায় শুরু হয়েছিল যে ক্লাইম্বিংটা, সেটা মানে চলছে 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 পুরো রাত জুড়ে আমরা ক্লাইম্ব করে চলেছি। তো সেই মুহূর্তে প্রায় 28,000 ফুট উঁচুতে, তো তখন দেখছিলাম যে চাঁদ অর্ধেকটা চাঁদ কিংবা অর্ধেকের চেয়ে সামান্য একটু বেশি বড় চাঁদ। তো কিন্তু সেই চাঁদের আলোতে আমার ঠিক চোখের মানে আই লেভেলে যে মেঘ গুলো ছিল, আমরা তো দিনের বেলা কি দেখি এই এখনকার এই মার্চ এপ্রিল মেজ এই মাসগুলোর এই দিনগুলোতে যে যখন ঝড় হয়, বজ্রপাত হয়, মেঘ থেকে বজ্র এসে পড়ছে মাটিতে, এই জিনিসগুলো আমরা দেখি, অর্থাৎ দিনের বেলা আমরা বজ্রপাত দেখি, কিন্তু আমি রাতের বেলায় সেই দিন দেখলাম যে প্রায় বজ্রের মতো আলো চমকাচ্ছে, সেই চাঁদের আলোতে মেঘ কেঁপে কেঁপে উঠে যেভাবে চমকাচ্ছে, আমার কাছে মনে হলো যে এইভাবে তাকিয়ে থাকা যাবে না। আমি 2-3 বার সেখানে তাকানোর চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু মনে হচ্ছিল যে চোখ অন্ধ হয়ে যাবে, এত আলো, এত চমকানিতে, এত মানে শক্তিশালী আলো তৈরি হচ্ছে সেখানে। তো যাই হোক, মানে বিমোহিত হয়ে গিয়েছিলাম, মানে খুবই একটা মনে হচ্ছিল যে এই অভিজ্ঞতা হয়তো আর জীবনে দ্বিতীয়বার হবে না, এটাই প্রথম, এটাই শেষ, আবার কবে দেখবো যায় না। তো এই পরিস্থিতি এই ধরনের অবস্থার ভিতর দিয়ে আসলে এগিয়ে গিয়েছি এভারেস্টের দিকে। তো এগোতে 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 একসময় মনে হচ্ছিল যে কি কি হলো হঠাৎ করে, যে আমার হেডল্যাম্পের আলোয় যতটুকু মানে পা ফেলে ফেলে আমরা এগিয়ে যাচ্ছিলাম, তো সেই অবস্থায় হঠাৎ একসময় মনে হলো যে আমার হেডল্যাম্পের আলো এত বেশি হয়ে গেল কিভাবে, যে আমি চারদিকে অনেক কিছু দেখতে পাচ্ছি। তো তখন আসলে যেটা হচ্ছিল, সূর্য মানে সুবে সাদেক আমরা যেটাকে বলি, মাত্র চারদিকে আলো ফুটতে শুরু করেছে, চারদিক ফর্সা হতে শুরু করেছে, এবং বুঝতে পারছিলাম যে একটু পরে হয়তো সূর্য উঠবে। তো সেই মুহূর্তে কৈলাস বলছিল যে মুসা, দিস ইজ দ্য লাস্ট স্টেপ, ইউ হ্যাভ টু ক্লাইম্ব অ্যান্ড আফটার দ্যাট ইউল সি দ্য সামিট। আসলে তার কথা শুনে আমার গায়ের রোম একেবারে দাঁড়িয়ে গেল। তখন প্রায় মানে 28,800-900 এরকম হবে আসলে,
আর 100 বা 200 ফিটের
আর 100 মানে আমার কাছে এখন যেটা মনে হয় আর মাত্র হয়তো 100 ফিট। কিন্তু সেই থার্ড স্টেপটা খুবই কঠিন একটা স্টেপ ছিল, কারণ হলো ওখান থেকে দেখছিলাম যে একজন মানে পর্বতারোহী, তাকে মানে তার দেহে প্রাণ নেই এবং তাকে মানে ওই রিজের সাথে ঝুলিয়ে দেওয়া আছে। অর্থাৎ এইটা এই কারণে করেছে যে যদি তার কোনো আত্মীয় স্বজন কখনো মনে করে হ্যাঁ যে তাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবে, তো তাহলে যেন তাকে অ্যাটলিস্ট ফিরিয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ ওখান থেকে যদি রশি থেকে তাকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে সে যে কোন জায়গায় হারিয়ে যাবে তাকে তো আর খুঁজে পাওয়া যাবে না। তো কিন্তু সেটা আমার জন্য আরো শকিং ছিল যে একজন মানুষকে এইভাবে দেখছি আমি। এবং ওই থার্ড স্টেপটা খুবই কঠিন আমার জন্য ছিল, এই কারণে যে একটা সিঙ্গেল রোপে আমরা ক্লাইম্ব করছিলাম, এবং ওই একই মুহূর্তে যারা এভারেস্ট জয় করে ফিরছেন তারাও কিন্তু নেমে আসছেন ওই একই পথে। এবং থার্ড স্টেপটা আমরা 4টা আঙ্গুলকে একখানে করলে যতটুকু চওড়া হয়
ঠিক ততখানি চওড়া একেবারে খাড়া একটা বরফে পাথরের দেয়ালে 4 ফিট মানে ওই 4 আঙ্গুল ইয়ে করলে একটা খাজ যে তৈরি হয় সেখানে খাজ তৈরি করা আছে। কোন কোন জায়গায় এই খাজটা 2 আঙ্গুল সমান চিকন একটা খাজ, এবং পা যদি কোনোভাবে মানে পিছলে যায় কিংবা সেখান থেকে ফসকে যায়, তো আমি যে যাকে দেখছিলাম যে মানে স্যাক্রিফাইস করতে হচ্ছে এবং পথ ছেড়ে দিতে হচ্ছে। তো সেই মুহূর্তে পথ ছেড়ে দেওয়া মানে রশি থেকে মূল রশি থেকে নিজেকে বিচ্ছিন্ন করা মানে একটা বিশাল মনের উপরে চাপ তৈরি হওয়া। তো সেই চাপ মানে পার হয়ে আসলে মানে আমি নিজেকে ঠিক মানে ধরে রাখতে পারছিলাম না, ভাবছিলাম যে আসলে কি করব, আমি নিজেকে স্যাক্রিফাইস করব নাকি না তাকে বলবো যে তুমি স্যাক্রিফাইস করো। তো যাই হোক, ওই একটা ঘোর লাগার ভিতর দিয়ে আসলে এগিয়ে গিয়েছে। তখন খুব বেশি চিন্তা করার সুযোগ কম ছিল, মানে মাথার মধ্যে একটা জিনিসই ছিল যে হ্যাঁ আমাকে ওই এভারেস্টের চূড়ায় পৌঁছাতে হবে। তো 3rd স্টেপটা যখন পার হয়ে গেলাম তখন দেখলাম যে হ্যাঁ একটা জায়গায় সবাই গিয়ে পৌঁছাচ্ছে এবং সবাই বেশ মনেই হচ্ছিল যে উল্লাস করছে, সেটা মনে হয় সেটাই হয়তো এভারেস্টের চূড়া। তো এই কৈলাস আবার আমাকে আশ্বস্ত করলো হ্যাঁ যে সেটাই মানে এভারেস্টের চূড়া। তো আমি মানে ঘড়িতে দেখছিলাম যে হ্যাঁ 9 মিনিট 8 মিনিট 7 মিনিট এভাবে ধীরে 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 একেবারে চূড়ায় গিয়ে পৌঁছালাম, এবং মানে আমি মানে আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমি এই কৈলাসকে জড়িয়ে ধরলাম, আমি লাকপাকে জড়িয়ে ধরলাম, এবং সেখানে গিয়ে দেখি যে লাকপা নুরু শেরপা সেখানে বসে আছে এবং সেও আমাদেরকে কংগ্রেচুলেট করলো। এবং মানে কি বলবো, বললাম যে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, এবং কৈলাস বলছিল যে হ্যাঁ মুসা মানে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, আমরা যে কাজে এসেছি সেটা হয়েছে। আমরা তখন আসলে 5টা 5 মিনিটে বাংলাদেশ সময় আমরা পৌঁছেছিলাম এভারেস্টের চূড়ায়, আর 5টা 16 মিনিটে আমরা বাংলাদেশের পতাকা উড়িয়েছি এভারেস্টের চূড়ায়। তো তখন থেকে আসলে বাংলাদেশ বিশ্বে 67তম এভারেস্ট জয় দেশ। তো এই যে একটা মানে অর্জন, এটা আমি মনে করি যে আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এবং যে একটু আগে বলছিলাম যে মানে এই অর্জনটা যদি করতে পারি তাহলে বাংলাদেশের নতুন একটা পরিচয় তৈরি হবে, সেই চাওয়াটাই কিন্তু আসলে আমাদেরকে নিয়ে গেছে এভারেস্টের চূড়ায়। আমরা বাংলাদেশকে এভারেস্ট জয়ী দেশ হিসেবে পরিণত করতে পেরেছি। এবং ওই সময়ে বেশ কতগুলো ছবি তুলেছি এভারেস্টের চূড়ায়, সেখানে বুদ্ধমূর্তি এবং আশপাশের পর্বতগুলোকে সঙ্গে নিয়ে। এবং মানে যখন নেমে আসছি তো তখন কিন্তু আবার আরেকটা মানে পরিস্থিতিতে আমাকে আবার ক্যামেরা বের করতে হয়েছে। দেখছিলাম যে পশ্চিম দিগন্তে একটা ছায়া পড়েছে এবং সেটা পিরামিডের মতো, অর্থাৎ পূর্ব দিগন্তে সূর্য উঠছে, মাঝখানে এভারেস্ট এবং পশ্চিম দিগন্তে এভারেস্টের ছায়া পড়েছে একেবারে পিরামিডের মতো। তো এটা দেখে আর আবার লোভ সামলাতে পারলাম না, আমি ক্যামেরা বের করে সেই ছবিটা তুললাম, তুলে তারপরে ধীরে ধীরে নামার প্রস্তুতিটা নিচ্ছিলাম। তো আসলে জয় হয়েছে, আমরা সফল হয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আসলে চ্যালেঞ্জটা থাকে, কারণ মানুষ যেটা করে, ক্লাইম্বাররা যেটা করে, সেই চূড়ায় পৌঁছার জন্যই কিন্তু তার সমস্ত শারীরিক এবং মানসিক শক্তিটুকু সে ব্যয় করে ফেলে, কিন্তু বেশিরভাগ বিপদগুলোই ঘটে নেমে আসার সময়, কারণ তখন মানুষ অসতর্ক থাকে, তখনই কিন্তু শারীরিক অবসন্নতা বেশি বেশি করে মানুষকে আক্রান্ত করে, পর্বতারোহীদেরকে আক্রান্ত করে, এবং তখনই এই বিপদগুলো বেশি হয়। তো আমিও আসলে এই একই ধরনের বিপদের মধ্যে পড়েছিলাম প্রায়। আমি আমার যে অক্সিজেন অ্যাপারেটাসগুলো ছিল সেগুলো ঠিকমতো কাজ করছিল না, এবং আমি ঠিকমতো অক্সিজেন নিতে পারছিলাম না। অক্সিজেন যখন পাচ্ছিলাম না, আমার বারবারই মনে হচ্ছিল যে খুবই পিপাসা লাগছে, খুবই অবসন্ন লাগছে, এবং মনে হচ্ছিল যে এখন যদি একটু ঘুমিয়ে নিতে পারি তাহলে একটু শক্তি পাবো শরীরে এবং সেই শক্তি নিয়ে নেমে যেতে পারবো। তো এই মনে এই যে এই জিনিসটা যে মনে হচ্ছিল যদি আমি আসলে ঘুমিয়ে পড়তাম, বারবারই কিন্তু আমি প্রায় শুয়ে পড়ছিলাম, এক পা দুপো এগোচ্ছি আর শুয়ে পড়ছি, রেস্ট নেওয়ার চেষ্টা করছি, এবং কিন্তু তখন যেটা হয়েছিল আসলে আমার কৈলাস এবং লাকপানুরু শেরপা দুজনই শুরুর দিকে আমার সঙ্গে ছিল, কিন্তু কৈলাস আমি বারবার বলছিলাম যে আমাকে একটু পানি দাও পানি দাও। তো আমাদের তিনজনের কাছে যে পানিটা ছিল সবই কিন্তু আমি শেষ করে ফেলেছি, আমাদের কাছে আর কোনো পানি নেই। তো কৈলাস বলছিল যে মুসা তুমি ধীরে ধীরে আসো, আমি তোমার জন্য অ্যাডভান্স বেস ক্যাম্পে সরি ক্যাম্প থ্রিতে গিয়ে আমি পানি তৈরি করছি, তুমি সেখানে পানি পাবে। তুমি কিন্তু ধীরে ধীরে কিন্তু না থেমে ধীরে ধীরে নামতে থাকো। কিন্তু আমার আসলে ওই অবস্থা ছিল না যে আমি নামতে থাকি, এক সময় তো প্রায় শুয়ে পড়লাম। তো তখন যেটা আমার কাছে মনে হয়েছিল, মানে তখন যদি আসলে সত্যি ঘুমিয়ে পড়তাম তাহলে হতো, সেটা হয়তো বা ফাইনাল কলই হয়ে যেত যে আমার হয়তো আর ঘুম ভাঙত না। তো তখন সেই আমি আসলে হাইপোক্সিয়ায় আক্রান্ত হয়ে গিয়েছিলাম, অর্থাৎ ব্রেন যখন অক্সিজেন পাচ্ছিল না ঠিক মতো, তখন মানে ব্রেন প্রায় অকেজ হয়ে পড়ছিল। তো সেই পরিস্থিতিতে আমি আমাকে আসলে আল্লাহ সহায় ছিলেন যে ওখানে অস্ট্রেলিয়ান যে পর্বতারোহী ব্রেন্ডন উমাহানি, তিনি আমাকে সহায়তা করার জন্য এগিয়ে এলেন, জিজ্ঞেস করছিলেন যে হোয়াট হ্যাপেন্ড মেট। তাই বলছিলাম যে আমার খুবই পিপাসা লাগছে, তোমার কাছে যদি পানি থাকে কাইন্ডলি আমাকে একটু পানি দাও। তো সে তার মানে পানির বটলটা বের করলো, বের করে জুস ছিল আসলে, তো কিন্তু দেখলাম যে পুরো বটলটা বরফ হয়ে গেছে পানিটা, এবং নিচের দিকে তলার দিকে সামান্য একটু জুস অবশিষ্ট আছে। তো সে যেটা করলো যে আইসেক্স দিয়ে সেই পুরো বরফটা ভাঙলো, ভেঙে আমাকে দিল, বললো যে না তুমি মানে ড্রিঙ্ক ইট, এটা বললো। তো আমি সেটা নিলাম, নিয়ে মনে হলো যে কিছুই হলো না, মানে এক মানে বিশাল একটা মরুভূমির মধ্যে এক ফোঁটা পানি ফেললে যেমন এটা কোনো একবারে মিলিয়ে যায়, সেরকম মনে হলো যে হঠাৎ করে একটা জিনিস পেলাম কিন্তু সেটা মিলিয়ে গেল, কোনো কিছুই লাভ হলো না। তো তারপরে সে যেটা করলো যে আমাকে পাওয়ার জেল খাইয়ে দিল একটা শেষে। তো খাওয়ানোর পরে একটু গায়ে শক্তি পেলাম। সে বলছিল যে আরেকটা খাও, তাই বলছিল যে না ফাইন আমি ভালো আছি আর লাগবে না। কিন্তু সে আমাকে জোর করে আরেকটা মানে পাওয়ার জেল খাইয়ে দিল। তো এবং তারপরে সে আমার অক্সিজেন অ্যাপারেটাস গুলো ঠিকঠাক করে দিল। অক্সিজেন অ্যাপারেটাস যেটা হয়েছিল ওই যেটা ফুটোটা ছিল সেটা একটু ওপেন হয়ে গিয়েছিল, সেটা সে রিপেয়ার করলো। আর আমার অক্সিজেন অ্যাপারেটাসে আবার একটু বরফও জমে গিয়েছিল, তো সেটাও সে পরিষ্কার করে দিয়েছিল। তো এই পুরো পরিস্থিতিতে আমি আসলে আমি রিকভার করেছিলাম ওই তার সহায়তার কারণে। সে লাকমানুর শেরপা এবং একজন স্কটিশ পর্বতারোহী তিনি স্টিফেন গ্রিন, এই তিনজন আমাকে সেখানে হেল্প করলেন। তো তারপরে আসলে ধীরে 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 আমি নেমে আসলাম ক্যাম্প থ্রিতে। ক্যাম্প থ্রিতে নেমে এসে কৈলাস পানি নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য, সে পানি খেলাম, প্রচুর পানি খেলাম, মানে মনে হচ্ছিল যেন পুরো সমুদ্র যদি পাই এই মুহূর্তে আমি একেবারে শেষ করে ফেলতে পারবো, এত পিপাসা লাগছিল। তো সেখানে আমি আমার একটু বোকামি করছিলাম প্রায়, যে ওরা বলছিল যে চলো এখন এখনই আমাদেরকে ক্যাম্প টুতে নেমে যেতে হবে। আমি বললাম যে আমাদের কাজ হয়ে গেছে, আমরা এভারেস্ট, হ্যাঁ আমাদের এভারেস্ট জয় হয়ে গেছে, এখন আমরা ধীরে ধীরে নামি, সমস্যা কি, আমাদের আর এত কোনো তাড়াহুড়ো নেই। তো বলছিলেন না দিস ইজ দ্য ডেথ জোন, মাইন্ড ইট, দিস ইজ দ্য ডেথ জোন, এন্ড এখানে
সেটা ওঠার সময় হোক আর নামার সময় হোক,
ডেথ জোন। তো এখানে তুমি থাকতে পারবে না, এখানে কে তোমাকে রান্না বান্না করে খাওয়াবে, কে কি করবে না করবে, তোমাকে তুমি তো কিছু করতে পারবে না। আর আমরা তো আমার মানে তুমিও ক্লাইম করেছো, আমরাও ক্লাইম করেছি, আমরাও ক্লান্ত। তো এখানে আমাদেরকে এবার কে হেল্প করবে? তো সবচেয়ে ভালো যেটা যে হ্যাঁ আমাদের ক্যাম্প টু তো আমরা নেমে যাই, সেখানে গিয়ে নামলে আমরা অ্যাটলিস্ট মানে একটা ভালো অবস্থায় কিংবা এই দেড় জনের বাইরে চলে যাওয়ার একটা পরিস্থিতি আমাদের জন্য তৈরি হবে। তো আমি কিন্তু মানে তাদের কথা একটু কনভিন্স হলাম এবং ধীরে ধীরে নামতে শুরু করলাম এবং সন্ধ্যা নাগাদ গিয়ে পৌঁছালাম ক্যাম্প টুতে। তো সেখানে শুধু পানি খেলাম আর কি, আমার জন্য এক বোতল পানি নিয়ে দাঁড়িয়েছিল লাকপা। তো সে পানি খেয়ে আমরা আমি ঘুমোতে চলে গেলাম এবং পুরো রাত যে কোন দিক দিয়ে কেটে গেল মানে আর টের পেলাম না। তো পরের দিন আবার সকালবেলা নামা শুরু হলো, নামতে 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 আমরা ক্যাম্প নর্থ কোলে ক্যাম্প ওয়ানে গিয়ে হাজির হলাম। আমাদের তাঁবু গোটানো শুরু হয়ে গেল এবং কৈলাস বলল যে যাও তুমি নিচে নামতে শুরু করো, কিন্তু গায়ে তখন এক ফোঁটাও শক্তি নেই যে আমি নিজে নিজে নামতে পারি। তো সেখানে যে সর্বশেষ মানে তৃতীয় মানে উপরের দিকে যে তৃতীয় ক্রেভাসটা, তো সেটা নামতে গিয়ে প্রায় আমি পড়ে যাচ্ছিলাম। অন্যান্য যে ক্লাইম্বাররা ছিল তারা আমার পরিস্থিতি দেখে ভাবছিল যে এই কেমন তোর ক্লাইম্বার যে কিনা মানে নামার সময় এইভাবে পড়ে যায়। তো অন্যান্য শেরপাদেরকে আমি মানে রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ হেল্প, মানে আই নিড টু ক্রস দিস ক্রেভাস। তো তারা আমাকে হেল্প করলো, আমি এই ক্রেভাসটা পার হয়ে গিয়ে আমি আবার শুয়ে পড়লাম সেই বরফের উপরে। তো ধীরে ধীরে এগোচ্ছি, আবার শুয়ে পড়ছি, ঘুমোচ্ছি, এবং আমাকে কিন্তু অন্যান্য শেরপা কিংবা ক্লাইম্বাররা পার হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির ভেতর দিয়ে দেখছিলাম যে সেই ডাক্তার ডাগুটিন সেও এসে হাজির হলো, তখন মনকে মানে শক্ত করলাম যে হ্যাঁ এবারেই আমাকে এটা পার হতে হবে, না হলে আসলে হয়তো বা আমি আর কোনোদিনই পার হতে পারবো না। তো তার পিছ তার শেরপা এবং তার পিছে পিছে আমি এই দ্বিতীয় ক্রেভাসটাও পার হলাম। দ্বিতীয় ক্রেভাস পার হওয়ার পরে দেখলাম যে একজন আমাদের গ্রুপের শেরপা সে আমাদের জন্য রুটি বানিয়ে নিয়ে এসেছে অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে। তো আমার কাছে যে সে আমরা যে মানে সুকান্তের সেই কবিতাটা পড়ি মানে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় চার যেন ঝলসানো রুটি, তো সেই শুকনো রুটি দেখে আসলে সেটাই মনে হয়েছিল যে এই এটাই আমার জন্য এখন একমাত্র মানে বাঁচার একমাত্র উপায়। সেই একটা শুকনো রুটি মানে কিভাবে যে খেয়ে ফেললাম এবং একটুখানি পানি খেলাম তার কাছ থেকে নিয়ে, তো মনে হচ্ছিল যে হ্যাঁ এবার মনে হয় নামতে পারবো। তো সেই নর্থ কোলের সেই মানে বরফের দেয়ালটা ধীরে ধীরে যখন নেমে এলাম যেখানে টিকনিক ক্লাইম্বিং একেবারে শেষ হয়ে গেল, তখন মনে মানে চিৎকার করলাম যে হ্যাঁ উই ডিড ইট এন্ড উই সার্ভাইভড, যে এর পরে আর তো কোনো ক্লাইম্বিং নেই, কোনো টেকনিক্যাল সমস্যা নেই, ধীরে ধীরে এই জায়গাটুকু পার হয়ে।
ফাইনালি কতদিন পর মাটি স্পর্শ হলো?
ফাইনালি মানে বেস ক্যাম্প থেকে চূড়ায় পৌঁছেছিলাম 40 দিনের মাথায় এবং 42 দিনের মাথায় আসলে আমরা মাটিতে ফিরে এসেছি।
এবং আমরা বিজয় উৎসব আসলেই করিনি, কারণ আমরা এটা যতটুকু ইনফরমেশন তো আমাদের কাছে অবশ্যই আছে যে যতটুকু না এভারেস্ট জয় করাটা সহজ তার চাইতে বেশি কঠিন ফিরে এসে মাটি স্পর্শ করা। এখন আমরা বিজয় আসলে উদযাপন করতেই পারি এবং বিজয়ের এই গানটা একটু জোর করে বাজিয়ে দেওয়া হোক, আমরা গানটা শুনতে থাকি এবং ফিল করতে থাকি মুসা ইব্রাহিমের এই দারুণ এভারেস্ট জয়। এবং আজকে কিন্তু সেই তারিখ মুসা ইব্রাহিম, আজকে সেই তারিখ 42 দিন পর, 42 দিন পর ফাইনালি তিনি ফিরে আসেন এবং 23 মে 5:16 এটা সত্যি অনেক বড় সম্মানের, অনেক বেশি গর্বের, অনেক বেশি ভালো লাগার মুসা ইব্রাহিম। এইভাবে ভালো লাগা তৈরি করে যাক আপনার মতো মানুষ সামনে থেকে নেতৃত্ব দেয় যারা বাঙালিকে বাংলাদেশিদেরকে কণ্ঠাসা করে রাখতে চায়, যারা বলতে চায় যে বাঙালি এবং বাংলাদেশিদের মধ্যে তেমন কোনো সম্ভাবনা নাই, তাদের জন্য দারুণ এক অ্যান্সার হচ্ছেন আপনি মুসা ইব্রাহিম, যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যে যে কোনো উচ্চতায় আমরা আসলে স্পর্শ করবার ক্ষমতা রাখি। দ্য লিসেনার্স কমিউনিটি প্রাণব ভালোবাসার বাংলাদেশ আজ দারুণ এক ঘটনার সাক্ষী হতে চলেছে, দারুণ এক ঘটনার সাক্ষী হয়েছে। বন্ধুরা সবাই আপনারা আমাদের সাথে আছেন এবং দারুণভাবে উদযাপন করছেন সেই মুহূর্তগুলো, দারুণভাবে উদযাপন করছেন সেই চমৎকার মুহূর্ত। আমাদের সাথে আছে মুসা ইব্রাহিম, দ্য আলটিমেট আর্কিটেক্ট, দ্য রিয়েল প্রাউড অফ বাংলাদেশ। আমরা আছি তার সাথে দারুণভাবে উদযাপন করছে এই মুহূর্তগুলোকে, যে 30-35 লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং 4 বছরের এই বর্ষ পূর্তিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক ভালো লাগা, অনেক উচ্ছ্বাস মিশে আছে পুরো ঘটনাটার মধ্যে, পুরো উপাখ্যানের মধ্যে। আমি স্পষ্টতেই অনেকগুলো সিকোয়েন্স অনুভব করতে পারি মুসা ইব্রাহিম, যখন শুরু করেছিলেন তখন থেকে যখন আপনি ফিরে আসছেন, ইনফ্যাক্ট যখন 100 গজ দূরে ছিলেন ওই মানুষটির ঝুলন্ত দেহ, তারও আগে বেজ ক্যাম্পে একটি মানুষ শুয়ে আছে, মনে হচ্ছে যে একটু ঝাঁকুনি দিলে এখনই মনে হয় ঘুম থেকে উঠবে, তখন মনের উপরে যে কি ধরনের চাপ সৃষ্টি হয়, কিন্তু কোনো কিছুই আপনাকে থামিয়ে রাখতে পারেনি, দমিয়ে রাখতে পারেনি। আপনি চিন্তা করেছেন আপনার প্রিয় সন্তান, আপনার প্রিয়তম মানুষটি, আপনার বাবা মা, সেই সেলে আপনার বোন জীবনের টাকা আপনি বলে গেছিলেন যে নতুন কিছু সৃষ্টির জন্য বন্ধে তো টাকাটা নিয়ে গেলাম তোর পারমিশন ছাড়াই, এবং সেও বোন দারুণ এক ভালো লাগা নিয়ে যার উত্তরটা সবসময় ছিল যে পাখির দানাকে কেটে নিলে যেমন পাখি উঠতে পারে না, তোর কাছ থেকে আমি স্বপ্ন কেড়ে নিতে পারি না ভাই,
তুই নিজের স্বপ্ন পূরণ করার, তোর স্বপ্নের মধ্যে মাঝ দিয়ে পূরণ হবে এই 16 কোটি মানুষের স্বপ্ন। কি অদ্ভুত ভালো লাগা, কি আর অদ্ভুত উন্মাদনা সৃষ্টি করেছিলেন আপনি মুসা ইব্রাহিম। একজন মানুষ এত চমৎকার ভাবে একটা কিছুকে ডিজাইন করতে পারে যার জন্য উদ্বেলিত হতে পারে 16 কোটি মানুষ একসাথে, সমস্ত রকমের গোত্র দল মত সবকিছুকে ভেদাভেদ ভুলে গিয়ে। আপনারা ব্লেস স্রষ্টার কাছে সত্যি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এ ধরনের মানুষ স্রষ্টা বেশি বেশি করে বাংলাদেশে পাঠান, যে মানুষগুলো সত্যিকার অর্থে সমস্ত কিছুর গোত্রভেদ ভুলিয়ে দিতে সক্ষম হয়। এই হচ্ছে আমাদের মুসা ইব্রাহিম তার উপাখ্যান। ভালো লাগা রেশ বলব থাকুক বন্ধু, কিন্তু আমি কিন্তু অবশ্যই, আমার চোখ অন্ধ নয়, আমার কান কিন্তু বন্ধ রাখি না। এবং বিশ্বাস করুন, মানুষের সবচেয়ে বড় যে আদালত মানুষের বিবেক স্রষ্টা দিয়েছেন সেটি কিন্তু আমার আজও বন্ধ নাই। আমি বারংবার বলতে পছন্দ করি, বারংবার বলতে চাই বা চেষ্টা করি যে আমি গুরু এহতেশাম এই প্রোগ্রামটিকে ফ্যাসিলিটেট করি, যে প্রোগ্রামটির কণ্ঠস্বর বা যে মাইক্রোফোন শুধুমাত্র আপনাদের কথা বলে। এটি হচ্ছে সেই হেডফোন যেখানে শুধুমাত্র আপনাদের কথা শুনতে চায়। এই প্ল্যাটফর্মটি হচ্ছে এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষের ইচ্ছা বা আকাঙ্ক্ষা অনুরণিত হয়। তাই যদি হয়ে থাকে দা আলটিমেট সেলিব্রিটি মুসা ইব্রাহিম কি এগুলোর ঊর্ধ্বে? অবশ্যই না। মুসা ইব্রাহিম কি অসাধারণ বিধায় আজকে এই পরিস্থিতির ভেতর দিয়ে যাবেন? না, 100 বার না। বরং আমি বিশ্বাস করি মুসা ইব্রাহিম এমনই একজন সাধারণ মানুষ যার পথ চলা শুরু হয়েছিল করতোয়া নদীর সেই পার থেকে গাইবান্ধা জেলায়, যে এত বেশি সাধারণ যার কারণে তার পক্ষে হয়তো সম্ভব হয়েছে এমন একটি অনন্য সাধারণ কীর্তি তৈরি করতে। আজ আমি সেই জায়গাতে অবশ্যই সমস্ত কিছুকে মাথায় রেখে কিছু ইনফরমেশনের ভেতর দিয়ে আপনাদেরকে নিয়ে যাব বন্ধু। আজকের তারিখে অনেক রকমের তথ্যপাত্র কিন্তু আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, যেখানে মুসা ইব্রাহিমের এই কীর্তি কোয়েশ্চেনের মধ্যে চলে এসেছে। অনেকে অনেকভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছেন যে মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়ের এই ব্যাপারটা আদৌ কি প্রশ্নাতীত নাকি প্রশ্ন সাপেক্ষ, সেই ব্যাপারগুলোকে নিয়ে আমি প্রয়োজন মনে করছি একেবারে স্ট্রেট ওয়েতে এটাকে কাছ থেকে এক্সপিরিয়েন্স করবার। আমি এমন একটি চাঁদের স্বপ্ন দেখছি, এমন একটি মুসা ইব্রাহিমকে আকাশে দেখতে চাচ্ছি যে মুসা ইব্রাহিম কলঙ্কমুক্ত, দাগমুক্ত। কারণ মুসা ইব্রাহিম যারা সত্যিকার অর্থে সামনে থেকে দেশটিকে নেতৃত্ব দেন, 16 কোটি মানুষের স্বপ্নকে বুকে ধারণ করেন, সেই মুসা ইব্রাহিমদের মধ্যে কোনো দাগ বা কালিমা থাকতে পারে না। এটি দেখতে পারাটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের। সেই দাগহীন মুসা ইব্রাহিমকে সামনে থেকে অনুভব করবার জন্য মুসা ইব্রাহিমের নামে যেসব ক্লেমগুলো হচ্ছে স্পেশালি ইন ভার্চুয়াল মিডিয়া, সমস্ত কিছুর ভেতর দিয়ে আমি মুসা ইব্রাহিমকে নিয়ে যাব। এবং আমি জানি মুসা ইব্রাহিম এমন এক উচ্চতাকে স্পর্শ করে এসেছেন যে অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করতে আমি পছন্দ করি। সমস্ত রকমের সংকীর্ণতার ঊর্ধ্বে তিনি, তার মধ্যে সেই ইগারনেস আছে, তার মধ্যে সেই প্যাশন আছে যাতে করে তিনি এই 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 বিষয়গুলোকে এক্সপিরিয়েন্স করতে পারেন বা এই বিষয়গুলোকে ফেস করতে পারেন। বন্ধুরা আমরা প্রস্তুত মুসা ইব্রাহিম। আমি গুরু হেতেশাম এখন একটি ক্যারেক্টার প্লে করব, যে নাম যেটাকে আমরা কুষ্টি পাথর বলতে পারি। সেই কুষ্টি পাথরের ভেতর দিয়ে মুসা ইব্রাহিমকে আমি নিয়ে যাব, যাতে করে এটা দেখতে সহজ হয়, বুঝতে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আসলে মুসা ইব্রাহিম দাগহীন নাকি দাগযুক্ত ছিলেন। কারণ মুসা ইব্রাহিমকে যদি আমি আগুনের পরিস্থিতির ভেতর দিয়ে না নিয়ে যাই, কষ্টি পাথর হয়ে মুসা ইব্রাহিমকে যদি সামনে আমি ব্যারিকেড না সৃষ্টি করতে পারি, তাহলে ওর অ্যাকচুয়ালিটিতে আমাদের সামনে প্রতিভাত হবে না। সেটারই চেষ্টা এখন করব। প্রথমে আমি এখন ফোনে নিতে চেষ্টা করছি মাহবুব স্মারক, 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, যিনি এই বিষয় নিয়ে ভার্চুয়াল মিডিয়াতে যখন বিতর্ক শুরু হয় তখন
এই সব বিষয় নিয়ে তার কাছ থেকে আমরা অনেক কিছু তথ্য উপাত্ত আমাদের কাছে উপস্থাপিত হয়। তিনি মুসা ইব্রাহিমের এই সাফল্যকে বা এই কীর্তি গাথাকে উনি কিভাবে দেখছেন, এখানে কোন রকমের লুফল ছিল কিনা, আদৌ এই ব্যাপারটা প্রশ্নাতীত নাকি প্রশ্ন সাপেক্ষ, সেই ব্যাপারটা কি জানবার আমরা চেষ্টা করব, এবং অবশ্যই এরপরে আরো কিছু ঘটনার ভেতর দিয়ে আমরা যাব, যাতে করে আজকে তারিখে আমরা বুঝবার চেষ্টা করব আমাদের গর্বের এই জায়গাটা আসলে দাগহীন নাকি দাগযুক্ত। আমরা ফোনে নিচ্ছি মাহবুব শারুক, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, যিনি প্রথম এই বিষয়টিকে নিয়ে কথা বলেছিলেন এবং অনেক তথ্যপাত্র উপস্থাপন করেছিলেন, যাকে ঘিরে ভার্চুয়াল মিডিয়াতে অনেক রকমের বিতর্ক সৃষ্টি হয়েছিল, এবং এই কথাগুলো অবশ্যই বলবো। সেই সাথে আমি সুমনা আপনাকে অনুরোধ করব যে মুসা ইব্রাহিমকে নিয়ে আমি দেখলাম যে হান্ড্রেড থাউজেন্ডস অফ টেক্সট অ্যান্ড কমেন্টস ইন আওয়ার ডেডিকেটেড পোর্ট অ্যান্ড ফেসবুক অ্যাজ ওয়েল, সবাই কিন্তু বলবার চেষ্টা করছে মুসা ইব্রাহিমকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা পাথর হিসাবে চিন্তা করি, কিন্তু অনেকেই হয়তো কোয়েশ্চেন করারও চেষ্টা করছেন যে আদৌ সেটি প্রশ্ন সাপেক্ষ ছিল কিনা। হ্যাঁ, ফাইনালি আমরা মাহবুব শারুককে ফোনে পেয়েছি। জি আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।
জি, আমি গুরু এতেশাম বলছি তানা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে। মাহবুব শারুক, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, আমরা সত্যি অনেক খুশি এবং কৃতজ্ঞ আপনাকে আমাদের সাথে এই স্টুডিওতে যুক্ত করবার জন্য এই ফোনে। মাহবুব শারুক,
ধন্যবাদ।
জি, এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন, ইনফ্যাক্ট আমাদের সাথে উপস্থিত আছেন মুসা ইব্রাহিম, যিনি বাংলাদেশের পক্ষ থেকে দ্য ফার্স্ট রিপ্রেজেন্ট সোফার, যিনি এভারেস্টের শৃঙ্গকে স্পর্শ করেছেন, বাংলাদেশের পতাকা উড়িয়েছেন, কিন্তু আমরা সেই দাগহীন গর্বের সাক্ষী হতে চাই, সেই দাগহীন ভালো লাগাকে আমরা গায়ে মাখতে চাই, যেটা সত্যিকার অর্থেই যথার্থ কীর্তি দাবি রাখে। যদি সেটি প্রশ্ন সাপেক্ষ হয় সেই ব্যাপারটা আমরা কাছ থেকে জানতে চাই। এ ধরনের উদার মানসিকতা আমাদের মধ্যেও আছে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি মুসা ইব্রাহিমের মধ্যেও আছে। প্লিজ, আপনি কি সেই তথ্যপাত্র আপনাদের যতটুকু আপনার কাছে আছে সব ততটুকু উপস্থাপন করবেন, যাতে করে আমরা সঠিক জিনিসটাকে জানতে পারি কাছ থেকে?
ধন্যবাদ আপনাকে। আমি আসলে খুব সৌভাগ্যবান মনে করছি যে এই কারণে যে আমরা গত 15 দিন ধরে বা তার বেশি দিন ধরে আমি কিন্তু মুসা ইব্রাহিমকে পাওয়ার চেষ্টা করছি ফোনে, এবং তার অফিসে গিয়েও আমরা তাকে পাচ্ছিলাম না, এবং এবং তার সাথে আমার এখন কথা হচ্ছে রেডিওর মাধ্যমে, সেটি খুব আসলে সৌভাগ্যের বিষয় বলে মনে হচ্ছে আমার কাছে। আমি খুব গুরুত্ব দিয়ে এবং তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনেছি পুরো শোটাই, এবং আসলে মুসা ইব্রাহিম এভারেস্টে গেছেন কি জাননি এই নিয়ে কিন্তু বিতর্কটা তিনি যখন এভারেস্ট অভিযান শুরু করেন এবং শেষ করেন তারপর থেকেই কিন্তু এইখানে বাংলাদেশে শুরু হয়। এবং আমরা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে জীবন শেষ করে চাকরিতে ঢুকেছি, বিভিন্ন টেলিভিশনে কাজ করছি, তখন থেকেই কিন্তু এই বিতর্ক আমরাও শুনে আসছি, কিন্তু আসলে আমরা এই বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারিনি, যতক্ষণ পর্যন্ত না এই নিয়ে খুব বিশেষ করে কোনো প্রতিষ্ঠান তারা যখন কোনো বক্তব্য না দেয় বা তারা কোনো তালিকা প্রকাশ না করে তখন পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। আমরা গত বছর এই বছরের শুরুর দিকে বা গত বছরের শেষের দিকে, আমি ঠিক মনে করতে পারছি না, সেই সময়ে নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন তারা একটা পত্রিকা প্রকাশ করে নেপাল পর্বত নামে, সেখানে আমরা খেয়াল করলাম যে আসলে মুসা ইব্রাহিমের নাম নেই, এবং এই পত্রিকাটা পাবার পর আমরা বাংলাদেশের যারা এভারেস্ট জয়ী বাকি যে তিনজন আছেন তাদের সাথে আমি কথা বলি আমাদের টেলিভিশনের তরফ থেকে, এবং তারাও তাদের বললেন যে তাদের বিষয়ে মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় নিয়ে তাদের সন্দেহ আছে। আমরা প্রশ্ন করলাম যে কেন তাহলে সন্দেহ, আপনাদের সন্দেহটি বলুন। তারা বললেন যে ছবি নিয়ে সন্দেহ, এবং ছবির একটা পর্যায়ে ছবি থাকার পর তারপর শুধু ক্যাম্পের ভেতরে এবং তাবুর ভিতরের ছবি, এবং চট করে সেই ছবির পর এভারেস্টের মুসা ইব্রাহিমের ছবি দেখা যায়, এবং সেই ছবিটা আমরা যেটা দেখেছি খালি চোখেই দেখা যায় যে ছবিটা অনেকখানি গ্রাফিক্স করা, এবং সেই
এডিটেড পিকচার, এটা বলতে চাচ্ছেন?
আমি ঠিক আপনার বক্তব্যটা পরিষ্কার ভাবে বুঝতে পারিনি।
এডিটেড পিকচার মানে একদম র পিকচারটা না, বরং এডিট করা, যেটা এভারেস্ট ক্যাটারিং কে যে ছবিটি তোলা
সেটা। হ্যাঁ, এবং আমরা আমরা যেটা বলছি দেখছি আর কি, যেমন ওনার প্রথম এভারেস্ট জয়ের যে প্রথম যে বইটি বের হয়েছিল এভারেস্ট চূড়ায় বাংলাদেশ, সেইটাতেই কিন্তু যে প্রচ্ছদের ছবিটি এবং ভেতরের ছবিটিও কিন্তু এই এই নিয়ে বিতর্ক শুরু হয়। এভারেস্ট জয়ী যারা তারাই বিতর্ক শুরু করেন। আমরা আজকে এভারেস্ট জয় নিয়ে কথা বলছি, আমরা আশা করি যে মুসা ইব্রাহিম এই জয় করেছেন, এই নিয়ে আসলে বিতর্কের অবসান হওয়া দরকার। আমরা বিশ্বাস করতে চাই যে হ্যাঁ উনি তিনি এভারেস্ট গেছেন। তবে একটি বিষয় আমরা যদি একটু বিবেচনায় রাখি যে তার পেছনে যে এভারেস্ট জয়ের আগের যে পর্বগুলো বা এভারেস্ট জয়ের আগে যে চূড়াগুলো তিনি জয় করেছেন বলে দাবি করেন সেগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ নয়। আমি কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে তিনি 2006 সালে ফ্রেপিক জয় করেছেন এবং তিনি নানান জায়গায় সেইটাতে তিনি, এবং আমি যদি বলি যে এভারেস্টের চূড়ায় বাংলাদেশ যে বইটিতে আছে এটি শেষ পাতায় আমরা দেখতে পাই যে তিনি লিখছেন যে মুসা ইব্রাহিম মাউন্টেনিয়ারিং টাইম লাইন, সেই টাইম লাইনের মধ্যে তিনি বলছেন যে তিনি 2006 সালের মে মাসে ফ্রেপিক জয় করেন এবং ইন্ডিয়াতে, এবং সেটাতে তিনি টিম লিডার ছিলেন। কিন্তু এইবার আমরা নেপালে গিয়েছিলাম, নেপালে গিয়ে তারই শিক্ষক হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের একজন প্রশিক্ষক যিনি মুসার শিক্ষক, তার নাম সঞ্জয় ভৌমিক, তিনি আমাদের কাছে বলেছেন যে মুসা এবং সজল খালেদ তারা দুজনের একজনও ফ্রেপিকের চূড়ায় উঠতে পারেননি, তারা 25 ফিট নিচে ছিলেন। এবং আরেকটি কথা, আজকে আলোচনায় মুসা ইব্রাহিম বলেননি চুলু ওয়েস্টের বিষয়ে কি হয়েছিল, লাংশিসারি বিষয়ে কি হয়েছিল, অন্নপূর্ণা ফোরের বিষয়ে কি ঘটনা ঘটেছিল। আমরা কিন্তু এরই মধ্যে মুসা ইব্রাহিমের নিজের লেখায় দেখেছি তিনি তিনি নিজে দুই জায়গায় প্রথম আলোতে লিখেছেন, দৈনিক প্রথম আলোতে চুলু ওয়েস্ট তিনি জয় করেছেন এবং ঠিক পরে আরো 6 মাস বা 7 মাস আমি এক্সাক্ট বলতে পারছি না সময়টি, সেখানে কিন্তু তিনি বলেছেন তারা এবারে চুলু ওয়েস্ট জয় করেননি। লাংশিসারিকে যে লাংশিসারি পর্বত চূড়ায় জয় করার কথা বলা হয়েছে এবং তিনি আমার কাছে বলেছেন লাংশিসারি দুইটা চূড়া হয়, আমি জানি না একটা পর্বতে দুইটা চূড়া সম্ভব কিনা, চূড়া একটাই হতে পারে, এটা এটা সাধারণ যে বুদ্ধি তাতে এটি প্রমাণ করে যে আসলে চূড়া একটাই হতে পারে। সেক্ষেত্রে তিনি যতখানি উঠেছেন সেইটিকেই বলতে পারতেন, সেটা আসলে সামিট কি সামিট না সেটা আমি জানি না। তিনি বলেছেন যে 20,700 ফিট উনি চড়েছেন, কিন্তু আমরা ইন্টারনেট সহ নানান জায়গায় তথ্য উপাত্য ঘেঁটে দেখেছি এবং নেপালে আমি গিয়েছি তাদের শেরপাদের সাথে কথা বলেছি, সেখানে লাংশিসারির চূড়া বলতে 21,081 ফিট আমরা জানতে পেরেছি। ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের চূড়ান্ত বক্তব্য এরই মধ্যে আমরা পেয়েছি। তিনি বলেছেন এই সমস্ত জালিয়াতির সাথে অন্যরাও যুক্ত ছিল, কিন্তু উনি কিন্তু স্বীকার করেছেন এইসব বিষয়ে, সার্টিফিকেট তিনি নিয়েছেন। আরেকটি বিষয় আপনার সাথে একটু কথা বলি,
আমি আপনার কথা অবশ্যই আমি শুনবো মাহবুব স্মারক, এই ফাঁকে আমি আমার বন্ধুদেরকে একটু জানিয়ে রাখি। আমাদের সাথে যুক্ত আছেন মাহবুব স্মারক, 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। আমার দৃষ্টিতে এখন এই মানুষটি যিনি কথা বলছেন আমাদের সাথে, তিনি কিন্তু আমার দৃষ্টিতে একটি কোষ্ঠী পাথরের মতোই। বন্ধুরা আপনারা অবশ্যই তার কথা শুনছেন, কোষ্ঠী পাথর এই কারণেই বলছি যে কিছু মানুষ থাকেন যারা সৎ সাহস দেখান, শুধুমাত্র একটা ভালো কিছুকে সামনে থেকে ফুয়েলিং করার মধ্যে আসলে কোনো কৃতিত্ব নেই। যদি কোনো জিনিস কোয়েশ্চেনের মধ্যে চলে আসে এবং মাহবুব স্মারকের মতো কোনো কোষ্ঠী পাথর এসে উপস্থিত হন এবং ব্যাপারটা সঠিক না বেঠিক কাছ থেকে দেখবার জন্য সাহায্য করেন, সেখানেও আমি দোষের কিছু দেখি না। আলটিমেটলি আমি জানি সত্যেরই জয় হবে, যা সঠিক সেটি প্রতিষ্ঠিত হবে এবং সঠিক এই বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য এই ধরনের মাহবুব স্মারকের মতো যিনি যারা মানুষ আছেন তারাই কিন্তু দারুণভাবে সাহায্য করেন। জি মাহবুব স্মারক, আপনার কথা আমরা শুনবো, তার আগে বন্ধুদেরকে অনুরোধ করি যে আমাদের ডেডিকেটেড পোর্ট www.facebook.com/dhakafm904 এবং আমাদের ডেডিকেটেড পোর্ট 16260 এই নাম্বারে আপনারা আপনাদের মতামত পাঠান, কে কিভাবে চিন্তা করছেন, আপনাদের এই বা ভাবনাটা কি, সেগুলোও কিন্তু এখানে উঠে আসুক, তাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে আসলে কোন বিষয়টি আসলে ঘটেছে বা কোন কোন সত্যটি ফাইনালি ডিস্ট করবে। জি মাহবুব স্মারক, বাকি কথাগুলো আপনার কাছে শুনতে চাচ্ছি।
হ্যাঁ, আমরা যেটি বলতে চাই, আমরা আমরা এরই মধ্যে আমরা যখন 71 টেলিভিশন থেকে সংবাদ প্রচার করি, তারপরে গত মধ্য এপ্রিলে কিন্তু আমরা গিয়েছিলাম নেপালে, সেখানে যারা এই নেপাল পর্বত প্রকাশনায় করেছিল তারই নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, 2 মাস আগে তিনি সেই পদ থেকে সরে গেছেন বা নতুন একজন নতুন আরেকজন মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন, তার নাম জিম্বা জাম্বু শেরপা। আগে আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা তো সকলেই জানি যে মুসা ইব্রাহিম বাংলাদেশের প্রথম এভারেজ জয়ী, তো তোমরা কেন তার নাম বাদ দিয়েছো এই নেপাল এভারেজ জয়ের 60 বছর পূর্তি থেকে স্মরণিকা প্রকাশ হয়েছে? তিনি সরাসরি বললেন যে মুসার এভারেজ জয় নিয়ে তার তারা কথা বলেছেন তাদের শেরপাদের সাথে, তাদের প্রত্যেক শেরপা, যিনি বলেছেন যে লাক্তানুরু শেরপা এবং সোম বাহাদুর তামাং সহ অন্য আরেকজন শেরপা তাদের সাথে কথা বলে তারা পরিষ্কার হতে পারেননি যে তিব্বত দিক দিয়ে তিনি এবারে জয় করেছেন কি করেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা, তারা বলেছেন যে এবারে জয়ের আগে যেসব পর্বত তিনি অভিযানে দিয়েছেন প্রত্যেক দুই তিনটি পর্বত জয়ের বিষয়ে তাদের বিষয়ে অভিযোগ এসেছে এবং তারা সেটি যখন তদন্ত করতে গেছেন সেই তদন্তের তারা পেয়েছেন যে এই বিষয়ে জালিয়াতি আসলে হয়েছিল, মুসা সার্টিফিকেট নিয়েছেন অথচ পর্বত জয় করেননি, এই বিষয়টি বিবেচনায় নিয়ে কিন্তু নেপাল পর্বত থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। এবং আমরা যদি কিছুক্ষণ আগের তথ্যও যদি দেখি, মুসা বলেছেন যে 5:05 থেকে 5:16 পর্যন্ত তিনি এভারেস্টে চূড়ায় ছিলেন, কিন্তু আমরা যদি হিমালয়ান ডাটাবেজ, যেটা তিনি হিমালয়ান ডাটাবেজ কে দিয়েছেন, সেখানে দেখতে পাই তার হিমালয়ান ডাটাবেজে আছে 4:40।
তাকে একটা উত্তরটা দিতে হবে। আসলে তিনি বলছেন যে 6:50 আমার সার্টিফিকেটে উল্লেখ আছে কিংবা হিমালয়ান ডাটাবেজে উল্লেখ আছে, হ্যাঁ উল্লেখ আছে, কোনো সমস্যা নেই। আমি যে সময়টার কথা বলছি সেটা আমার ক্যামেরায় আমি আমার ছবি যেগুলো তুলেছি সেই ছবির সাপেক্ষে আপনাকে বলছি, কেমন?
আপনি কলাগাছ
হিসেবে প্রমাণিত করতে পারবেন সে আপনার ক্যালিবার টুকু
মাহবুব স্মারক
আপনার সেই ক্যালিবার।
আমি কিন্তু দুইজন ক্যারেক্টারিস্টিক কে পাশে রেখেছি, একজন হচ্ছেন আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করতে পছন্দ করি, কারণ আমি যে অনুভূতিটা পেয়েছিলাম ফাইনালি যখন এই নিউজটি পাই যে সামবডি ফাইনালি টাচ দা হাইয়েস্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট, তখন যে ফিলটা হয়েছিল সেই ফিলটা আমাদের সাথে সারা জীবন থাকুক এটা আমরা চাই। এবং যে মানুষটি সর্বোচ্চ শৃঙ্গকে স্পর্শ করেছেন তিনি হচ্ছেন মুসা ইব্রাহিম, তার কাছে কিন্তু সে ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমি এক্সপেক্ট করি যাকে অলরেডি রোল মডেল চিন্তা করে বাংলাদেশের লাখো কোটি মানুষ। এবং মাহবুব শাহরুখ হচ্ছেন একজন রেসপন্সিবল জার্নালিস্ট যিনি সাহস দেখিয়েছেন, ইনফ্যাক্ট আমি এটাকে বলবো সৎ সাহস দেখিয়েছেন, যেগুলো নিয়ে কথা উঠেছে আদৌ এটি সত্য না মিথ্যা সেটিকে কাছ থেকে জানার সে উদ্যোগটা গ্রহণ করেছেন, যাকে আমি সত্যিকার অর্থে কোষ্ঠী পাথর বলতে আমি কার্পণ্য করিনি, অবশ্যই তিনি কোষ্ঠী পাথর যার মাধ্যমে সঠিক তথ্যপত্রের মাধ্যমে অ্যাকচুয়াল ব্যাপারটা এস্টাবলিশড হবে, বাংলাদেশ বাঙালি বাংলাদেশি মিথ্যা বা ভ্রান্ত কোনো কিছুকে বুকে আগলে ধরে রাখতে চায় না, এটিতে সাহায্য করবে অবশ্যই মুসা ইব্রাহিম এবং মাহবুব শাহরুখ অ্যাজ ওয়েল। জি বাকি কথাগুলো বলুন।
আমাকে বলছেন?
জি জি আপনার বাকি কথাগুলো বলুন।
বাকি কথা যেটি বলতে চাই যে তিনি কিছুক্ষণ আগে বলেছেন আমরা
অলরেডি আপনি টাইমিং এর কথাটা বললেন অ্যাকচুয়ালি, তারপরে বাকি
আমরা 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 যেটি বলতে চাই যে এগুলো সবই কিন্তু গাণিতিক হিসাবের উপর নির্ভর করে, তিনি এক এক জায়গায় এক এক তথ্য দিচ্ছেন সেটি কিন্তু আসলে সন্দেহ তৈরি করছে।
আপনি আপনার সন্দেহ নিয়ে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি যদি কোনো প্রমাণ দিতে না পারেন আপনি দয়া করে আপনার সন্দেহের কথা বলুন।
ইব্রাহিম
আপনি আপনার সন্দেহের কথা আপনি সহ আপনাদের চ্যানেল সহ যে কথাগুলো আপনার সন্দেহ কথা উপস্থাপন করেন আপনি দয়া করে প্রমাণ হাজির করবেন, প্রমাণ হাজির করে বলবেন, প্রমাণ প্রমাণ আপনি হাজির করবেন, করে বলবেন যে এই 2010 এভারেস্ট জয় হয়নি। মাহবুব শরফ
আই এম সরি
আপনি তো সাংবাদিক, কেমন? আমি সাংবাদিকতা আরো মানুষ করে, আমিও সাংবাদিক, হ্যাঁ এইটা আপনাকে বুঝতে হবে আসলে যে
আমার যে আমি যে কথাগুলো বলছি সেটা আমি আমার আমার
টাইমিং থেকে হয়তো করেছেন
হয়তো না এটা এইটাই আপনি আপনি প্রমাণ করে দেন হ্যাঁ আপনি তো অনেক গবেষণা করেছেন আর কি গবেষণা করে কি পেয়েছেন সেটা বলেন যে হ্যাঁ আমি প্রমাণ পেয়েছি হ্যাঁ আপনি সেই প্রমাণটা আপনি সবার সবার সাথে দিন সেই প্রমাণটা আপনি দিন যে হ্যাঁ মুসা এভারেস্ট এবারে জয় করেনি 2010 এভারেস্ট জয় হয়নি সেই কথাগুলো আপনি বলুন বাংলাদেশের এই 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 অর্জন নিয়ে আপনি দয়া করে এটা মুসা ইব্রাহিম গেছে কি যায়নি অন্য কেউ যেতে পারতো এর মধ্য দিয়ে আমি বাংলাদেশে অর্জন করেছি আপনি একটা কাজ করছেন
মুসা ইব্রাহিম এটা শুধু আপনার কল না
মাহবুব স্যারক একটু সময় নিচ্ছি আপনারা মনে হয় ভুলে যাচ্ছেন আমি যেটা ফ্যাসিলিটেট করছি বিগান অ্যাঙ্কার বা যাই বলুন হোস্টিং আর যাই বলুন আমি অ্যাকচুয়ালি কিন্তু সেই মানুষগুলোকে রিপ্রেজেন্ট করছি যাদের মধ্যে ক্ষত আছে যে আমাদের ভালো লাগার উপলক্ষ বাঙালি বা বাংলাদেশি হিসাবে খুব বেশি মাত্রায় না সেই ভালো লাগা যেন কোয়েশ্চেন মার্কের মধ্যে না থাকে প্রশ্নবিদ্ধ না থাকে এটা ক্লিয়ার করার দায় যতটুকু না আপনার মুসা ইব্রাহিম এটি ক্লিয়ার হোক যতটুকু না আপনি চান মাহবুব স্মারক তার চাইতে আমি যাদেরকে রিপ্রেজেন্ট করছি বিয়ে হোস্ট এই জায়গাতে এই 16 কোটি মানুষ তাদের তাগিদটা কিন্তু আরো বেশি
আমরা বলতে চাই যে তিনি যদি এভারেস্ট করেন এবং তাতে যদি প্রশ্ন যেগুলো উত্থাপিত হয়েছে এই সাংবাদিকরা প্রশ্ন করছে না কিন্তু এই প্রশ্ন
মাহবুব স্মারক ওনার একটা স্ট্রেট কোয়েশ্চেন ছিল মাহবুব স্মারক জি জি আপনার কাছে
খুশি হব
আপনি দয়া করে প্রমাণ দিন মাহবুব স্মারক হ্যাঁ আপনি দয়া করে প্রমাণ দিন
আমি চাচ্ছি যে আপনার যে কথাগুলো সে কথাগুলো কিন্তু আমি বলছি সাধারণ মানুষের হয়ে ইনফ্যাক্ট আমার বন্ধুরা যারা থাউজেন্ডস অফ টেক্সট পাঠাচ্ছে যারা মেসেজ দিচ্ছে তারা সবাই কিন্তু ওটাই জানতে চায় মাহবুব স্মারকের কাছ থেকে যে অবশ্যই আমরা চাই যে একদম দাগহীন একটি ভালো লাগা আমাদের ভেতরে থাকুক এই কারণে তারাও বলছে যে মাহবুব স্মারকের কাছ থেকে আমরা আসলে কোনো এভিডেন্স থাকলে সেটা জানতে চাই বাট কোয়েশ্চেনটা আপনার করলে কেমন যেন অন্যরকম শোনায় আপনার বা এই যেসব তথ্যপাত দিচ্ছেন এর বাইরেও যদি আর কিছু থেকে থাকে প্লিজ আমাদের সাথে শেয়ার করুন আমরা আসলে দাগহীন রাখতে চাই ভালো লাগার মুহূর্তটা কারণ এটি মুসা ইব্রাহিমের কোন ভালো লাগার একমাত্র সম্পত্তি না এটা আমাদের
এটা আমাদের কাজগুলো সেগুলো তিনি সততার সাথে শেষ করেন নাই বলে আমাদের মনে হয়েছে আমি একটা উদাহরণ দিই 2011 সালে তিনি সাঁতরে 14 কিলোমিটার দূরের সে বদর মোকাম থেকে সেন্ট মার্টিন যাবার যে যাত্রাটা শুরু করেছিলেন সাঁতরে পাড়ি দিবেন বলে আমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে যে তিনি আধা ঘন্টার উপরে নৌকায় চড়ে পাড়ি দিয়েছেন এবং সেখানে নৌকায় উপরে তিনি পাড়ি দিতে পারেন না এবং সেইটা কিন্তু সততার জায়গা হয় না সেটা সাঁতার হয় না কিন্তু তিনি এটা করেছেন কিন্তু আমরা বলতে চাই তাহলে এটা তিনি কিভাবে দাবি করেন যে আসলে তিনি পুরো জায়গাটা সাঁতরে পাড়ি দিয়েছেন এবং কিন্তু পত্রিকায় রিপোর্টিং হয়েছে প্রথম আলোতে খবর বেরিয়েছে দৈনিক কালের কণ্ঠে খবর বেরিয়েছে এবং সেটা তো তার মাধ্যমেই খবর গেছে তারা তো সাংবাদিকরা তো একজনকে দেখে মাছ সমুদ্রে যখন কেউ ছিল না তখন কিন্তু তিনি নৌকায় উঠে বসেছেন এবং তখন নৌকা চলেছে সেই গতিতে এই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এগুলো কিন্তু মুসা ইব্রাহিমকেই পরিষ্কার ভাবে বলতে হবে যে আসলে এটা কেন হয়েছিল এটা আসলে চ্যালেঞ্জিং কোনো কাজ ছিল কিনা
এই বিষয়গুলো অবশ্যই আমরা তার কাছ থেকে জানবো এবং এগুলো আমরা নোটও রাখছি যে যেটা বলছিলেন যে নির্দিষ্ট একটি জায়গায় সাঁতরে বা নৌকাতে করে পার হওয়ার যে বিষয়টি এগুলো ব্যাপার নিয়ে জানবো বাট আমরা আমরা আসলে আমাদের মানে আমাদের মোটোটা এখন এক জায়গাতে আটকে আছে যে আদৌ মুসা ইব্রাহিম সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট স্পর্শ করেছিলেন কিনা যদি না করে থাকেন এর প্রেক্ষিতে আপনার কাছে কোনো আর কোনো এভিডেন্স আছে কিনা অলরেডি আপনি বলেছেন যে ফার্স্ট সামিটিয়ার টপ মাউন্ট এভারেস্ট
বলি, আমরা যখন নেপালে গিয়েছি সেখানকার শেরপাদের সাথে কথা বলেছি, তারা বললেন যে এভারেস্ট হচ্ছে এমন এক জায়গা যেটি মুসা তার বক্তব্যের মধ্যে বলেছেন যে অনেক সময় তন্দ্রার মধ্যে চলে যায়, আপনি 9,500 ফিটের উপরে যখন আপনি যাবেন আপনার অনেক অনুভূতি কাজ করবে না, যে কারণে শেরপাদের সাহায্য নিতে হয়। এবং তারা বললেন যে এটি এমন একটি স্পোর্টস যে স্পোর্টসে কোনো রেফারি থাকে না, কোনো ক্যামেরা থাকে না, যে যতখানি উঠতে পারেন ততখানি তাকে বলতে হয়। আমাদের বিশ্বাস করতে হবে মুসার তথ্যের উপরই হয়তো যে তিনি আসলে গেছেন কিনা। এবং এই কারণে বারবার শেরপারা বলেছেন যে প্রত্যেক অভিযাত্রীকে সৎ হতে হবে, কারণ যদি সৎ না হয় কেউ তার দাবির বিষয়ে
তাহলে এই জায়গাতে
পর্বত এটি কন্ট্রোল করা সম্ভব হবে না।
এক্স্যাক্টলি মা বুছারো
বারবার বলেছেন।
এই জায়গাতে আপনাকে আমি একটু সরি যে আমি কিন্তু থামাতে হচ্ছে, ইনফ্যাক্ট আপনার কথাগুলোকেই কিন্তু একদম মানে আন্ডার ডেলাইট নিয়ে আসার জন্য একটা সুযোগ আমি নিতে চাচ্ছি। একটু আপনি কিন্তু আমাদের সাথে ফোনে থাকবেন প্লিজ, কারণ আমাদের সাথে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে একদম তীর্থের কাকের মতো অপেক্ষা করছে অ্যাকচুয়াল ব্যাপারটা জানবার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে। প্লিজ এই এই দারুণ এই হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী আমরা সবাই মিলে হতে চাই, আপনি আমাদের সাথে প্লিজ ফোনে থাকবেন। আপনি এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন এবং আমাদের সাথে আছেন মুসা ইব্রাহিম, যার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের সবচাইতে বড় পর্বতশৃঙ্গ স্পর্শ করার এই গৌরব অর্জন করেছে। বাট বিভিন্নভাবে বিতর্ক উঠেছে যে আদৌ মুসা ইব্রাহিম সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করেছিলেন কিনা, সে ব্যাপার নিয়ে কথা আমরা বলার চেষ্টা করছিলাম। বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপিত হচ্ছিল মাহবুব স্মারক একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তার মাধ্যমে, এবং তিনি একটি কথার এক পর্যায়ে বলছিলেন যে এখানে কোনো রেফারির কোনো বিষয় নেই, এখানে কেউ এমন কোনো কিছু নেই যার মাধ্যমে এই ব্যাপারগুলোকে পরখ করে দেখে নেওয়া সম্ভব, বরং এভারেস্ট শৃঙ্গ স্পর্শ করার ব্যাপারটি অনেকটি প্লেজেন্ট একটি এক্সপিরিয়েন্স যেটা মানুষ এইভাবে দেখতে পছন্দ করে। যেমন মুসার কথাতে উঠে এসেছিল একজন তার ছেলে এবং মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন সেখানে এবং মাউন্ট এভারেস্ট জয় করে ফিরে এসেছেন। ইনফ্যাক্ট এই ব্যাপারটা এইরকমই যে এটা একটা আনন্দদায়ক একটা অভিজ্ঞতা, সেইভাবেই মানুষ এটিকে দেখতে চায় এবং সেখানে অনেস্টি থাকবে, সেখানে সঠিকভাবে নিজেকে অ্যাকনোলেজ করবে যে আমি আসলে কি করেছি বা কি করিনি, যেখানে সত্যিকার অর্থে ইনফরমেশন ম্যানিপুলেট করার কোনো সুযোগ নেই বা এই ধরনের ইথিক্স কেউ দেখাবে না, এটাই স্বাভাবিক। আর পাহাড়ের মতো এত বড় উচ্চতা নিয়ে যারা কাজ করে তারা স্বাভাবিকভাবে ইথিক্যাল দিক দিয়ে অনেক বেশি স্ট্রঙ্গার হবে, এটাই স্বাভাবিক। যেহেতু এখানে কোনো চেক পয়েন্ট নাই, রেফারি নাই, তাহলে আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে, সত্যিকার বেঞ্চমার্কটাকে কোনটা ধরবো, কোন প্রেক্ষিতে আমরা ধরে নিব যে এই কথাটি সত্যি বা এই কথাটি মিথ্যা, এই ব্যাপারগুলো কিন্তু কোয়েশ্চেনের মধ্যে থেকেই যায়। আমি কি সঠিক বলছি মাহবুব স্মারক? তাই এই ব্যাপারগুলোকে ওভারভিউ করার সুযোগ আমাদের কাছে আদৌ আছে কিনা। দুইটি বিষয় অলরেডি মাহবুব স্মারকের কথা থেকে উঠে এসেছে, একটি হচ্ছে নেপাল গভর্নমেন্টের যে পর্যটন কর্পোরেশন তাদের যে একটি ইনফরমেশন, তাদের যে লিস্ট সেটিও আমাদের হাতে এসে পৌঁছেছে, এবং সেই সাথে ফার্স্ট সামিটিয়ার্স অফ মাউন্ট এভারেস্ট ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ 1953-2012 যে কথাটি মনে হয় তিনি বলবার চেষ্টা করেছিলেন যে তাদের যে লিস্ট সেটিও আমাদের হাতে এসে পৌঁছেছে।
আমি আরেকটি কথা বলতে চাই আপনাকে, আমরা যখন সংবাদ প্রচার করি তখন কিন্তু মুসা ইব্রাহিম আমাদের সাথে কথা বলেছেন, আমরা যখন আমাদের দুর্ভাগ্য যখন উনি চলে গেছেন তখন একদিনের পর আমরা হয়তো আমরা ওনাকে পাইনি, কিন্তু তিনি একটি বিবৃতি প্রকাশ করেছিলেন, সেই বিবৃতির মধ্যে তিনি আংকিরিং শেরপা বর্তমান প্রেসিডেন্ট এবং জিম্বা জাম্বু শেরপা তাদের দুইজনের সাথে কথা বলেছেন বলে তার বিবৃতির মধ্যে বলেছেন, এবং তিনি বলেছেন এই বিবৃতির মধ্যে দিয়ে কথা বলেছেন বলেই তারা এই যে নেপাল পর্বত সেটি তারা সংশোধন করবেন বলে তিনি মুসা ইব্রাহিমকে জানিয়েছিলেন, তার বিবৃতির মধ্যেই আছে। আমরা নেপাল গিয়ে কথা বলেছি যে মুসা ইব্রাহিম আপনাদের সাথে কথা বলেছেন কিনা, জিম্বা জাম্বু শেরপা বলেছেন যে মুসার সাথে তার কখনোই কোনো কথা হয়নি, এবং গত 15-20 দিন ঠিক যখন একাত্তর টেলিভিশনে এই সংবাদ প্রচারের পর ঘটনা ঘটতে থাকে, তিনি তার বক্তব্য দেওয়ার চেষ্টা করতে থাকেন, আমরা জানেন যে সেই সময় এটি নিউজে তিনি কথা বলেছেন, একাত্তর টেলিভিশনে তিনি কথা বলেননি, আমরা চেয়েছিলাম যেন তিনি স্কাইপের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হন। আমরা যেটি বলছিলাম, আঙ্কিরিং শেরপাও বলেছেন যে মুসা ইব্রাহিমের সাথে তার কোনো কথা হয়।
সভাপতি নেপালের মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের, যিনি মুসা ইব্রাহিমের যখন পর্বত আরোহণ করেন তখন সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, তার দায়িত্ব পালনকালীন সময়ে প্রকাশিত নথিপত্রে কোথাও মুসা ইব্রাহিমের নাম পাওয়া যায়নি, আর এটা নিয়েই কিন্তু বিতর্কের শুরু। এবং সেই যার কথা আপনার কথাতেও কয়েকবার আপনি যার রেফারেন্স কোট করেছেন, তার সাথে আমরা আমাদের এখান থেকে কথা বলার চেষ্টা করেছি, জিম্বা জাম্বু শেরপা, যিনি গত 2 মাস হল সদ্য সাবেক হওয়া সভাপতি, এবং মুসা ইব্রাহিম যখন পর্বত আরোহণ করেন তিনি যখন সভাপতি ছিলেন, তিনি কি বলেছিলেন সেই অডিও ক্লিপটা আমাদের সাথে আছে, সেই কনভারসেশনটা আমরা এখন আপনাদের জন্য উপস্থাপন করছি।
This track was downloaded from FusionBD.com.
মাহবুব শারুক, আপনি আমাদের সাথে থাকবেন, সাথে আছেন মুসা ইব্রাহিম, এখন আমরা সেই অডিও ক্লিপটা একটু শুনে নিচ্ছি।
Musa's name was not there because we found little controversy in the past. There were several talks and there was an interview with me also, some journalists from Bangladesh, some paper from Bangladesh, and even some climbers from Nepal, Sherpas.
মুসার নাম তালিকায় নেই কারণ আমরা কিছু বিতর্কিত বিষয়ে সন্ধান পেয়েছিলাম। এ বিষয়ে ইতিমধ্যে বেশ কথাবার্তা হয়েছে। বাংলাদেশের কয়েকজন সাংবাদিক আমার সাক্ষাৎকার নিয়েছেন, এমনকি নেপালের বেশ কয়েকজন পর্বতারোহী এবং শেরপার সাথে আমার কথা হয়েছে।
And also some of our Sherpas who went with Musa has also declared that there was little confusion. It is not only for the Everest, he did these kind of things for other enemies peaks also.
তাদের কাছে ব্যাপারটি পরিষ্কার নয়। আমরা এমন অভিযোগ পেয়েছি যে মুসা অথবা তার কয়েকজন সঙ্গী নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের অন্যান্য অনেক পাহাড়ে না উঠেই সার্টিফিকেট দাবি করেছেন। তাছাড়া মুসার সাথে যাওয়া আমাদের কয়েকজন শেরপারাও বিভিন্ন সময় বলেছেন ব্যাপারটাতে সন্দেহের অবকাশ রয়েছে। শুধু এভারেস্টের ক্ষেত্রেই নয়, বরং নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের অন্যান্য পাহাড়ের ক্ষেত্রেও উনি একই ধরনের কাজ করেছেন।
ইট ইজ, ইউ নো, ইট ইজ এ প্লেজার ইফ দে হ্যাভ টু বি হনেস্ট। ইফ দে আর নট হনেস্ট, উই ক্যানট কন্ট্রোল। ইফ দেয়ার ইজ নো উইন্ড, দেন ট্রি উইল নট মুভ। দেয়ার ইজ আ লিটল উইন্ড।
আসলে এটা সবসময় আনন্দদায়ক অভিজ্ঞতা যদি পর্বতারোহীরা সৎ থাকেন, কিন্তু অন্যথা হলে আমাদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। একদম শূন্য থেকে কোনো কিছু রটে না, এর মধ্যে কিছু না কিছু সংশয় অবশ্যই আছে।
So to stop this wind he has to clarify himself clearly, but I never met him, I never talked to him. I talked with a journalist, he said he is not with Musa, I didn't talk with Musa.
এই সংশয় দূর করার জন্য তার উচিত নিজের সত্যতা প্রমাণ করা। না, মুসার সাথে কখনোই আমাদের দেখা বা কথা হয়নি।
আমরা এতক্ষণ শুনছিলাম নেপালের মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক হওয়া সভাপতি জিম্বা জাম্বু শেরপা, যার কথা মাহবুব শারুক কয়েকবার এই রেফারেন্সটি কোট করেছিলেন, এবং তার কথোপকথনেই আসলে উঠে এসেছে যে মুসা ইব্রাহিমের নাম পর্বত আরোহণে যে লিস্ট, সেই লিস্টের কোথাও নেই। অ্যাকচুয়ালি সেই লিস্টটাও আমরা আমাদের হাতে এসে পৌঁছেছে, যে লিস্টের 2টি লিস্ট আমাদের হাতে এসেছে। তার একটি হচ্ছে ফার্স্ট সামিট ইয়ার্স অফ মাউন্ট এভারেস্ট ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ 1953-2012, এবং আরেকটি হচ্ছে নেপাল গভর্নমেন্টের পর্যটন কর্পোরেশনের যে লিস্ট, সেইটিও আমাদের হাতে আছে, যেখানে মুসা ইব্রাহিমের নাম নেই। এই লিস্টগুলো আপনাদেরকে ফেসবুকে আমরা আপলোড করে দিব। আসলে এই ইনফরমেশনগুলো আদতেই কি সর্বশেষ তথ্য বহন করে, নাকি এর পেছনে কোনো তথ্য আছে? আদতে কি এই বিষয়গুলোই সর্বশেষ এক্সপ্লেনেশন দেয় যে এই মহান কীর্তিগাথা কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে? সেই ব্যাপারগুলো নিয়ে আমরা অবশ্যই মুসা ইব্রাহিমের কাছে ফিরে আসবো। তার আগে মাহবুব শারুককে আমরা আরেকবার ফোনে নেওয়ার চেষ্টা করছি। মাহবুব শারুক, আপনি তো আমাদের সাথে ফোনে আছেন।
হ্যাঁ,
এতক্ষণ পর্যন্ত আপনি শুনছিলেন যে জাম্বু শেরপা তার
কথোপকথন,
জিম্বা জাম্বু শেরপা তার সাথে আমাদের কথোপকথন, এবং সেখানে তিনি স্পষ্ট ক্লিয়ার করেছেন যে মুসা ইব্রাহিমের সাথে তার কখনোই যোগাযোগ হয়নি এবং তিনি কখনোই সর্বোচ্চ শৃঙ্গকে স্পর্শ করেননি। এবং এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো।
না না না, একটু কারেকশন আছে, আমি একটু আপনাকে আবার বলতে চাই যে তিনি কিন্তু বলেননি যে মুসা ইব্রাহিম এবারে চূড়ায় যাননি, তিনি সন্দেহের কথা বলেছেন, তারা ক্লিয়ার হতে পারেনি, কারণ কেউ জানে না।
আপনার ওই কথাটা আমাকে ধরে নিতেই হচ্ছে, যেখানে কোনো রেফারি নাই, এখানে কোনো কোনো রকমের চেক পয়েন্ট নাই যার মাধ্যমে আসলেই সম্ভব আমাদের জানা যে কে পৌঁছেছে আর কে পৌঁছানি। এটা অনেকটা ইথিক্যাল ব্যাপার, যাতে করে যে কথাটি মনে হয় সভাপতিও বলবার চেষ্টা করেছিলেন যে কেউ যেন এটা একটা প্রেজেন্ট এক্সপিরিয়েন্স, কেউ যেন এটাকে নিয়ে মিথ্যা কোনো তথ্যের আশ্রয় না নেয়। এবং এইসব নিয়ে আমরা কথা বলবো, আপনার সাথেও কথা বলবো। তার আগে আমরা একটু মুসা ইব্রাহিমের কাছে আসতে চাই। মুসা ইব্রাহিম, এইসব বিষয় নিয়ে কথা আসছিল, এ পর্যন্ত যে তথ্যগুলো আপনার সামনে এসেছে, আপনার পক্ষ থেকে যদি আপনি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চান। এবং আমার মনে হয় যে মাহবুব শাহরুখের কিছু জানবার আছে সরাসরি মুসা ইব্রাহিমের কাছে। আমি চাইব দুইজনেই কিন্তু স্ব-স্ব অবস্থানে দারুণভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, এবং আপনাদের কাছে আমার নিজেরও পার্সোনালি অনেক কিছু শেখবার আছে। প্লিজ, আপনারা আপনাদের মধ্যে কথোপকথনটা হতে পারে এবং সেটির মাধ্যমে আমরা একটা সাবজেক্টিভ কিছু যদি বের হয়ে আসে সে প্রতীক্ষায় থাকলাম। মাহবুব শাহরুখ, আপনার কিছু কোয়েশ্চেন ছিল?
আমার আমার কোনো প্রশ্ন সেই সেই অর্থে আমি যেটি বলবো যে আসলে তথ্যের ঘাটতি আছে, তথ্যের বিভ্রাট আছে। আমি জানি না মুসা ইব্রাহিম তিনি সেটি করবেন কিনা, কারণ আমরা নানান রকম বিভ্রান্তি, তিনি প্রথম আলোর যে বিবৃতি দিয়েছেন সেটাতে বলেছেন সরাসরি যে তারা দুজনের সাথে কথা বলেছেন এবং তারা বিবৃতিতে বলেছেন যে তারা এই সংশোধন করে নেবে। আমরা দুজনের সাথে কথা বলেছি, আংটিরিং শেরপা তিনি মুসার সাথে সম্পর্কিত, কারণ নানাভাবে মুসাকে চেনেন, তিনি কেন বলবেন আমাকে একাত্তর টেলিভিশনের মাহবুব শাহরুখকে যে আমার সাথে মুসা ইব্রাহিমের কোনো কথা হয়নি। জিম্বাদিম শেরপাও সে একই রকম কথা বলেছেন। হ্যাঁ, সেই এই এই বিষয়গুলো তো আসলে বিভ্রান্তি তৈরি করছে। আমরা যখন তথ্য উদ্ঘাটন করতে গেছি তখন সেইগুলো বেরোয়ে আসছে। আমরা তো আসলে মুসা ইব্রাহিমকে যে উচ্চতায় দেখার চেষ্টা করি, আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যাকে অনেক বেশি শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচনা করতে চান, তার কাছ থেকে তো আসলে এই ধরনের বক্তব্য বা এই ধরনের কাজ বা এই ধরনের তথ্য বিভ্রাট আমরা নিজে আশা করি না। মানুষ বলবে যে হ্যাঁ, মুসা কেন মিথ্যে বলছে। আমরা সাংবাদিকরা তো যখন সত্য উদ্ঘাটন করতে চাই বা কাজ করি, তখন এগুলো যখন বেরোয় আসে আমরা নিজেরাও ছোট হয়ে যাই। আমরা ভাবতে চাই যে হ্যাঁ, মুসা ইব্রাহিম এভারেস্টে গেছেন, তার তার যে প্রমাণ আদি সেগুলো তিনি দেখাবেন। আমরাও চেষ্টা করছি নানান ভাবে, আমরাও চাই যে হ্যাঁ, একটা মাত্র প্রমাণ পাই যেটা যদি হয়ে যায়, যে আমরা চাইছি, আমরা জিরেলের সাথে কথা বলেছি, জিরেলের ভিডিও নিয়েছি, জিরেলের ভিডিওতে কোথাও কোনো মুসা ইব্রাহিমকে দেখা যাচ্ছে না ভিডিওতে, আমরা ভিডিও পুরো চেক করেছি। আমরা কথা বলেছি, আপনি মুসা ইব্রাহিম নিজেই একটি ভিডিও দিয়েছেন ব্র্যান্ডন ওমাহানির, সেই ভিডিওতে কিন্তু আমরা কোথাও মুসা ইব্রাহিমের কোনো ছবি, চূড়ার ছবি দেখতে পাইনি। তো সেইগুলো তো আসলে বিভ্রান্তি তৈরি করছে। একটা ছবি অন্তত দেখানো যদি যায় যে মুসা ইব্রাহিম চূড়ার ছবি অন্যদের সাথে আছে, সেইটাই কিন্তু অনেক বড় প্রমাণ হয়ে উঠতে পারে। তো আমরা চাই মুসা ছবিগুলো দেন, বিভ্রান্তি আসলে দূর হোক।
শেষ তথ্যটা আমি শুধু নিয়ে নিলাম, মাহবুব শাহরুখ, যে আপনি বললেন যে আপনি যে কথাটা বলতে চেষ্টা করছিলেন, যতটুকু আমি বুঝেছি এবং আমার শ্রোতা বন্ধুরা বুঝেছে, যে আমরা পছন্দ করি এটি ভাবতে যে অবশ্যই আমাদের সোনার ছেলে মুসা ইব্রাহিম সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করেছেন এবং বাংলাদেশের পতাকা উড়িয়েছেন, এটি আপনি ভাবতে এবং এটা বিশ্বাস করতে পছন্দ করেন। কিন্তু অবশ্যই আপনি সেই সাথে যেহেতু একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এই ভার্চুয়াল মিডিয়াতে, তো আপনি চান যে এই ব্যাপারটা সুরাহা হোক, সেই কারণে অ্যাট লিস্ট
যারা জয় করেছেন তারাই, আমরা যখন এইটি নিয়ে গিয়েছি,
যে কথাটা আপনি প্রথমে বলেছেন মাহবুব শাহরুখ, যে সেই তিনজন ব্যক্তি তারাই কোশ্চেনটা করেছে, এবং আমরা যেহেতু সব বিষয় নিয়ে আমরা অলরেডি চিন্তা করছি, সাংবাদিকদের অ্যাকচুয়ালি তেমনই হওয়া উচিত যারা সমাজের দর্পণ বা আয়না, তাদের চোখ দিয়ে যেন আমরা দেখতে পারি যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল, সেই দায়িত্ববোধ থেকে আপনার ইনভলভমেন্ট আমি যতটুকু বুঝতে পারছি। এবং তাই যদি হয়ে থাকে চেষ্টা করবেন, এবং আপনার সর্বশেষ যে কথা সেই কথার উত্তর নেওয়ার চেষ্টা করবো আমি মুসা ইব্রাহিমের কাছে, যে আপনি নিজেও চান এবং পছন্দ করেন ভাবতে মুসা ইব্রাহিম সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করেছেন এবং সেই কারণে আপনি বলছিলেন যে সেই শৃঙ্গের বিভিন্ন জনের সাথে তোলা ছবি সেটি স্পষ্টত যদি সবার সামনে নিয়ে আসেন অবশ্যই এই ধরনের ছবি তার কালেকশনে থাকবে এটাই স্বাভাবিক সেই ছবিগুলো যদি দেয়া হয় তাহলে হয়তো এটি নিয়ে কনফিউশনের সুযোগ একেবারেই থাকবে না আমি ঠিক বলছি তো সর্বশেষ যে কথাটি বলেছেন তার প্রেক্ষিতে আমি যদি ক্লোজিং বা র‍্যাপ আপ করি ব্যাপারটা এরকম দাঁড়ায় তাই তো
তার সাথে যে পর্বতারোহী তাদের ছবি এবং যেটি বলা হচ্ছে যে এই যে
আরো বেশি ডিটেলসে থাকা উচিত এবং অনেকের সাথে যে তিনি ছিলেন অ্যাটলিস্ট তার টিমের সাথে যে ওখানে ছিলেন সেসব ছবিটা থাকবে এটাই স্বাভাবিক
আমরা একটি বিষয় আপনাকে বলি আবার আমরা যখন তার মুসা ইব্রাহিমের যে বইপত্র আছে সেগুলো নিয়ে গিয়েছিলাম নেপালে তাদেরকে অন্তত একজন লোক বলুক যে আমরা তেম্মা শেরপার সাথে কথা বলেছি তিনি মাত্র 14 বছর বয়সে এবারে জয় করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন এবং তিনি তার হাতের 5টি আঙ্গুল হারিয়েছেন তিনি পরের বছর 15 বছর বয়সে কিন্তু এবারে জয় করেন এবং তিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন এবং তাকে যখন আমরা দেখতে দিয়েছি যে ছবিগুলো দেখে তিনিও কিন্তু পরিষ্কারভাবে বলতে পারেননি যে এইটা চূড়ায় কিনা বারবার তিনি যেটি বলছিলেন যে ছবিতে দেখা যাচ্ছে যে মুসা ইব্রাহিমের আই লেভেল এবং এর পেছনের যে পর্বত যেটি দেখা যাচ্ছে সেইটির আই লেভেল সমান সমান এটাতে তাদের সবচেয়ে বড় বিভ্রান্তি কারণ এভারেস্টের চূড়া যদি সর্বোচ্চ শৃঙ্গ হয় তাহলে তার সে দাঁড়াবেন যেখান থেকে সেখান থেকে বাকিগুলো
আমি এই ইকুয়েশনটা নিয়ে অলরেডি কথা বলেছি মুসা ইব্রাহিমের সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মাহবুব স্মারক কারণ আপনাকে আপনাকে যুক্ত করার উদ্দেশ্যই আমাদের এটাই ছিল যাতে করে সঠিক তথ্যটা আমরা আমরা জানি যে মুসা ইব্রাহিমের সাফল্য কথায় কীর্তির কথা বাট এই কনফিউশন গুলো দূর করতে মুসা ইব্রাহিম নিজে উদ্যোগী হবেন এবং এটি আমাদেরকে সাহায্য করবে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আমরা এখন সর্বশেষ সময় একদম অনুষ্ঠান অলরেডি সময় অতিক্রান্ত হয়ে এসেছি আমরা মুসা ইব্রাহিমের কাছে ফিরে যাব তার আগে আমরা যে যে মুসা ইব্রাহিমের গাইডের কথা যে ক্লাইম্বারের কথা বিভিন্ন সময় মুসা ইব্রাহিমের মুখ থেকে উঠে এসেছিল এবং যার কথা অলরেডি মাহবুব স্মারক তিনিও কথা বলতে গিয়ে কোট করছিলেন সেই সেই ব্যক্তির সাথে আমরা একটু কথা বলতে চেষ্টা করব ফোনে তাকে নিতে চেষ্টা করব তিনি হচ্ছেন লাল বাহাদুর জিরেল লাল বাহাদুর জিরেলকে আমরা একটু ফোনে নিতে চেষ্টা করব যিনি ছিলেন গাইড মুসা ইব্রাহিমের এবং একজন সহযোগী ক্লাইম্বার যিনি একসাথে মুসা ইব্রাহিমের সাথে সর্বোচ্চ শৃঙ্গে উঠেছিলেন তার সাথে আমরা একটু কথা বলতে চেষ্টা করব এবং এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদেরকেও জানিয়ে রাখি বন্ধু যে আপনারা আপনাদের মতো করে যেসব তথ্য আমাদেরকে জানাতে চান সেই কমেন্টস আপনারা করুন এবং সেই সাথে অলরেডি আমরা ফোনে পেয়েছি লাল বাহাদুর জিরেলকে যদিও তিনি বাংলা বোঝেন না সেই কারণে আমি চেষ্টা করব তার সাথে ইংরেজিতে কথা বলার এবং আপনাদের স্বার্থে সহজভাবে এই কমিউনিকেশনটা হয় সেই চেষ্টা করব হ্যালো
হ্যালো
ইয়া ইটস মি এতশাম ফ্রম প্রণব ভালোবাসার বাংলাদেশের স্টুডিও ইজ ইট লাল বাহাদুর জিরেল
Yeah,
Lal Bahadur Zirel is from Nepal and he is specially guide to facilitate the climbing in Everest. Zirel, do you give us some overview about the climbing of Musa Ibrahim? Do you know Musa Ibrahim?
Your voice is not clear.
Yeah, do you know Musa Ibrahim from Bangladesh?
Yeah, I know.
You know?
Yeah.
How could you know?
Musa Ibrahim, we met 2010. He also come to Nepal for Mount Everest expedition. And at the time, so we met at that expedition. And we climbed together in Mount Everest 2010. At the time, so we meet in the Nepal.
Oh, in 2010,
yeah.
You being a guide, climbing guide, with Musa Ibrahim.
Pardon me?
What's your identity at the time when you met first time in 2010?
Your voice is not clear.
Oh, you are climber, you know?
Sorry?
On 2010, being a climber, you are with Musa Ibrahim.
Your voice is not clear.
Okay, I'm just trying to communicate Musa Ibrahim. Musa Ibrahim er sathe ami ektu kotha bolbo ebong shei sathe Lal Bahadur Zirel apnake ami onurodh korbo je ami onurodh korbo jate kore amader sathe already line ta disconnect hoye geche. In fact amader je totthoti near chilo amra already shei totthoti niyete perechi seta hocche je jei Zirel er kotha bola hocche লাল বাহাদুর জিরেল সে পার্সোনালি তাকে চিনে মুসা ইব্রাহিমকে মুসা ইব্রাহিমের সাথে সে 2010 সনের সেই মাউন্ট এভারেস্ট যে অভিযান সে তার সাথে ছিল বিং এ ক্লাইম্বার মুসা ইব্রাহিম এই তথ্যটি যতটুকু আমরা জানতে পেরেছি আমরা জিরেলের কাছ থেকে জিরেলকে আমরা আরেক দফা একটু ফোনে নিয়ে নিই ইনফ্যাক্ট আমি তাকে থ্যাংকস জানাতে চাই যে এই ব্যাপারটা নিয়ে আমরা জানতে চেষ্টা করছি এবং আমাদের সাথে যুক্ত হয়েছে নেপালের সেই জিরেল যার প্রসঙ্গ আসলে মাহবুব শারকও বলছিলেন তার সাথে আমরা আরেক দফা একটু ফোনে নিব এবং জিরেলের সাথে কথা হচ্ছিল আমার মনে হয় আপনি অনেক কিছু মেমোরি রিলেট করতে পারছেন মুসা ইব্রাহিম আপনি যদি একটু ওভারভিউ দেন দু একটি কথা বলুন এই বিষয় নিয়ে
মাউসকের কথায় কিছু কথা ফিরে
আমি আসবো ওখানে আগে জিরেলের কথা শুনি ওই কথাগুলো একদম ওইখান থেকে আসবো অবশ্যই আসবো
জিরেলের সাথে যেটা বলেছে যে 2010 এর 10ই এপ্রিল তার সাথে দেখা হয়েছে আমরা এভারেস্ট অভিযানে যখন রওনা দিয়েছি কাঠমান্ডু থেকে তিব্বতের দিকে পথে তিনি আমাদের সাথে যুক্ত হন এবং আমরা এরপরে পুরো পথ একই সাথে ছিলাম এবং একই সাথে গিয়ে বেস ক্যাম্পে গিয়ে পৌঁছেছি আমরা বেস ক্যাম্পে
ফোন অলরেডি কমিউনিকেট উইথ জিরেল উইথ ওভার ফোন জিরেল কুড ইউ হিয়ার মি জিরেল জিরেল কুড ইউ হিয়ার মি উই আর ট্রাইং টু কমিউনিকেট উইথ জিরেল লাল বাহাদুর জিরেল Yeah, it's me, Atisham from Prana Bhalobashar Bangladesh studio. We are talking about Musa Ibrahim. Do you give some overview about Musa Ibrahim and his mission about Mount Everest?
I'm sorry, your voice is not clear.
Okay, no problem. Oh, no problem. Thank you. Especially thanks to you because you already given some information. This is very much needed and related with our program. Thank you, Zirel. আমাদের সাথে ছিলেন লাল বাহাদুর জিরেল যিনি গাইড ক্লাইম্বার হিসেবে ছিলেন মুসা ইব্রাহিমের টিমে এবং তার কাছ থেকে আমরা অলরেডি শুনেছি যে কিভাবে মুসা ইব্রাহিমের সাথে এবং মুসা ইব্রাহিমের যখন ঘটনাগুলো বলছিলেন তখনও কিন্তু জিরেলের প্রসঙ্গ উঠেছিল আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি শেষ মুহূর্তে কিছু তথ্য জেনেই আমরা অনুষ্ঠানটি শেষ করে নিয়ে আসব আমরা অনুষ্ঠান শেষ করছি এবং শেষ মুহূর্তের যে দু একটি তথ্য জানবার আছে তার মধ্যে একটি হচ্ছে যে মাহবুব শারক যে কথাগুলো বলেছেন মুসা ইব্রাহিম সেই কথার প্রেক্ষিতে কিছু কিছু ওভারভিউ আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করব তারপরে অনুষ্ঠান শেষ করে নিয়ে আসব প্লিজ
মাহবুব শারকের প্রশ্নের ইয়েতে ফিরে আসি তিনি বলছিলেন যে কারো কোনো ছবি কিংবা ভিডিওতে আমাকে দেখা যায়নি আমি আমার তার কাছে প্রশ্ন আসলে কেউ কি আমাকে ভিডিও করার জন্য কিংবা আমার ছবি তোলার জন্য সেখানে গিয়েছিল কিনা কেউ কি গিয়েছিল যায়নি মানে লাল বাহাদুর জিরেল তিনি কি আমার শুধু আমার ভিডিওই করবেন আমি কখন কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছি কিংবা এভারেস্টের চূড়ায় গিয়ে পৌঁছালাম কিনা এই জিনিসগুলো কি তিনি ডকুমেন্ট করার জন্য আমার মানে শ্রেণীতেই তিনি সেই অভিযানে গিয়েছিলেন তিনি কিন্তু জাননি তিনি এভারেস্টের চূড়ায় 23 মে পৌঁছেছিলেন রাত 3:30টার সময় ভোর রাত 3:30টায় এবং সেখানে তিনি আড়াই ঘন্টা সময় অপেক্ষা মানে অবস্থান করেছিলেন আমি গিয়ে পৌঁছেছি বাংলাদেশ সময় 5:05 এবং সেখানে 5:16 বাংলাদেশের পতাকা উড়িয়েছি মাহবুব শারক যেটাকে বললেন যে 5:05 থেকে 5:16 এতটুকু সময় নাকি আমি সেখানে থেকেছি তার অবগতির জন্য বলছি যে সেখানে আসলে আমি প্রায় 30 মিনিট সময় অবস্থান করেছি এই সময় যে দূরে সময়ের কথা তাকে বললাম সেই দূরে সময় আসলে একটা সময় গিয়ে পৌঁছেছি এবং একটা সময়ে আমি বাংলাদেশের পতাকা সেখানে উড়িয়েছি তো এই সময়ের সাথে আপনার সন্দেহের কি থাকতে পারে এটা আমি আসলে খুব বেশি কিছু বুঝতে পারলাম না
আপনার হাতে যদি কোনো প্রমাণ থেকে প্রমাণ দেখিয়ে বলবেন যে হ্যাঁ মুসা ইব্রাহিম এই কাজটি করেনি, এই কাজটি হয়নি, এবং 2010 যে এভারেস্ট অভিযান এবং যার ভিতর দিয়ে বাংলাদেশ এভারেস্ট জয়ী দেশ হিসেবে পরিণত হলো 67তম এভারেস্ট জয়ী দেশ, আপনি কি দয়া করে বলবেন যে সেই বছর এভারেস্ট জয় হয়নি? এটা আপনি আসলে বলতে পারবেন না, কারণ আপনার কাছে কোনো তথ্য নেই। এবং 2010 থেকে 2014 আপনার 2014 সালে এসে রিপোর্ট করলেন যে হ্যাঁ সন্দেহ তৈরি হয়েছে, উমুক হয়েছে, তুমুক হয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে। আরে কারা কথা বলে, কারা এই প্রশ্নগুলো তোলে? এই প্রশ্নগুলো তোলে নির্দিষ্ট গুটিকতক 5-6 জন মানুষ যারা বাংলাদেশের এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বাংলাদেশের পতাকার এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এটা এটা তারা বলছেন বিতর্ক, তারা বলছেন সন্দেহ, এটা কোনো বিতর্ক নয়, কোনো সন্দেহ এখানে নেই। আপনাদের যদি কোনো প্রমাণ থাকে প্রমাণ দেখিয়ে বলবেন হ্যাঁ যে 2010 এভারেস্ট জয় হয়নি, তাহলে মানুষ বিশ্বাস করবে। আপনাদের কথা শুনে ওই যে কান নিয়ে গেছে চিলে, সেই অবস্থায় আপনারা বাংলাদেশের মানুষকে এখন ফেলে দিয়েছেন। আপনাদের কাজে আপনারা সফল, বাংলাদেশের মানুষকে আপনারা সন্দেহের মধ্যে ফেলে দিয়েছেন, এই কাজে আপনারা আসলে সফল। কিন্তু বাংলাদেশের মানুষ আরো ভালো কাজ করতে পারে, আরো ভালো কাজে বাংলাদেশের মানুষের স্পৃহাটা তারা ব্যয় করতে পারে, এটা আমি বিশ্বাস করি। তো আপনারাও ভালো কাজগুলো করবেন, মানুষের পেছনে না লেগে থেকে আপনারাও করে দেখিয়ে দেন না। আপনিও যান না কেন, যান এভারেস্টে গিয়ে বলেন যে হ্যাঁ এই ছবিগুলো এভারেস্টের চূড়ায় তোলা নয়, আমি দেখে এসেছি সেখান থেকে এই ছবিগুলো আসলে পাওয়া সম্ভব নয়, অন্য ছবি পাওয়া সম্ভব, সেটা তুলে নিয়ে এসে দেখিয়ে দেন। শুধু কে কি বললো সেই কথার মধ্যে দিয়ে মানুষকে আপনি বিভ্রান্তিতে ফেলতে পারেন না কিংবা সন্দেহের মধ্যে রাখতে পারেন না, এটা আপনার কাজ নয়। আর কে কি কথা বললো তার প্রেক্ষিতে এই যে আপনার সন্দেহগুলো তৈরি করেছেন, মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছেন, এগুলো থেকে আসলে আপনার দয়া করে মানুষকে মুক্তি দিন, আপনাদের কাছে সেই অনুরোধ থাকলো। এবং আরেকটা সর্বশেষ আবারও বলে যাচ্ছি, কোনো প্রমাণ থাকলে প্রমাণ দেখিয়ে কথা বলবেন, বলবেন যে হ্যাঁ মুসা ইব্রাহিম কাজটি করেনি। ধন্যবাদ।
আমরা অনুষ্ঠান শেষ করব এবং অনুষ্ঠান শেষ মুহূর্তে আমরা আরেকবার শেষবারের মতো মুসা ইব্রাহিম আপনার কাছে আর 2-5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি আমি আসলে জেরেলের কথা শুনতে চাই, জেরেলকে যদি আরেকবার ফোনে নিতে পারি, যদিও আমরা চেষ্টা করছি নেপাল থেকে জেরেল লাল বাহাদুর জেরেল যিনি একজন ক্লাইম্বার ছিলেন মুসা ইব্রাহিমের টিমে, এবং তাকে আমরা চেষ্টা করছি ফোনে আরেকবার নেওয়া, যদিও আমাদের টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিজের জন্য তার কথা আমরা স্পষ্ট তো শুনতে পারিনি, আরেকবার চেষ্টা করছি ফাইনালি তার কাছ থেকে কিছু তথ্য পাই কিনা সেটি জানবার। আমরা 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 চেষ্টা করছি এবং সে সোফার এখন আমরা অলরেডি তাকে ফোনে ফোনে পেতে যাচ্ছি। লাল বাহাদুর জেরেল এখন আমাদের সাথে ফোনে যুক্ত হচ্ছে। হ্যালো,
হ্যালো,
ইয়া ইউ হিয়ার মি?
ইয়েস ইয়েস,
দ্যাট ইজ রিয়েলি গুড এন্ড ইট সাউন্ডস গুড এন্ড ইউ আর ভেরি কনফিডেন্ট রাইট নাও। ওকে লাল বাহাদুর জেরেল, উই আর রিয়েলি রিয়েলি ইগারলি ওয়েটিং টু হিয়ার ইউর ভয়েস, উড ইউ প্লিজ গিভ আস সাম ওভারভিউ about the mission of Musa Ibrahim from Bangladesh?
Sir?
Yeah.
Hello?
Do give us some overview, give us some information about the mission of Musa Ibrahim.
Your voice is not clear, please.
Why it's not clear? I am more louder. In fact, you are the person who can give us some overview, give us some light about the information. Could you hear me? Zirel? Do you hear me?
Hello?
Yeah, do you hear me?
Yeah.
Please speak about Musa Ibrahim.
Yeah, now it's clear.
Yeah, please speak about Musa Ibrahim.
Yeah. Hello?
Yeah, speak about Musa Ibrahim.
Do you say again?
What do you know about Musa Ibrahim?
Musa Ibrahim, I met Musa Ibrahim in Nepal 2010, you know?
Yeah.
What?
Yeah, carry on.
And he came at that time for
Everest expedition, and I also on the same year my plan also in Everest expedition, and we together to Kathmandu to the Mount Everest expedition, and then after we summit all together and top, then and then back to the base camp, and then he come back from the base camp more than 2 days before, and then after I come from base camp after the 2 days in Kathmandu, and I know this person and continue and until now. Hello.
Yeah. This is all about the information from Zirel, Lal Bahadur Zirel. Thank you very much for being with us and share the information. Thank you. Bondhura, already amra kotha shunchilam Lal Bahadur Zirel der, and Lal Bahadur Zirel je amader sathe jukto hoyechilo ebong jar kach theke amra information gulo এই ভাবে আমরা জানতে পেরেছি, এবং তিনি বলতে চেষ্টা করছিলেন যে তিনি খুব ভালোভাবেই চেনেন এবং কাছ থেকে জানেন 2010 মুসা ইব্রাহিম, যেটা আমি মনে করতে পারছি না,
10 এপ্রিল
প্রথম তার সাক্ষাৎ হয় এবং মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গের যে চূড়ান্ত সাক্ষী, যেটা সাক্ষী নিজেও লাল বাহাদুর জিরেল ছিল যখন আপনাকে কাছ থেকে দেখেছে এই সর্বোচ্চ শৃঙ্গকে স্পর্শ করতে। এই মোটামুটি মোটা দাগের ইনফরমেশন গুলো আমরা জিরেলের কাছ থেকে পেলাম, যে জিরেলের তথ্য দেবার চেষ্টা করেছিলেন মাহবুব স্মারক নিজেও। আমরা অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি বন্ধু, শেষ করে নিয়ে আসছি অনুষ্ঠান একদম শেষের দিকে। ইনফ্যাক্ট আমরা আধা ঘন্টা সময় পার করে এসেছি একদম শেষ মুহূর্তে। কিছু কথা মুসা ইব্রাহিম নিজেও বলবার চেষ্টা করেছেন যে যদি সত্যি কোনো এভিডেন্স থেকে থাকে এদের কাছে, যারা এই ব্যাপারগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এবং তিনি এইভাবে বলেছেন যে বেশি মানুষ তো না, সর্বসাকুল্যের 5-6 জন মানুষ হয়তো এটাকে নিয়ে কোশ্চেন করবার চেষ্টা করছে, এটাকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছে, এবং তারা ইন সাম এক্সটেন্ট সাকসেসফুল যে মানুষের মধ্যে এই কনফিউশন অন্তত তৈরি করতে সক্ষম হয়েছে। মানুষ যে বিশ্বাস করেছে তা বলা যাবে না, তবে একটা কনফিউশন তৈরি করতে সক্ষম হয়েছে, এবং সেটার প্রেক্ষিতে তিনি একটি কথাই বলবার চেষ্টা করেছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ইউ জাস্ট গো ফর সাম এভিডেন্স, দেন এই ব্যাপারটাকে নিয়ে যেন ক্লেম করতে পারে তারা। আনটিল আনলেস এই এভিডেন্স যতক্ষণ পর্যন্ত তারা না দিচ্ছে, তাদের শুধুমাত্র এরকম ভাবে কথা বলা বা এই ধরনের তথ্যপাত্র দিয়ে মানুষকে বিভ্রান্ত করাটা সঠিক হবে না, এমনটি বলবার চেষ্টা করেছেন মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিমের কাছ থেকে আমি আনুষ্ঠানিক বিদায় নেব, তার আগ মুহূর্তে ওনার কাছ থেকে আমি কিছু তথ্য নিতে চাই, ফাইনাল টাচ কিন্তু আমি আরেকবার আপনার কাছ থেকে নেব, তার আগে আমি কিছু কথা বলেই আপনার কাছ থেকে ফাইনাল টাচ নেব। শেষ মুহূর্তে একদম শেষ মুহূর্তে র‍্যাপ আপ করবার জন্য যদি কিছু বলতে চান আপনি।
যেটা বলছি আসলে যে এই যে সন্দেহ তারা তৈরি করেছেন, মানুষকে বিভ্রান্তিতে ফেলেছেন যে 2010 আসলেই বাংলাদেশে প্রথম এভারেস্ট জয় হয়েছিল কিনা, বাংলাদেশের পতাকা সেখানে পৌঁছেছিল কিনা, এই বিভ্রান্তি তৈরি করে কিন্তু তারা নিজেদের তো ক্ষতি করেছেনই। আরো যারা তরুণ তরুণী এই পর্বত আরোহণ সাথে যুক্ত হতে চান কিংবা অ্যাডভেঞ্চার স্পোর্টে আসতে চান, তাদের ক্ষেত্রেও তারা যে ক্ষতিটা করেছেন, তারা এখন আমরা যেটা দেখছি যে এই তরুণরা কিন্তু তারা আর স্পন্সর দেশ কিংবা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সহায়তা পাচ্ছেন না, তো তারা নিজেরাও পাচ্ছেন না, এবং অন্যান্য যারা আগ্রহী তাদের ক্ষেত্রেও তারা একই ধরনের সমস্যা তৈরি করছেন। যেটা আগেও বলেছি, যদি কোনো প্রমাণ থাকে সেই প্রমাণ নিয়ে আপনারা কথা বলুন, প্রমাণ না নিয়ে এই ধরনের সন্দেহ তৈরি করে পুরো দেশকে পুরো জাতিকে এরকম সমস্যার মধ্যে ফেলবেন না, বিভ্রান্তির মধ্যে ফেলবেন না, দয়া করে আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকুন।
আমরা শুনছিলাম মুসা ইব্রাহিমের কথা, এবং অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি। মুসা ইব্রাহিম, আপনার কাছে হয়তো আমি শেষ বারের মতো শ্রোতা বন্ধুদের কাছে কিছু বলার যদি থাকে, তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, সেই উদ্দেশ্যে হয়তো এক লাইনের কোনো একটা ক্লোজিং রিমার্কস দিব তার আগ মুহূর্তে। বিদায় নিচ্ছি আমি সবার কাছ থেকে বন্ধু, বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা অলরেডি নির্ধারিত সময় পার করে এসেছি।
হ্যাঁ, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো, মাদার টেরেসার সেই কথা,
যদি কেউ তোমাকে প্রশ্ন করে, কেউ তোমার সৃষ্টিকে প্রশ্নবিদ্ধ করে, তবুও তুমি সৃষ্টি করো। যদি তোমার সেই সৃষ্টিকে কেউ মিথ্যা বলতে চায়, তবুও তুমি সৃষ্টি করো। তো বন্ধুরা, আপনারা যারা এগোতে চান, সামনের দিকে এগিয়ে যেতে চান, আপনাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যেতে চায়, বাংলাদেশের পতাকা, লাল সবুজ পতাকা আরো উপরের দিকে যেতে চায়, আপনারা কিন্তু থেমে থাকবেন না। আপনারা এগিয়ে যাবেন, আপনাদের স্পৃহায়, আপনাদের দৃঢ়তায় আপনাদের সাথে বাংলাদেশও এগিয়ে যাবে।
যথার্থ বলেছেন মুসাই ইব্রাহিম, আমিও সেই কথাই বলি। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এবং এই ভালোবাসার বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্যই মুসা ইব্রাহিমের মতো মানুষজনকে সামনের দিকে আসতেই হবে, অবশ্যই তাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমি যদি গ্রহেতে সাম আমার জায়গা থেকে ব্যাপারটিকে র্যাপ আপ করবার চেষ্টা করি, আমি যদি এটাকে ফাইনাল একটা কল হিসাবে কথা বলবার চেষ্টা করি, তাহলে এতটুকু তো অবশ্যই বলতে পারি যে তথ্যপত্রগুলো আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, আমি যদি শেরপার যে প্রেসিডেন্ট তার সাথে তার যে কথোপকথন শুনলাম, এবং তাদের যে লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে, নেপাল গভর্নমেন্ট, পর্যটন কর্পোরেশন এবং ফার্স্ট সামিট টিয়ার্স অফ মাউন্ট এভারেস্ট ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ 1953-2012, এখানে যে লিস্টে নাম নেই এই বিষয়গুলো, এবং সেই সাথে জিম্বা জাম্বু শেরপা, এবং সেই সাথে মাহবুব শাহরুক, যাদের সাথে কথা বললাম, যারা এইসব বিষয়গুলোকে নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক নিয়ে এসেছেন, এই ব্যাপারগুলোর সাথে একটি বিষয় আসলে কিন্তু জড়িয়ে আছে, সেটি হচ্ছে যে যেটি মাহবুব শাহরুখের কথায় উঠে এসেছে যে এই বিষয়গুলো দেখবার জন্য সত্যিকার অর্থে কোনো আম্পায়ার বা কোনো রেফারি কোনো সুযোগ নেই, এবং এটিকে দেখবার জন্য, এটিকে পরখ করে নেবার জন্য সেই রকম কোনো চেক পয়েন্ট নেই। তাহলে চেক পয়েন্ট যেখানে নেই, যেখানে কোনো রেফারি নেই, যেখানে এই ব্যাপারগুলো অনেকটা ইথিক্যাল ভিউয়ের উপরে আমরা ছেড়ে দিচ্ছি, যে যেমন করে এই এভারেস্টের শৃঙ্গগুলোকে স্পর্শ করছেন এবং সেটি তারই ঠিক থেকে তিনি সত্য তথ্যগুলো আমাদের কাছে উপস্থাপন করবেন, এর উপর যেহেতু ডিপেন্ড করছি, সত্যিকার অর্থে একদম একদম ফুল প্রুফ কোনো চেক পয়েন্ট যেখানে নেই, সেখানে কেন আমাদের অর্জনটাকে আমরা বিতর্কিত করব, কেন আমাদের অর্জনটাকে আমরা অস্বীকার করব, আনটিল আনলেস এটি যখন একদম সরজমিনে প্রমাণিত না হবে কোনো চেক পয়েন্টের মধ্য দিয়ে, যতক্ষণ পর্যন্ত ওই হীরাটাকে কাঁচ প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত যেহেতু আমি আমার দেশকে ভালোবাসি, যেহেতু আমি আমার পতাকাকে ভালোবাসি, যেহেতু আমি আমার দেশের কীর্তিকে ভালোবাসি, যেহেতু এই দেশটির ভালো লাগার উপলক্ষের মাত্রা খুব বেশি মাত্রায় নেই বলে এই 16 কোটি মানুষ যেখানে উপলক্ষ পেয়েছে, সমস্ত দেশ বিদ্বেষ, সমস্ত রকমের ঘাত প্রতিঘাত, সমস্ত রকমের গোত্র, সমস্ত রকমের দলবাজি ভুলে গিয়ে একজোট হওয়ার, এক এক প্ল্যাটফর্মে এসে যাওয়ার, সে উপলক্ষকে কেন আমি মিস করতে চাইব, সে উপলক্ষকে কেন আমি দূরে সরিয়ে রাখবো। তাই অবশ্যই মুসা ইব্রাহিম, কথা দিচ্ছি, ট্রাস্ট মি, সমগ্র বাংলাদেশ, বাংলাদেশের মানুষ যেখানে দেশের ভেতরে থাকুক আর বাইরে থাকুক, তারাও হয়তো এইভাবেই চিন্তা করছে, যেখানে সত্যিকার অর্থে কোনো ফুল প্রুফ, যেখানে কোনো চেক পয়েন্ট নেই, আনটিল আনলেস এটি সরজমিনে প্রমাণিত না হওয়া পর্যন্ত কারোরই আসলে সেই অর্থে যৌক্তিক দাবি থাকে না এই ব্যাপারগুলোকে বিতর্কিত করার, যেটা আপনি বলেছেন, এবং আমরা ততদিন পর্যন্ত এটি বিশ্বাস করতে পছন্দ করব, যেহেতু এটা আমাদের অস্তিত্বেরই একটি অংশ, যে বাংলাদেশ থেকে কোনো একজন প্রথম পদচিহ্ন এঁকে দিয়েছিল মাউন্ট এভারেস্টে, বাংলাদেশের মধ্য থেকে মুসা ইব্রাহিম বাংলাদেশের পতাকা উড়িয়েছিল মাউন্ট এভারেস্টে, যে পতাকা মুসা ইব্রাহিমের নিজস্ব কোনো সম্পত্তি না, যে মুসা ইব্রাহিমের এই যে পতাকা উড়িয়েছে সেখানে 30 লক্ষ মানুষের শহীদানের রক্ত মিশে আছে, যেখানে হাজারো লাখো মা বোনের ইজ্জতের দাম মিশে আছে, যেখানে এতগুলো মানুষের কষ্ট মিশে আছে, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, সেই জায়গাটাকে আমরা অবশ্যই অক্ষুণ্ণ রাখতে চাই, সেই জায়গাটাকে সেই রকম ভালোবাসার একটি জায়গা হিসেবে দেখতে চাই, যতক্ষণ পর্যন্ত কেউ সরজমিনে এটাকে প্রমাণ না করছে। আর আমরা সরজমিনে কে কবে প্রমাণ করবে সে প্রতীক্ষাতেই থাকতে চায় না, বরং এই ভালো লাগায় ভাসতে চায় যে মুসা ইব্রাহিম প্রথম সাক্ষর রেখেছিল, পদচিহ্ন একে দিয়েছিল মাউন্ট এভারেস্টে। আর এভাবেই সৃষ্টির হাত ধরে সৃষ্টিশীল বাঙালি, সৃষ্টিশীল বাংলাদেশি এভাবে নতুন কিছু সৃষ্টি করতে থাকুক, আর বাংলাদেশ অন্য এক উচ্চতায় পৌঁছে যায়, যাতে করে আমরা মাউন্ট এভারেস্টের মতো উচ্চতা থেকে চিৎকার দিয়ে বলতে পারি, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
ভালোবাসার বাংলাদেশ। সত্যি ভালোবাসায় সিক্ত হবো আমরা সবাই। আর যে সুমনা কিন্তু এখনো আছে সাথে, ঘুরি কাটা বলছে 2:09, এবং অনেকেই আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড ছিলেন, তাদের নামগুলো একবার নিয়ে নিতে চাই। আমাদের সাথে ছিলেন নাঈম ইসলাম, নুসরাত জাহান মিন ছিলেন আমাদের সাথে, রকিবুল ইসলাম লিখন ছিলেন আমাদের সাথে, এঞ্জেল সোনিয়া ছিলেন ফেসবুকে, এস এম কামাল ছিলেন, অর্ণব খান লিমন ছিলেন আমাদের সাথে, ছিলেন আমাদের সাথে রাজকুমারী নদী। এছাড়া ফেসবুকে আমাদের সাথে ছিলেন রুবেল খান, সজীব মাহমুদ, আবদুল্লাহ আল ইমরান। এছাড়া দেখতে পাচ্ছি ফেসবুকে আরও ছিলেন আফসানা তামান্না, তানভীর আহমেদ, স্কাই বয় এক, ওয়াও নামটা অনেক আনকমন। আর এছাড়া অনেক কিছু লিখেছিলেন ফেসবুকে অনেকেই, ভালোবাসার প্রহর আমাদের সাথে ছিলেন, তিনি ফেসবুকে লিখেছিলেন মুসা ইব্রাহিম ইজ দ্য এভারেস্ট জয়, আচ্ছা সে জয় করেছেন এভারেস্ট তাতে কোনো সন্দেহ নেই, আই বিলিভ যে মুসা ইব্রাহিম ইজ দ্য উইনার। আমাদের সাথে ছিলেন আফসানা তামান্না, সে বলেছেন মুসা ভাইয়া আপনি কিছু মনে করবেন না, আপনার সাথে আমরা আছি তো। ফয়সাল আহমেদ ধ্রুব ছিলেন আমাদের সাথে ফেসবুকে, তিনি বলেছেন উই প্রাউড অফ ইউ। মুরাদ খান ছিলেন আমাদের সাথে, তিনি বলছেন গুরু গল্পটা অনেক সুন্দর মুসা ভাইয়া, তোমাকে সেলিউট, তুমি বাংলার অহংকার। এছাড়া অনেকেই ছিলেন, মোর্শেদ ফিরোজ ছিলেন আমাদের সাথে, আমাদের সাথে ছিলেন টিওর আর জনি, আমাদের সাথে ছিলেন এঞ্জেল সোনিয়া, লাভ শাহরিয়ার মাসুম ছিলেন, তিনি বলেছেন যে চেষ্টা করলে উপায় হয়, এটা তুমি প্রমাণ করেছো মুসা ভাইয়া। সুজন রয় ছিলেন ফেসবুকে, তিনি বলেছেন বাংলাদেশ জেগে উঠে সাবাস বাংলাদেশ। এছাড়া এস এম এস করেছিলেন আমাদেরকে অনেকেই, তাদের নামগুলো একবার পড়ে নিতে চাই। আমাদের সাথে ছিলেন সোহাগ ছিলেন আমাদের সাথে, এছাড়া উষা ছিলেন আমাদের সাথে, টুম্পা ছিলেন নোয়াখালী থেকে, পাখি ছিলেন চেরানীগঞ্জ থেকে। এছাড়া দেখতে পাচ্ছি ইন্দি সোহাগের অনেকগুলো এস এম এস, রমজান আমাদের এস এম এস করেছেন এবং বলেছেন আই এম ইয়র নিউ ফ্রেন্ড, ওকে ওয়েলকাম করছি, আরও অনেকেই ছিলেন। আর বন্ধু যেতে যেতে যেটা বলতে চাই, আমাদের শো এর কোনো অংশ যদি আপনি মিস করে ফেলেন তাহলে অবশ্যই আমাদের রেকর্ডেড সব ভার্সন আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি, তার জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com, অ্যান্ড সেখানে আপনি আপনার পছন্দের শোটি ডাউনলোড করে শুনে নিতে পারেন। আর এই মুহূর্তে যেটা বলতে চাই যেতে যেতে, সেটা হচ্ছে ইনফরমেশন দিতে চাই, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, ব্রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন নাম্বারটি এস এম এস করুন 16260, এই নম্বরে যত খুশি ততবার সর্বাধিক এস এম এস কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। এবং স্টুডেন্টদের জন্য ইনফরমেশন, সেটি হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্সের ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে, ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031, অ্যান্ড অবশ্যই জেনে নিবেন আপনার সকল ইনফরমেশন। আর আজকের জন্য আমি এখানেই টাটা বাবাই বলতে চাই, বা যাওয়ার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভালোবাসা সবসময় আপনার সাথে থাকুক, আর আমরাও থাকবো ইনশাল্লাহ। আজকের জন্য এখানেই টাটা বাবাই, টেক কেয়ার। This track was downloaded from FusionBD.com.